আসুন আমরা আমাদের মাথা নত করি। প্রভু, আজ যেমন এই সুন্দর ইস্টারে প্রভাতে আমরা এখানে সমবেত হয়েছি আর দেখছি ছোট্ট কুড়িগুলি ফুটে উঠেছে, মৌমাছিরা উড়ে উড়ে তাদের অংশগ্রহণ করছে, পাখিরা এমনভাবে গান গাইছে যে মনে হয় তাদের হৃদয় আনন্দে ফেটে পড়বে, কারণ এখন ইস্টার। আমরা বিশ্বাস করি আজকের দিনে বহু বছর আগে তুমি যীশুকে মৃতদের মধ্যে হইতে উঠাইয়াছিলে, তাই আমরা এই স্মরণীয় দিনটি পালন করি। আজ আমাদের মধ্যে একটি ইস্টারের আগমন হোক, তার দাসরূপে আমরা যেন তার বাক্য বুঝতে পারি যে আমরা তখন তার সহভাগিতায় ছিলাম আর এখন তার সঙ্গে উত্থিত হয়েছি এবং একত্রে স্বর্গীয় স্থানে উপবেশন করছি। এ ধর্ম উপাসনায় আশীর্বাদ করো যা এখানে ট্যাবারনাকেলে এবং টেলিফোনের মাধ্যমে সমগ্র দেশব্যাপী প্রচারিত হচ্ছে। সকল অসুস্থ ও পীড়িতদের সুস্থ করো, এই যেন তাদের নিমিত্তে একটি ইস্টার এবং অসুস্থতা থেকে শক্তিতে একটি প্রস্থান হতে পারে, আর যারা পাপে মৃত আছে যেন তারা খ্রিস্টের দ্বারা জীবিত হতে পারে, আর যারা পাপে মৃত আছে যেন তারা খ্রিস্টের দ্বারা জীবিত হতে পারে। আর আমরা সকলেই তোমার প্রশংসা করি কারণ আমরা তারই নামে তোমার কাছে যাচনা করি। আমেন।
I certainly deem this a marvelous privilege this morning to be back here in Jeffersonville.
আজ সকালে ইন্ডিয়ানার জেফারসনভিলে গির্জাঘর কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, ভিতরে বাইরে এবং প্রতিটি ফাঁকা জায়গায় লোকেরা দাঁড়িয়ে আছে। ফিরে এসে এই বিরাট সমাবেশের সঙ্গে একত্রিত হতে পারা আমি নিশ্চিতরূপে একটি সুন্দর সুযোগ বলে মনে করি। আজ ভোর 5টার সময় লাল বুকওয়ালা আমার ছোট্ট বন্ধু উড়ে জালনায় এসে আমাকে জাগিয়েছিল। মনে হচ্ছিল তিনি উঠেছেন, এই কথা বলতে গিয়ে তার বুক ফেটে যাবে। আমি সর্বদাই ওই ছোট্ট পাখিটিকে আমার একজন বন্ধু বলেই মনে করে থাকি কারণ আমি তাকে পছন্দ করি। তার সম্বন্ধে গল্পে যেমন বলা হয়েছে, পাপ তাকে যেখানে স্থাপন করেছিল, এটি ছোট্ট বাদামি রঙের পাখি যেখানে ক্রুশের উপরে তাকে যন্ত্রণা ভোগ করতে দেখেছিল। অবশ্যই এই ছোট্ট পাখিটির কোনো পাপ ছিল না, তাকে ওই ছোট্ট পাখিটির জন্য মৃত্যুবরণ করতে হয়নি, কিন্তু সে উড়ে ক্রুশের কাছে গিয়েছিল এবং তার ছোট্ট ঠোঁট দিয়ে পেরেকগুলি উপড়ে ফেলার চেষ্টা করছিল, যার ফলে তার ছোট্ট বুকটি লাল হয়ে গিয়েছিল। আমি আমার জন্য ঠিক তাই চাই। তিনি আমার জন্য মরেছেন, এই গৌরবময় বিষয়কে রক্ষা করার জন্য একটি ঢাল আমারও চাই। বিশেষত যারা টেলিফোনের মাধ্যমে শুনছেন সেই বন্ধুদের জন্য এবং আমাদের সীমিত সময়ের কথা চিন্তা করে, আজ সকালে আমি একটি ক্যামেরায় তোলা একটি ছবির প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। ছবিটি ইন্ডিয়ানা ছেড়ে অ্যারিজোনা যাওয়ার সম্বন্ধে একটি দর্শনের, যেখানে পিরামিডের আকারে 7 জন স্বর্গদূতের সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার কথা ছিল। পরে কি ঘটবে না জেনে আমি যখন সেখানে উপস্থিত হয়েছিলাম আমার মনে হয়েছিল আমার জীবনের এখানেই শেষ, কারণ কেউ সেই বিস্ফোরণ সহ্য করতে পারে না। আর আমি নিশ্চিত যে আপনারা সকলে সেই কাহিনীর সঙ্গে পরিচিত আছেন। আর তারপর সাবিনা গিরিখাতে এই রকম এক সকালে প্রার্থনা করার সময় আমার হাতে একটি তরবারি দত্ত হয়েছিল আর বলা হয়েছিল এই সেই বাক্য এবং বাক্যের খড়গ। যেমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল পরে তেমনি স্বর্গীয় দূতেরা আবির্ভূত হয়েছিলেন। আর সেই সঙ্গে আমি সেখানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে স্বর্গদূতগণের ডানার মতো একটি বিরাট আলোকপিণ্ড বেরিয়ে গিয়ে 30 মাইল উঁচুতে আকাশে একটি পিরামিডের আকৃতি গঠন করেছিল আর সেই একই স্বর্গদূতের দল ওই রূপে প্রকাশিত হয়েছিলেন। আকাশ থেকে 40 মাইল উত্তর পূর্বে যেখানে আমি দাঁড়িয়ে থাকবো বলে পবিত্র আত্মা বলেছিলেন, সেই অ্যারিজোনা থেকে এ যখন উত্তর দিকে যাচ্ছিল তখন সুদূর মেক্সিকো থেকে বিজ্ঞান জগৎ এর ছবি তুলেছিল। এই আকাশে ঊর্ধ্বগমন করেছিল আর লাইভ ম্যাগাজিন এই ছবিগুলি প্রকাশিত করেছিল। আকাশমণ্ডলে রহস্যজনক কিছুর উপস্থিতি, যেখানে কোনো আর্দ্রতার অস্তিত্ব থাকতে পারে না, যেখানে কোনো কিছু বাষ্পীভূত হতে পারে না, সেখানে 30 মাইল উঁচুতে এবং 27 মাইল বিস্তৃত, যেখানে সেই স্বর্গদূতগণ ছিলেন সেখান থেকে এই দৃশ্য আসছিল। তারা জানার জন্য জিজ্ঞাসা করছিল বিজ্ঞান জগৎ। টাকসনে তাদের একজন এর মর্মার্থ জানতে চেয়েছিল, কিন্তু আমি তাদের বলিনি। আগেই বলা হয়েছিল আপনারা সকলেই জানতেন, কিন্তু এ তাদের ছিল না, এ আপনাদের জন্যই ছিল। সেখানে তিনি আমার সঙ্গে কথা বলছিলেন এবং বলছিলেন সপ্তমুদ্রা খোলা হবে, সেই সপ্ত নিগূঢ়তত্ত্ব সপ্ত ভাগে বিভক্ত বাইবেলের নিগূঢ়তত্ত্ব, যা জগৎপত্তনের সময় থেকে অজানা হয়ে আছে, তা প্রকাশ করা হবে। আর সমগ্র জগতের তুলনায় ছোট্ট বিনম্র একটি দল আমরা এই নিগূঢ়তত্ত্বগুলি শুনতে পাওয়ার এই আশীর্বাদগুলি উপভোগ করছি। বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সর্পের বংশ, এই সকল বিভিন্ন প্রশ্নগুলি মানুষের দ্বারা নয়, কিন্তু মণ্ডলী কি ছিল, কিরূপে আদিতে এই খ্রিস্টে ছিল এবং শেষকালে এই কিরূপে প্রকাশিত হবে, যিনি ওই সপ্ত নিগূঢ়তত্ত্ব উদ্ঘাটন করেছেন, সেই স্বয়ং ঈশ্বর কর্তৃক আমাদের কাছে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। যেভাবে ঊর্ধ্বে গমন করেছিলেন তার ছবি বাইরে ফলকের উপরে আছে, আর এখন যেভাবে ঊর্ধ্বে গমন করেছিল তার ছবি বাইরে ফলকের উপরে আছে। আর যদি লক্ষ্য করেন লাইভ ম্যাগাজিনে যেমন ছিল, তারও একটি ছবি এখানে আমার কাছে আছে, কিন্তু আমার সন্দেহ আছে যে আমার এখানে দৃশ্য শ্রোতাবৃন্দ যেভাবে দেখা উচিত সেইভাবে এই ছবিটিও কখনো দেখছেন কিনা। আপনাদের মনে আছে যখন আমি প্রকাশিত বাক্যের সম্বন্ধে প্রচার করছিলাম, প্রকাশিত বাক্য এক, যেখানে সেই প্রাচীনতম বিচারক যিশুকে দেখেছিলাম, আমরা যখন সেই 7 মুদ্রা খুলতে আরম্ভ করেছিলাম, বরং সত্য মুদ্রা খোলার আগে মণ্ডলীর যুগ সকাল মস্তক শুক্লবর্ণ মেষ লোমের ন্যায় খ্রিস্ট সেখানে দণ্ডায়মান ছিলেন। আমি আপনাদের কাছে বর্ণনা করেছিলাম প্রাচীন ইংরেজ বিচারকগণ, পুরাকালে বিচারকগণ শপথ গ্রহণ করার জন্য যখন বিচারাসনে বসতেন, সর্বোচ্চ কর্তৃত্বের প্রদর্শন করার জন্য তারা একটি শুক্লবর্ণের পরচুল্লা পরতেন। বেশ, আপনারা যদি এইভাবে ছবিটি ঘুরিয়ে ধরে দেখেন, তবে আপনারা আপনাদের আসন থেকেই দেখতে পাবেন যে ইনি খ্রিস্ট। দেখুন, এইখানে তার চোখ ঠিক যেমন হওয়ার কথা, সমগ্র পৃথিবী এবং স্বর্গের সর্বোচ্চ ঈশ্বর এবং বিচারকর্তার শুক্লবর্ণ পরচুলা পরিহিত। আপনারা কি তার চোখ, নাক আর মুখ দেখতে পাচ্ছেন? এইভাবে ছবিটি ঘোরান যেমনভাবে তারা ছিলেন, এইভাবে যেমন হওয়ার কথা, আর আপনারা দেখতে পাচ্ছেন কি? আপনারা দেখতে পাচ্ছেন তিনি সর্বোচ্চ বিচারকর্তা, তিনি ছাড়া আর অন্য কেউ সেখানে নেই। এই বার্তা যে সত্য, এই হল তার নিখুঁত পরিচিতি, একটি যথার্থ রূপে প্রতিপাদন, এই হল সত্য। এই সত্য যে তিনি কোন তৃতীয় ব্যক্তি নন, কিন্তু এক ব্যক্তি। সাদার সঙ্গে অন্ধকার অংশগুলিও দেখুন, তার মুখমণ্ডল, তার দাড়ি আর তার চোখ লক্ষ্য করুন, তিনি দেখছেন ডান দিকে তার থেকে এই উজ্জ্বল আলো আসছে, তার দিকে তিনি তাকিয়ে আছেন, ডান দিকে ক্রুশের উপরে যেখানে তিনি পাপীকে ক্ষমা করেছেন, তার উপরে তার দৃষ্টি নিবদ্ধ আছে। তার পুনরুত্থানের দীপ্তিতে আমরা তার নামে প্রচার করে চলেছি। আমার ইচ্ছা করে যদি আজ সকালে আমার আরো সময় থাকত, তবে এই অন্যান্য সাধারণ আকৃতিগুলি যা বিগত 30 অথবা 35 বছর ব্যাপী সন্দেহাতীত রূপে এখানে এই মণ্ডলীতে প্রমাণিত হয়েছে, তার উপরে ব্যয় করতে পারতাম। 1933 সালে এখানে জেফারসনভিল এ যখন সেই আলো নদীর উপরে নেমে এসেছিল এবং এই কথাগুলি বলা হয়েছিল, যোহন বাপ্তাইজককে যেমন খ্রিস্টের প্রথম আগমনের অগ্রদূত রূপে প্রেরণ করা হয়েছিল, তেমনি তোমার বার্তা দ্বিতীয়টির অগ্রদূত হবে। আমরা শেষকালে উপস্থিত আর আমরা তা দেখতে পাচ্ছি। আমাদের আশ্চর্য বোধ হয় কেন এ এখন পৃথিবী সর্বত্র ব্যক্ত হয়নি। যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তবে হয়তো কোনো সময়ে আমরা ওই বিষয়ে ব্যাখ্যা করার সুযোগ পাব। আমরা যেমন সর্বদাই বিশ্বাস করি যে প্রথমে বাক্য পাঠ হওয়া উচিত, আমি চাই যে আপনারা আপনাদের বাইবেল খুলুন। আমি সর্বদাই পাঠ করে থাকি, কারণ আমার বাক্য মানুষের বাক্য, এ অকৃতকার্য হবে, কিন্তু ঈশ্বরের বাক্য কখনো অকৃতকার্য হবে না। এখন আমরা পবিত্র শাস্ত্র থেকে একটি পাঠ্য বিষয় পাঠ করতে যাচ্ছি। আমি চাই আপনারা বাইবেলের তিনটি জায়গা খুলুন যা আমি পড়ার জন্য বেছে নিয়েছি। তাদের মধ্যে একটি প্রকাশিত বাক্য প্রথম অধ্যায় তার 17-18 পদ। এই সেই স্থান যেখানে তিনি তার মস্তক ও কেশ শুক্লবর্ণ মেষলমের ন্যায় এবং তার চরণ পিতলের তুল্য। আর তারপর আপনাদের বাইবেলে রোমিও 8:11 দেখতে বলবো। আজ সকালে পবিত্র শাস্ত্র থেকে তিনটি অংশ পড়ার জন্য আমি বেছে নিয়েছি, কারণ আমার আজকের বার্তা পুনরুত্থানের বিষয়ে প্রভু আমার হৃদয়ে স্থাপন করেছেন। আর তারপর আমি চাই আপনারা মার্ক 16:1-2 পদ দেখুন। ওইখান থেকেই আমি আমার পাঠ্য বিষয় গ্রহণ করব। এখন প্রকাশিত বাক্য 1:18 পদে আমরা এই বাক্যগুলি পাঠ করি, 17 এবং 18। তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবত হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্র দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যু ও পাতালের চাবি আমার হস্তে আছে। আর রোমিও 8:11 পদে আমরা এই বাক্য পাঠ করি, আর তিনি মৃতগণের মধ্য হইতে যীশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগকে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যীশুকে উঠাইলেন, তিনি তোমাদের মর্ত দেহকে জীবিত করিবেন। আর এখন মার্ক 16:16 প্রথম ও দ্বিতীয় পদ। বিশ্রাম দিন অতীত হইলে পর মগদলিনী মরিয়াম মাতা জাকবের মাতা মরিয়াম এবং সলমি সুগন্ধি দ্রব্য ক্রয় করলেন, যেন গিয়া তাহাকে মাখাইতে পারেন। পরে সপ্তাহের প্রথম দিন তারা অতি প্রত্যুষে সূর্য উদিত হইলে কবরের নিকটে আসিলেন। আজ সকালে আমার পাঠ্য বিষয় আমি পাঠ্য বিষয় হিসাবে সূর্যের উদয় নিতে চাই, এবং একটি বিষয়বস্তু হিসাবে সঞ্জীবিত করার শক্তি ব্যবহার করতে চাই। আপনারা হয়তো রেডিওতে বিভিন্ন যাজকদের কথা বলতে শুনেছেন, আর আমাদের সদাসাহেব ভ্রাতা নেবিল আজ সকালে পুনরুত্থানের উপর তার ইস্টারের বিষয়বস্তু সম্বন্ধে বলছেন। আর আমি ভাবলাম আমি হয়তো একটা ভিন্ন পথ নিতে পারি, ভিন্ন হওয়ার জন্য নয়, কিন্তু আপনাদের জন্য অন্য দৃষ্টিকোণ থেকে ওর সঙ্গে আরো একটু কিছু যোগ করতে পারি। শাস্ত্রে যে কোনো দৃষ্টিকোণ থেকে শাস্ত্রকে দেখুন না কেন, এ সর্বদাই যীশু খ্রিস্টকে ঘোষণা করে, কোনো ক্রমেই আপনারা এর থেকে পালাতে পারেন না, এ সর্বদাই তাকে ঘোষণা করে। এখন যেমন জগৎ আজ একটি স্মরণীয় ধর্ম উপাসনা, বরং অন্তত পৃথিবীর এই পাশে যুক্তরাষ্ট্রে আজ সকালে সর্বত্র গির্জাগুলিতে মানুষের পক্ষে সর্বকালের একটি পরম বিজয়ের স্মৃতি রক্ষা উদযাপিত হচ্ছে। আমার মনে হয় ত্রাণকর্তা রূপে যখন তিনি মরিয়েছিলেন, অথবা একটি শিশু রূপে যখন তিনি জন্মেছিলেন, এই পৃথিবীতে না এসে তিনি এখানে থাকতে পারতেন না। আর যখন তিনি মরেছিলেন, নিশ্চিত রূপেই তিনি আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছিলেন।
ফাইন লিটল বেবিজ বর্ন
এই জগতে অনেক সুন্দর শিশুরাই জন্মগ্রহণ করেছিল, অনেক মানুষ ছিলেন যারা একটি প্রকৃত উদ্দেশ্যে দুঃখভোগ করেছেন এবং মরেছেন, কিন্তু আজ পর্যন্ত এমন কেউ কখনো আসেনি যিনি নিজেকে পুনরুত্থিত করতে পেরেছেন। ইতিহাসে একটি মহত্তম সপ্তাহ এই ইস্টার সর্বকালে বৃহত্তম অনুষ্ঠান, যেখানে তিনি যা বলেছিলেন তা প্রমাণিত করেছেন। মানুষ অনেক কথাই বলতে পারে, কিন্তু যতক্ষণ সেটি সত্যি বলে প্রমাণিত না হয় ততক্ষণ তার উপর ঠিক সম্পূর্ণরূপে বিশ্বাস করা যায় না। এবং যেমন ঈশ্বর বলেছেন, সর্ববিষয়ে পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো, নিজে যা করবেন না তা করতে তিনি কখনো আপনাদের বলবেন না। সুতরাং তিনি প্রমাণিত করেছিলেন আমাদের পাপের নিমিত্ত মৃত্যু বরণকারী ইনি কে ছিলেন। আর এ কেবল স্মরণীয় দিনেই নয়, এই বড় সকল বড় বড় ইস্টারের ফুল, ইস্টারের শিরাবরণ, গোলাপী খরগোশ ইত্যাদি যেগুলিতে আমরা অভ্যস্ত হয়েছি এবং পবিত্র অনুষ্ঠান, এগুলি ঠিকই আছে, কিন্তু ওই দিক থেকে এ সেই প্রকৃত বিষয় নয়। যেমন আজ লোকেরা বলার চেষ্টা করছে, বছরে একবার আমাদের পা ধোয়ানো উচিত, বৃহস্পতিবারে এবং শুক্রবারে আমাদের প্রভু ভোজ গ্রহণ করা উচিত, এবং বিভিন্ন মতবাদ, এই দিন হবে না, ওই দিন হবে, এ সম্বন্ধে তারা তর্ক বিতর্ক করে, অথবা একটি বিশ্রামবার হবে না সপ্তাহের প্রথম দিন হবে, অথবা এ সকলেই প্রথা বিশেষ। যদি আপনাদের মধ্যে জীবন না থাকে, তবে আপনারা 40 দিন মানলেন কি মানলেন না, বা ওইগুলি কোনটাতে আপনার কি লাভ হবে, এ কেবল মাত্র স্মৃতি রক্ষা, এর বিরুদ্ধে বলার কিছু নেই, কিন্তু নিশ্চিত রূপেই আসল বিষয় পরিত্যাগ করে তাদের প্রথাগুলি পালন করছেন। আপনারা কতটা ধার্মিক বা আপনাদের মতবাদে আপনারা কতটা ঠিক সে বিষয়ে শয়তান পরোয়া করে না। যদি আপনারা সেই জীবনের নাগাল পেতে অক্ষম হন, আপনারা কোনো ক্রমেই উঠে আসতে পারবেন না। যদি পুনর্জন্মগ্রহণ না করেছেন, তবে আপনারা কত ধার্মিক, কত ভালো, কতগুলি গির্জার আপনি সদস্য হয়েছেন বা হবেন, তাতে কিছুই যায় আসে না। সুতরাং যদি ঈশ্বর মৃতগণের মধ্য থেকে যীশুকে উঠিয়েছিলেন, তবে কি তিনি শুধু স্মৃতি রক্ষার্থেই উঠিয়েছিলেন? আর এই পুনরুত্থানে প্রভাতে কেবল একটি বছরের নির্দিষ্ট একটি দিন যা আমরা পালন করি না, আমরা তার পুনরুত্থানে উপকৃত। আমার কাছে এর অর্থ কি? আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস দ্বারা তিনি মৃতগণের মধ্য থেকে উঠেছিলেন, কিন্তু এর সঙ্গে আমাদের কি সম্পর্ক? সে তো 2000 বছর আগে ঘটেছিল। এখন এই পাঠ্য বিষয় দেখি। আমি ক্লান্ত ছিলাম, নার্স আমাকে যে ইঞ্জেকশন দিয়েছিল তার জন্য আমার হাত ব্যথা করেছিল। আপনারা জানেন কয়েকদিনের মধ্যে আমার বিদেশ যাত্রা করতে হবে, তাই আমাকে আর ছেলেকে এই ইঞ্জেকশন গুলি নিতে হবে। কলেরা, পিতজ্বর ইত্যাদির ইঞ্জেকশন আমাকে ক্লান্ত ও অসুস্থ করে দিয়েছে। অন্য দেশে যাওয়ার জন্য এই ইঞ্জেকশন গুলি নেওয়া কৈশোরের নিয়ম। আর তিনি বলেছিলেন, কৈশোরের যাহা যাহা তাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। আর আমি সেখানে বসে চিন্তা করছিলাম, আজ সকালে এই অপেক্ষারত শ্রোতাবৃন্দের কাছে কি কথা বলবো, এই পুরুষ ও স্ত্রীলোকেরা যারা আপনি যা বলবেন তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দেবে, যাদের জন্য আমি কৃতজ্ঞ, কেমন ভাবে আমি তা করব? একটি পাঠ্য বিষয় সম্বন্ধে আমি কি নেব? সেখানে বসে আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। বাড়ির সামনের দিকে আমার দরজায় শব্দ হয়েছিল। আমি জানতাম আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। আমি শুনতে পেয়েছিলাম, আমি ঠিক বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে আমার নির্জন ঘরের দরজায় শব্দ হয়েছিল, কেউ দরজাটি নাড়াচ্ছিল। আর আমি উঠে গিয়ে দরজা খুলেছিলাম, আর অবাক হয়ে গিয়েছিলাম। একটি একটি সুন্দরী ছোট্ট হলুদ চুল নীল চোখ মেয়ে সেখানে দাঁড়িয়ে ছিল, ঠিক যেন ইস্টারের একটি ছোট্ট ফুল। সে আমার দিকে তাকাচ্ছিল, সে আমার হাতে একটি কার্ড দিয়েছিল, আর এ ছিল আমি জানি যখন বাড়ি ফিরে যাব তখন সেখানে ইস্টারের কার্ড ইত্যাদি থাকবে, কিন্তু বাড়ি ছেড়ে আসার পর এইটি মাত্র আমি পেয়েছিলাম। আর সে বলেছিল, ব্রাদার ব্রানহাম, এটি আমার এবং বাবার তরফ থেকে। সে আমার কথাটির উপর জোর দিয়ে বলছিল, বাতে পঙ্গু তার বাবা হুইল চেয়ারে বসে এই কার্ডটি পাঠিয়েছিলেন। আমি সেটি নিয়ে প্রিয় মেয়েটিকে ধন্যবাদ দিয়েছিলাম। সে যখন দরজা থেকে ফিরে চলে যাচ্ছিল, আমি কার্ডটি খুলছিলাম। এই কার্ডের আকৃতি থেকেই আমি আমার পাঠ্য বিষয় নিয়েছিলাম, কারণ কার্ডটির উপরে ছিল সাধু মার্ক 16 অধ্যায় 1 এবং 2 পদ, সূর্যোদয় বা সূর্য উঠেছিল। আমি ওই বিষয়ে চিন্তা করছিলাম, তারপর সঞ্জীবিত করা যীশু খ্রিস্টকে মৃতকের মধ্যে থেকে উঠানো থেকে আমি আমার বিষয়বস্তু নির্ণয় করেছিলাম। এখন সূর্য সূর্যের উদিত হওয়ার সময় একটি সময় ছিল যখন জগৎ অন্ধকারময় ছিল, এ ঘোর ও শূন্য ছিল, জলমগ্ন ছিল এবং অন্ধকার বিষণ্ন অস্পষ্ট পরিপার্শ্বিকতার মধ্যে ছিল। ওই জলের উপরে বিচারণশীল ঈশ্বরের আত্মা বলেছিলেন, দীপ্তি হোক। ঈশ্বরের ঐরূপ করার একটি উদ্দেশ্য ছিল, কারণ সেই জলের নিচে বীজ সকল ছিল যেগুলি তিনি রোপণ করেছিলেন, আর ওইগুলি জীবিত করার জন্য সূর্যের আলোর প্রয়োজন ছিল। পৃথিবীর উপরে দত্ত প্রথম জ্যোতি ছিল ঈশ্বরের কথিত বাক্য। প্রথম যে জ্যোতি তা পৃথিবীর সংস্পর্শে এসেছিল তা ছিল ঈশ্বরের কথিত বাক্য। তিনি বলেছিলেন, দীপ্তি হোক, আর দীপ্তি হয়েছিল। এই পৃথিবীর উপর আনন্দ এবং জীবনের একটি সৃষ্টির নিমিত্ত এই অন্ধকারকে জ্যোতিতে পরিণত করেছিল। তারপর ঈশ্বরের আত্মা প্রেম সমবেদনা সহ বিচরণ করে সেই মহৎ দিনে পৃথিবীর উপর সৃষ্টির প্রভাতের প্রথম দিন। সূর্য উদিত হয়েছিল এবং পরিক্রমা করেছিল, এর রশ্মি পৃথিবীর জল শুষ্ক করে উপর একটি বায়ুমণ্ডল সৃষ্টি করেছিল, আর প্রথমবার একটি বীজের দ্বারা পৃথিবীতে আনন্দ এবং জীবন তাকে নিয়ে আসতে হবে। সে ছিল এক মহৎ প্রহর, কিন্তু ও সেই সূর্যোদয় ইস্টারের প্রভাতের সূর্যোদয়ের তুলনায় কিছুই নয়। এইবার সূর্য আকাশে ওঠার সঙ্গে সঙ্গে অদ্ভুতপূর্ব এর মহত্ব সূর্যোদয় নিয়ে এসেছিল, কারণ আদিতে সূর্যোদয়ের তুলনায় এই সূর্যোদয়ের সঙ্গে আরো মহত্ব সংবাদ নিয়ে এসেছিল। এই সূর্যোদয় একটি সংবাদ এনেছিল যে তিনি উঠিয়াছেন, যেমন তিনি প্রতিজ্ঞা করেছিলেন। তিনি মৃতকণের মধ্য থেকে জীবিত হয়েছেন, তিনি মৃতকণের মধ্য থেকে উঠেছেন। আদি পুস্তকে প্রথমবার যখন সূর্য উদিত হয়েছিল তখন এ একটি বার্তা নিয়ে এসেছিল যে পৃথিবীর উপর জীবনের উদ্গম হবে, মরণ মরজীবন। কিন্তু এইবার যখন সূর্য উদিত হয়েছিল তখন একটি একটি দৈত্য সূর্যোদয় হয়েছিল, অন্যটি পুত্র উদিত হচ্ছেন। এ ছিল কেবল সূর্য উদিত হচ্ছিল না, তার পূর্বজ্ঞানে দৃষ্ট পৃথিবীর উপর সাহিত ঈশ্বরের প্রতিজ্ঞাত সকল বীজের কাছে অনন্ত জীবন নিয়ে আসার জন্য পুত্র উদিত হয়েছিলেন। আদিতে যেমন সূর্য বেদরিকে উদ্ভিদ জীবন জীবিত হতে পারেনি, সেইরূপ আজ যাদের তিনি জগৎ পত্তনে পূর্ববর্তী জানতেন, তার মনোযোগগণকে এই পৃথিবীর উপরে ঈশ্বরের পুত্রগণকে অনন্ত জীবনের কাছে নিয়ে আসার জন্য পুত্র জ্যোতির প্রয়োজন আছে। তিনি জগৎ পত্তনে পূর্ববর্তী জানতেন, তার মনোনীতগণকে। তাহলে ইস্টারের প্রভাতে আমাদের শরীরগুলি সেই সময়ে এই ধুলাতে শায়িত ছিল, কারণ আমরা পৃথিবীর ধূলিকণা। আর স্বর্গে একটি স্মৃতি পুস্তক ছিল, তার গুণাবলী সকল তারের মধ্যে ছিল। তিনি জানতেন এই ঈশ্বর পুত্রের উত্থিত হওয়া এই মহা সময়ের নিমিত্ত পূর্ব নির্দিষ্ট প্রত্যেক পুত্রকে জীবনে উত্থিত করবে। তিনি তা জানতেন এই মহা সময়ের নিমিত্তে পূর্ব নির্দিষ্ট প্রত্যেক পুত্রকে জীবনে উত্থিত করবে, এমন মহান ইস্টারের মুদ্রাঙ্ক সকল ভাঙ্গার সময়। আজকাল যক্ষা রোগের ইস্টার মুদ্রাঙ্ক ব্যবহার করা হয় আজকাল যক্ষা রোগের ইস্টার মুদ্রাঙ্ক ব্যবহার করা হয় যক্ষা রোগের প্রতিরোধ করার জন্য চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানের ব্যয়ভার বহন করার জন্য অর্থ সঞ্চয় নিমিত্ত লোকেরা চিঠি আদান প্রদান করার সময় এই টিকিট ব্যবহার করে থাকে। এগুলি টিকিট যাকে আমরা ইস্টার মুদ্রাঙ্ক বলে থাকি এবং পরস্পরকে চিঠি লেখার সময় ব্যবহার করি। কিন্তু আমরা যখন চিঠি পাই তখন ওই মুদ্রা ভাঙ্গা হয়, কারণ মুদ্রাঙ্ক দ্বারা ভিতরের বার্তাকে বন্ধন করে রাখা হয়। আর এখন এই সূর্যোদয়ের সত্য ইস্টারের মুদ্রাঙ্ক ভাঙ্গা হয়েছিল এবং মৃত্যুর পরে জীবনের গুপ্ত রহস্য প্রকাশিত করা হয়েছিল। সেই সময়ের আগে আমরা জানতাম না, জগৎ অন্ধকারের মধ্যে হাতড়ে বেড়াচ্ছিল, মানুষ সন্দেহ, মানুষের হৃদয়ে কিছু ধারণা ছিল, প্রথা তৈরি করা হয়েছিল, মানুষ প্রতিমা পূজা করত, তারা সূর্যের উপাসনা করত, তারা সর্বপ্রকার দেবতার পূজা করত। যারা দাবি করেছিল সেই সকল প্রকারের মানুষ কবরে গমন করেছে আর তারা কবরেই রয়ে গেছে। কিন্তু প্রকৃত মুদ্রাঙ্ক ভাঙ্গা হয়েছে, সেই একজন আমরা যেমন জীবিত আছি, জীবিত ছিলেন, আমরা যেমন মৃত্যুবরণ করব তেমনি মৃত্যুবরণ করেছিলেন আর মৃতগণের মধ্য থেকে উত্থিত হয়েছিলেন। কি আশ্চর্যই না, এক প্রভাত জগতের ইতিহাসে কখনো এমন একজন ছিল না। গুপ্ত রহস্য প্রকাশিত হয়েছে যে তিনি পুনরুত্থান ও জীবন উভয়ই। আর সেই প্রভাতে তিনি যখন উঠিয়াছিলেন তিনি বলেছিলেন, কারণ আমি জীবিত আছি এই জন্য তোমরাও জীবিত থাকিবে। তিনি যে কেবল পুনরুত্থানের প্রাপক ছিলেন তা নয়, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞার উপর প্রতীক্ষারত সকল বীজ ওই জীবনের প্রতি পুনরুত্থানের প্রাপক, কারণ তিনি বলেছিলেন যেহেতু আমি জীবিত তোমরাও জীবিত থাকবে। ওই ছিল মুদ্রাঙ্ক ভাঙ্গা, যেহেতু তিনি উত্থিত হয়েছিলেন, সেহেতু খ্রিস্টে স্থিত প্রত্যেকজন তার সঙ্গে উত্থিত হবে। এই গৌরবময় সূর্যোদয়ে ঈশ্বর তার বাক্য প্রমাণিত এবং যথার্থরূপে প্রতিপাদিত করেছিলেন। মানুষের মনের সকল অন্ধকার এবং সন্দেহ অপসারিত করা হয়েছিল, কারণ এখানে তিনি ছিলেন যিনি এক সময় জীবিত ছিলেন, ভোজন করেছিলেন, পান করেছিলেন, মানুষের সঙ্গে সহযোগিতা করেছিলেন, যিনি বলেছিলেন আমার প্রাণ সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। তিনি যে কেবল এই বিবৃতি দান করেছিলেন তাই নয়, কিন্তু তিনি সত্য বলে তা প্রমাণিত করেছিলেন। ও কি গৌরবময় বিষয়! আমি নিশ্চিত যে আমরা যারা বিশ্বাস করি আমরা উপলব্ধি করতে পারি না ইয়ে কত মহৎ বিষয় ছিল, যেহেতু তিনি মৃতগণের মধ্য থেকে উত্থাপিত হয়েছিলেন, সেহেতু আমরা মৃতগণের মধ্য থেকে উত্থাপিত হয়েছি, কারণ আমরা তার মধ্যেই ছিলাম। এখন লক্ষ্য করুন, যেমন অন্ধকার পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছিল এবং সূর্যের উদয় না হয়ে বীজগুলি জীবিত হতে পারত না, আর এখন পুত্র উদিত হয়েছিলেন, এই জ্যোতিতে সকল অন্ধকার দূরীভূত হয়েছিল, আর সমগ্র দেশে লোকদের কাছে প্রচারিত হয়েছিল, তিনি এখানে নাই, কেননা তিনি উঠিয়াছেন। কি আশ্চর্য একটি বিবৃতি! তিনি তার বাক্য প্রমাণিত করেছেন, কারণ তিনি মৃত্যু, নরক এবং কবর জয় করেছেন। শয়তানের কর্তৃত্ব, মৃত্যু, নরক এবং কবর, কারণ শয়তান মৃত্যুর স্রষ্টা, সে নরক এবং কবরের অধিকর্তা। আর ওই ছিল শয়তানের কর্তৃত্ব, একটি বিষয়ের দ্বারাই উদ্ভূত, এবং তা ছিল মৃত্যু। মৃত্যুতে আপনারা কবরে যান এবং একজন পাপী হওয়ার কারণে নরকে গমন করেন। শয়তানের কর্তৃত্বের মূল একটি বিষয় মৃত্যু, যা এত বৎসর ব্যাপী মানুষকে বন্দী করে রেখেছে। এখন ঈশ্বরের সত্য কর্তৃত্ব খ্রিস্টে এক ব্যক্তি বলে প্রতিপাদিত, যিনি জীবন মুদ্রাঙ্ক ভেঙে শত্রুকে পরাজিত করেছেন এবং উত্থিত হয়েছেন একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যু ও পাতালের চাবি আমার হস্তে আছে। ঈশ্বর সেই এক ব্যক্তিতে মানুষরূপে প্রকাশিত হয়েছিলেন এবং আমাদের মধ্যে বাস করেছিলেন এবং প্রত্যেক শত্রুকে পরাজিত করেছেন, প্রমাণিত করেছেন যে শয়তানের কর্তৃত্বকে পরাজিত করা হয়েছে এবং ঈশ্বরের কর্তৃত্বকে জ্ঞাত করা হয়েছে, কারণ জীবন আবার ফিরিয়ে আনার ক্ষমতা একমাত্র ঈশ্বরেরই আছে। তিনি ছিলেন ইমানুয়েল, ঈশ্বর মাংসে মূর্তিমান হয়েছিলেন। কোন আশ্চর্যের বিষয় নয় যে তিনি মতি 27 অধ্যায়ে দাবি করতে পেরেছিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, আমি তোমাদের আমার সাক্ষীরূপে সমগ্র জগতে প্রেরণ করি। তিনি মৃত্যু, নরক এবং কবর উভয় জয় করেছেন। কেবল যে তিনি তাই করেছিলেন তা নয়, কিন্তু বিজয়ী রূপে স্বর্গের ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব নিয়ে প্রকাশিত হয়েছিলেন। পিতার সমস্ত ছিল, পবিত্র আত্মার যে সমস্ত ছিল এবং যে কখনো যে সকল কিছু ছিল তার মধ্যেই ছিল। স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, অন্য সমস্ত কিছুই শক্তিহীন, তিনি তা জয় করেছেন। এখন আর কেবল তাই নয়, তিনি তার শিষ্যদের কাছে ও বিশ্বাসীদের কাছে বাক্য পাঠিয়েছিলেন, ভয় করিও না, আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যু ও পাতালের চাবি আমার হস্তে আছে, আমি ইতিপূর্বেই তাহা জয় করিয়াছি, আর ভয় করিও না, কারণ যখন গৌরবময় সুসমাচারের সেই জ্যোতি পৃথিবীব্যাপী বিস্তারিত হবে, তখন ঈশ্বরের প্রত্যেক পূর্ব নির্দিষ্ট বীজ জীবিত হবে। প্রত্যেক যুগে ঈশ্বর যেমন নির্দিষ্ট করেছেন তেমনি ফসল উৎপন্ন করবে। তিনি মৃতগণের মধ্য থেকে উত্থিত হয়েছেন। ও কি সুন্দরই না বিষয়, আমি জীবিত এবং সঞ্জীবিত। এই শব্দের অর্থ কুইকেন্ড, এই শব্দের গ্রিক প্রতিশব্দের অর্থ মৃত্যুর পরে সঞ্জীবিত করা হয়েছে। যেমন বীজ মৃত্তিকাতে গমন করে, একে মরতে হয়, বীজের প্রত্যেক অংশকেই মরতে হয়, এর প্রত্যেক অংশকেই পচতে হয়, এবং এই বীজের জীবনের যে অংশ প্রত্যেক অংশ ছিল তাকে আবার উঠে আসতে হয়, তাকে সঞ্জীবিত করা হয়েছিল। কেবল তাই নয়, তোমাদের সঞ্জীবিত করার জন্য যে জীবন আমাকে জীবিত করেছিল, সেই জীবন, যে শক্তি আমাকে কবর থেকে তুলে এনেছিল, সেই শক্তি আমি তোমাদের উপরে পাঠিয়ে দেব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। লোকলিখিত সুসমাচার 24 অধ্যায় 49 পদ তিনি বলেছিলেন, আর দেখো আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি, কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত না হও, সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিত কর। এই বিষয় দেখানোর জন্য যে তিনি কেবল সুবিধা গ্রহণ করছেন তাই নয়, কিন্তু তিনি সেই সুবিধাগুলি ভাগ করে নিয়েছেন। জগৎপত্তনের পূর্ববধি ঈশ্বরের দৃষ্ট পূর্ব নির্দিষ্ট বিশ্ব সকলকে মুক্ত করার জন্য, অর্থাৎ জীবিত করার জন্য এবং তাদের নাম জীবন পুস্তকে লেখার জন্য তিনি এসেছিলেন। আর এখানে পৃথিবীতে আশাহীন অবস্থায় তারা আছে। তিনি কেবল আশীর্বাদী হয়ে আসেননি, কিন্তু প্রত্যেকটি পূর্ব নির্দিষ্ট বীজের সঙ্গে সেই আশীর্বাদ ভাগ করে নিতে এসছেন। এখন যদি সেই বীজ পৃথিবীতে না থাকতো, ইয়ে জীবিত হতে পারত না। একে পৃথিবীতে থাকতে হবে এবং অঙ্কুরিত হতে হবে। কতদিন একে অন্ধকারে রাখা হয়েছে তাতে কিছু যায় আসে না, কিন্তু যখন পুত্র এর উপর কিরণ দেবে তখন এ জীবিত হবে। লক্ষ্য করুন, তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিতে আসেন। সুসমাচার যে আনন্দের খবর, এতে কোনো সন্দেহ নেই। সুসমাচার কথার অর্থ আনন্দের খবর, সুখের খবর। কি আনন্দের খবর? যদি একজন মানুষ আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, তবে সেটা আনন্দের খবর। যদি খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, সেটা আনন্দের খবর। কিন্তু এই খবরের মতো আর কখনো কোনো খবর ছিল না যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তিনি সেই প্রতিজ্ঞা দৃঢ়রূপে প্রতিপন্ন করেছেন। তারপর তিনি সতত জীবিত আছেন, মৃত্যু ও পাতালের চাবি তাহার হস্তে আছে, সমস্ত অন্ধকার সরিয়ে দেওয়া হয়েছে, আর কোনো অন্ধকারই দেখা যায়নি, কারণ পুত্র কবর থেকে উঠেছেন। সেখানে কোনো বেশ তিনি আসবেন অথবা তিনি আসতে পারেন ছিল না, তিনি এসে গেছেন। সুসমাচার, সুখবর। লক্ষ্য করুন, তিনি উঠেছেন, এই কথা লোকেদের কাছে প্রমাণিত করাই সুসমাচারের যথার্থ বার্তা। তোমরা যাও, আমার শিষ্যদের সংবাদ দাও, আমি মৃত্যুকণের মধ্যে হইতে উঠিয়াছি, আর ইহা প্রতিপন্ন করিবার জন্য আমি তাহাদের সহিত সাক্ষাৎ করিব। হে ঈশ্বর, এই শেষকালে পৃথিবী ব্যাপী আবার জ্যোতি হবে, আমি আমার শিষ্যদের কাছে প্রমাণিত করব। তোমরা যাও, তাদের সংবাদ দাও যে আমি মরিনি, আর আমি কোনো প্রধান নই, কিন্তু আমি জীবিত খ্রিস্ট, আমি তাদের সঙ্গে দেখা করব। এই সংবাদ আমার শিষ্যগণকে দাও যে আমি মৃতগণের মধ্য থেকে উঠেছি। সুসমাচার, সুসংবাদ। আপনারা বলে থাকেন এ কি ঠিক? ইব্রীয় ১৩ অধ্যায় ৮ পদ বলেছে, তিনি কল্য অদ্য ও অনন্তকাল যে সেই আছেন। আমাদের তার সুবিধা প্রাপকদের প্রমাণ করতে হবে যে তারই জীবন আমাদের মধ্যে আছে। এইরূপ একটি জীবন কখনো অতিবাহিত করা হয়নি। তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, আর তিনি মরিয়াছিলেন, সেই সময় এ বিষয়ে দৃষ্টির অন্তরালে রাখা হয়েছিল। কিন্তু তিনি যখন ইস্টারের প্রভাতে আবার মৃতগণের মধ্যে থেকে উঠিয়াছিলেন, তখন আমরা তার দাসেরা সমস্ত পৃথিবীতে যাওয়ার জন্য এবং তিনি জীবিত এই সুসংবাদ প্রত্যেক মানুষের কাছে আনয়ন করার জন্য ভারপ্রাপ্ত হয়েছি। আর কেবল বাক্য দ্বারা তা আমরা কিভাবে করতে পারি? কারণ লিখিত আছে, সুসমাচার তোমাদের কাছে কেবল বাক্যে নয় কিন্তু শক্তিতে ও পবিত্র আত্মায় এবং অতিশয় নিশ্চয়তার উপস্থিত হইয়াছিল, প্রমাণিত করার জন্য যে তিনি জীবিত। এখন যদি অন্য কোন সুসমাচার থাকে, যেমন পৌল একটি দলের প্রতি বলেছিলেন, আমার আশ্চর্য বোধ হইতেছে যে তোমরা এত শীঘ্র অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ। আর অন্য কোন নাই, কিন্তু সেই সুসংবাদ থেকে বানানো গল্পের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার এক জন্য একটি ভান করা বিশ্বাস। কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরা জীবিত থাকবে, আমি তোমাদের মধ্যে জীবিত, এবং আমি যে সকল কার্য করিতেছি, যখন ১৪ অধ্যায় ১২ পদ, আমি যে সকল কার্য করিতেছি তাহা তোমাদের মধ্যে আমাকে পরিচিত করাইবে। কি অপূর্ব বার্তা! কিছুই আশ্চর্যের বিষয় নয় যে ঈশ্বরত্বের অন্ধকার একটি জগৎ আমাদের ছিল, কিন্তু সন্ধ্যাকালে আবার জীবন ফিরে আসবে। সন্ধ্যাকালে একটি পুনরুত্থান হবে, সন্ধ্যাকালে দীপ্তি হবে, সন্ধ্যাকালে দীপ্তি হবে। এখন ওই যে বার্তা আমাদের কাছে প্রেরিত হয়েছিল, যার সারাংশ তিনি মৃতগণের মধ্যে হইতে উঠিয়াছেন, আমরা তার সুবিধা প্রাপকেরা যারা তার সঙ্গে পুনরুত্থানে ভাগি, তিনি জীবিত, এই কথা জগতের কাছে প্রমাণিত করার জন্য আমরা সেই সুবিধার ভাগী হয়েছি। আমরা কেবল বাক্য দ্বারা এই কাজ করতে পারি না, আমরা যার প্রতি নির্দেশ পেয়েছি পড়ছি কেবল যথাযথ রূপে তারই প্রতিফলিত করতে পারি। আমার ভয় হয় আমাদের মধ্যে অনেকেই লোকদের খ্রিস্টের কাছে আনছি না, আমরা তাদের একটি মণ্ডলী একটি সিদ্ধান্তের কাছে নিয়ে আসছি, কিন্তু তাদের খ্রিস্টের কাছে আনাই আমাদের কর্তব্য। তিনি কেবল সেই একমাত্র যার কাছে জীবন আছে, পুত্রকে যে পাইয়াছে সে জীবন পাইয়াছে। যদি একটি মানুষের জীবন আপনাদের মধ্যে অভিক্ষিপ্ত করা হয়, তবে আপনিও তারই অনুরূপ জীবন যাপন করবেন। যদি কোনো মানুষ নির্দিষ্ট ধরনের রক্ত আর একজন মানুষের মধ্যে প্রবেশ করিয়ে একজন মানুষের রক্ত অন্যজনের রক্তে পরিণত করেন, তবে সে ওই নির্দিষ্ট ধরনের রক্তধারীই হবে। আর আপনাদের মধ্যে যে আত্মা আছে তা যদি মৃত বলে গণিত হয়, আর খ্রিস্টের যে জীবন ছিল তার দ্বারা যদি আপনারা অভিষিক্ত হন, তা যদি আপনাদের উপরে থাকে। রোমিও 8:11 পদে বলছে, যিনি মৃতগণের মধ্য হইতে যীশুকে উঠাইলেন তাহার আত্মা যদি তোমাদিগকে বাস করে, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যীশুকে উঠাইলেন তিনি তোমাদের মর্ত দেহকে জীবিত করিবেন। সেই একই জীবন, সেই একই শক্তি, সেই একই সুবিধা সকল যা এই পৃথিবীতে ঈশ্বর থেকে তার ছিল। একটি বীজ যা ঈশ্বরের পূর্বজ্ঞাত ছিল, যার নাম জগৎপতনের পূর্ববর্তী মেষশাবকের জীবন পুস্তকে লিখিত হয়েছিল, সেই আপনাদের তিনি মুক্ত করেছেন। আর পুনরুত্থানের ওই সুসমাচার জ্যোতি বাক্যের প্রতিপন্ন হওয়া, আমরা কিরূপে জানলাম যে তিনি সে খ্রিস্ট ছিলেন? কারণ তিনি যা বলেছিলেন তাই প্রমাণিত করেছেন। এই প্রহরের বার্তা আমি কিরূপে জানতে পারব? তিনি যা বলেন, যা প্রতিজ্ঞা করেছেন, ঈশ্বর তা প্রমাণিত করে থাকেন। ওই তার পরিচিতি যে আমরা পুনরুত্থানে তার সঙ্গে সুবিধা প্রাপক, তিনি যা বলেছেন তা প্রমাণিত করেছেন। খ্রিস্টে তিনি করা প্রতিজ্ঞা করেছিলেন, তিনি পুনরুত্থানে তাই প্রমাণিত করেছেন। তিনি যা প্রতিজ্ঞা করেছিলেন, তিনি পুনরুত্থানে তাই প্রমাণিত করেছেন। মহসির সময় তিনি যা প্রতিজ্ঞা করেছিলেন, তিনি তা প্রমাণিত করেছিলেন। হনকের সময় তিনি যা প্রতিজ্ঞা করেছিলেন, তিনি তা প্রমাণিত করেছিলেন। পেরিতগণের সময়ও তিনি প্রমাণিত করেছিলেন যা বলেছিলেন। বর্তমান সময়ে তিনি তা প্রমাণিত করেন, কারণ তারা জীবন পুস্তকে প্রদর্শিত ওই বীজের একটি অংশ যাদের তিনি মুক্ত করে আবার ঈশ্বরের কাছে নিয়ে যান। ও কি অপূর্ব বার্তা! ঈশ্বরের প্রভাতে কেবল মাত্র তিনি উত্থিত হননি, কিন্তু তার সুবিধা প্রাপকেরাও তার সঙ্গে উত্থিত হয়েছে। তিনি তার ক্রুশারোপণে খ্রিস্টেই ছিল, তারা তার পুনরুত্থানে তারই মধ্যেই ছিল। অন্ধকারে মৃত হওয়ার পর সঞ্জীবিত আমরা তার সুবিধা প্রাপক। অবিশ্বাসের অন্ধকারময় জগৎ, যেখানে মণ্ডলীগুলি, সংস্থাগুলি ইত্যাদি আমাদের টেনে নিয়ে গেছে, আর আমাদের অন্তরে কিছু চিৎকার করছে, ও আমরা ঈশ্বরকে চাই, আমরা ঈশ্বরের জন্য ক্ষুধিত পিপাসিত। আমরা মেথডিস্ট, ব্যাপটিস্ট, প্যান্টিকোস্টাল, প্রেসবিটেরিয়ান আরো কত কিছুতে যোগদান করেছি, কিন্তু তবু কোথাও কিছু গলত আছে, আমরা এখনো তা খুঁজে পাচ্ছিলাম না। আর আমরা যখন অন্ধকারে হাতরে বেড়াচ্ছিলাম, তখন হঠাৎ ঈশ্বরের প্রতিজ্ঞাত বাক্য যথার্থরূপে প্রতিপন্ন হওয়ার মাধ্যমে সেই মহৎ পুনরুত্থান আমাদের কাছে এসেছিল। তিনি যেমন ছিলেন, ঈশ্বরের বাক্য যথার্থরূপে প্রতিপন্ন হওয়া, কারণ আমি তাহার প্রাণ পাতালে পরিত্যাগ করিব না, আমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিব না। তার প্রতিজ্ঞাত প্রত্যেকটি ঈশ্বরের বাক্য তিনি প্রদর্শন করেছিলেন। ঈশ্বরের প্রভাতে যখন তিনি উঠেছিলেন, তখন তিনি তা প্রমাণিত করেছিলেন। এখন এক সময় যারা অন্ধকারে হাতে বেড়াচ্ছিল, তারা যদি এই দিনে পা ধুইয়ে অথবা নির্দিষ্ট দিন পালন করে থাকে অথবা এক প্রস্ত নিয়ম পালন করে থাকে, সে সকল বিষয়গত হয়েছে। কারণ একটি গৌরবময় পুনরুত্থান ঘটেছিল, যা মানুষের তৈরি প্রত্যেক বিষয়, মানুষের তৈরি প্রত্যেক যুক্তি সকলকে তুচ্ছ করে দিয়েছে। সেই সময় পর্যন্ত এরূপ কখনো হয়নি যে একজন মানুষ তার জীবন পরিত্যাগ করে আবার পুনরায় তা গ্রহণ করতে পেরেছে। পুনরায় উত্থিত হয়ে তিনি তাদের বিজ্ঞানসম্মত প্রমাণকে তুচ্ছ করে দিয়েছেন। যখন বাইবেল বলেছে তিনি সেই একই, তারা বলে যীশু খ্রিস্ট কল্ল অদ্য অনন্তকাল সেই একই নন, আরো বলে তার ক্ষমতা এক নয়, তার সুসমাচার সেই একই নয়। ঈশ্বর প্রত্যেক সংস্থা, প্রত্যেক ধর্মবিশ্বাসকে তুচ্ছ করছেন, এবং যেমন প্রতিজ্ঞা করেছিলেন তেমনি পবিত্র আত্মা দ্বারা কাজ করে আমাদের কাছে প্রমাণ করেছেন যে তিনি জীবিত। আমরা তার পুনরুত্থানের সুবিধা প্রাপক। জগতে পাপে এবং অপরাধে মৃত হওয়ার পর সঞ্জীবিত, তিনি আমাদিগকে তাহার সহিত সঞ্জীবিত করিলেন, তাহার সহিত উত্থাপিত করিলেন খ্রিস্ট যীশুতে স্বর্গীয় স্থানে উপবিষ্ট। তার আত্মার একই জীবনকে আবার এই পৃথিবীতে নিয়ে এসেছেন। যদি ঈশ্বরের আত্মা যিনি খ্রিস্টকে উঠাইয়াছেন, সেই শরীর সেই অভিষিক্ত দেহ ঈশ্বরের আত্মা যদি সেই শরীরকে এমন ভাবে অভিষিক্ত করলেন যেন যখন সেই বীজ পৃথিবীতে পতিত হয়েছিল তিনি তাকে সেইখানে বিশ্রাম করতে দেননি, না, তিনি তাকে জীবিত করেছিলেন এবং উঠিয়েছিলেন। ওই একই আত্মা, সেই একই কার্য সকল দ্বারা, সেই একই শক্তি দ্বারা, সেই একই চিহ্ন সকল দ্বারা যদি তোমাদের মধ্যে থাকে তবে তিনি তোমাদেরকে উঠাইবেন। এখন আমি আপনাদের জন্য একটি ছোট শাস্তাংশ পড়তে ইচ্ছা করি। আমি চাইব আপনারা অন্য আর একটি শাস্তাংশ খুলে দেখুন যা আমার এখানে লেখা আছে, এ আপনাদের কিছুটা সাহায্য করতে পারে। লেবীয় পুস্তকের 23:9-10-11 পদে এই শাস্তাংশ পাওয়া যাবে, ভালো করে শুনুন। ব্যবস্থায়, লেবীয় বংশীয় ব্যবস্থায় ঈশ্বর মসির সঙ্গে কথা বলছেন, শুনুন, সকল বিষয়ই এখন আদর্শ স্বরূপ আর আমরা এই আদর্শগুলি বোঝার জন্য কয়েক মুহূর্ত এখানে থামব। আর সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে কহো, তাদেরকে বলো, আমি তোমাদেরকে যে দেশ দিব সেই দেশে প্রবিষ্ট হইয়া তোমরা এখন সেই স্থানে সেই অবস্থানে যা আমি তোমাদের দিয়েছি। এখন তুমি ইসরায়েল সন্তানদের বলো, যে দেশে আমি তোমাদের নিয়ে যাব বলে প্রতিজ্ঞা করেছি তোমরা সেই নির্দিষ্ট স্থানে সেই দেশে পৌঁছবে। এখানকার আত্মিকের আদর্শ স্বরূপ স্বাভাবিক বিষয়ের কথা বলা হয়েছে, তদুপূর্ণ শস্য ছেদন করিবে, যে বিষয়ের কথা বলেছিলাম তোমরা তা গ্রহণ করছো। তখন তোমাদের কাটা শস্যের অগ্রিমাংশ লইয়া এক আটি যাজকের নিকটে আনিবে, যে সদাপ্রভুর সম্মুখে ওই আটি দোলাইবে যেন তোমাদের জন্য তাহা গ্রাহ্য করা হয়। বিশ্রামবারের পরদিন যাজক তাহা দোলাইবে। কোন পবিত্র আচার অনুষ্ঠান হতে হলে বিশ্রামবারই তা হওয়া বিধেয় ছিল, সপ্তাহের সপ্তম দিন অর্থাৎ শনিবার। কিন্তু আপনারা লক্ষ্য করছেন কি, এই পর্বে সপ্তাহের প্রথম দিনে তা দোলাতে হবে। সেই আটি প্রথম বীজ রোপণের পর যখন সেই শস্য পাকাবে, আটি কেটে যাজকের কাছে নিয়ে যেতে হবে, আর আপনারা যেন গ্রাহ্য হন সেই কারণে তিনি তা নিয়ে সদাপ্রভুর সামনে দোলাবেন। আপনারা আপনাদের আটি নিয়ে এসেছেন আর তিনি তার সদাপ্রভুর সামনে দোলাবেন, সপ্তম দিন বিশ্রামবারে নয় কিন্তু প্রথম দিনে, যাকে আমরা রবিবার বলি। নিঃসন্দেহে ওইটি রোমীয় শব্দ যাকে তারা সূর্যদেবের জন্য রবিবার সানডে বলত, কিন্তু কিভাবে এ পরিবর্তিত হয়েছে, এ আর সূর্য এস ইউ এন নয়, এ পুত্রবার এস ও এন ডি এ ওয়াই সানডে। ওই গমের শস্যদানা মৃতগণের মধ্য থেকে ঈশ্বরের প্রথম উত্থিত উপাসক মণ্ডলী উপরে দোলাতে হবে, যে আমরা তার বীজ, যে বীজগুলি নিদ্রাগত হয়েছিল ওইটি তাদের প্রথম, যা সপ্তাহের প্রথম দিনে দোলাতে হবে। রবিবারে তিনি উঠেছিলেন, লোকদের সাক্ষাতে বিদায়সূচক হাত নাড়িয়ে ঊর্ধ্বে গমন করেছিলেন। লক্ষ্য করুন, এ ঈশ্বরের গমের প্রথম শস্যদানা ছিল যা মৃতগণের মধ্য থেকে উঠানো হয়েছিল। ঈশ্বরের গমের প্রথম শস্যদানা ঈশ্বরের জীবিত করার শক্তি দ্বারা ঈশ্বর তার জীবন সঞ্জীবিত করেছিলেন, তাকে মৃতগণের মধ্য থেকে উঠিয়েছিলেন, আর তিনি ছিলেন যারা নিদ্রাগত হয়েছিল তাদের প্রথম ফল। তিনি ছিলেন সেই আটি, তাদের ওই আটি দোলাতে হয়েছিল কারণ সেটা ছিল যা প্রথমে পরিপক্ক হয়েছিল, বাকিগুলিও পরিপক্ক হবে। এই বিশ্বাসেই ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন স্বরূপ সেটাকে স্মৃতি রক্ষার্থে দোলানো হয়েছিল, এটা ছিল একটি চিহ্ন। আর আজ যেহেতু ঈশ্বরে থাকার জন্য তিনি ছিলেন ঈশ্বরের প্রথম পুত্র, সেহেতু তাকে পৃথিবী থেকে তুলে লোকেদের উপরে দোলানো হয়েছিল। ও কি গৌরবময় শিক্ষা! সঞ্জীবিত করার শক্তি দ্বারা সেই প্রথম এক, যদিও তাকে তাকে আদর্শরূপে দেখানো হয়েছিল, আর পরেও আমরা দেখব তাকে অনেক বাড়ি আদর্শরূপ স্বরূপ দেখানো হয়েছিল, কিন্তু এই ছিল যারা নিদ্রাগত হয়েছিল তাদের প্রথম ফল। যাদেরকে জীবনের প্রতিজ্ঞা দেওয়া হয়েছে সেই প্রতিজ্ঞাত বীজের উপর তাকে দোলানো হয়েছিল, তাকে পঞ্চস্তমের দিনে দোলানো হয়েছিল, যখন সেখানে স্বর্গ হইতে প্রচন্ড বায়ুবেগের শব্দবোধ একটি শব্দ আসিল এবং পঞ্চস্তমের লোকদের উপরে দোলায়িত হয়েছিল যারা পঞ্চস্তমীতে আগত আশীর্বাদের অপেক্ষায় ছিলেন। আমরা উপলব্ধি করি যে শেষকালের লোক 17:30 অনুসারে সেই পুত্রবার আবার দোলায়িত হবে, যেদিন মনুষ্যপুত্র প্রকাশিত হইবেন, অর্থাৎ লোকেদের উপর আবার দোলায়িত করা হবে। এখন এই মনুষ্যপুত্র কে? আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, আর বাক্য মাংসে মূর্তিমান হয়েছিলেন এবং আমাদের মধ্যে বাস করেছিলেন। আর যে সকল শিক্ষা এবং ঈশ্বরের বাক্যের নিশ্চিত প্রমাণ আমরা পেয়েছি ঈশ্বরের বাক্য দ্বারা, চিহ্ন দ্বারা, আশ্চর্য কার্য দ্বারা, আমরা আজ যা দেখি এই মাত্র উল্লেখিত লোক 17:30 এবং মালাকি 4 এবং অন্যান্য শাস্ত্রাংশ যার সঙ্গে আমরা পরিচিত, এই সকলের দ্বারা দেখেছি যে এই বাক্য আবার লোকদের উপর দলায়িত করা হয়েছে। যে মানুষের মৃত প্রথা সকল মৃত হয়েছে এবং ঈশ্বরের পুত্র আমাদের মধ্যে পবিত্র আত্মার বাপ্তিস্ম সহকারে আবার জীবিত হয়েছেন আর এখন আমাদের জীবন দান করছেন। ভাববাদীগণ সকল এবং অন্যান্য সকলের মধ্যে থেকে খ্রিস্টই সেই প্রথম এক যাকে উঠানো হয়েছিল, যদিও তাকে অনেক জায়গায় আদর্শিত করা হয়েছে, তিনি ছিলেন যারা নিদ্রাগত হয়েছিল তাদের প্রথম ফল। আর খ্রিস্টের আগমনে ভার্যা যা মণ্ডলী থেকে বেরিয়ে আসবে তখন শেষকালে আবার একটি আটি দোলায়িত হবে। কি আশ্চর্য, কি আশ্চর্য! আটি দোলানো, এই আটি কি ছিল? সেই প্রথম এক যা পরিপক্ক হয়েছিল, সেই প্রথম এক যে প্রমাণিত করেছিল যে এ একটি গম, যা প্রমাণ করেছিল যে একটি আটি। হালেলুইয়া! আমি নিশ্চিত যে আমি যা বলছি আপনারা বুঝতে পারছেন। একে লোকেদের উপর দলায়িত করা হয়েছিল এবং ভার্যা যুগে অন্ধকারময় সংস্থাবাদ থেকে একটি পুনরুত্থানের জন্য একটি বার্তা নির্গত হবে যে বাক্যের পরিপূর্ণ পরিপক্কতা আবার তার সম্পূর্ণ শক্তিতে ফিরে এসেছে এবং সেই একই চিহ্ন কার্য এবং আশ্চর্য কার্য দ্বারা লোকেদের উপর দলায়িত হচ্ছে যা তিনি সেদিন সেখানে করেছিলেন। কারণ আমি জীবিত আছি এই জন্য তোমরাও জীবিত থাকবে। কি অপূর্ব পুনরুত্থানে না হয়েছিল এবং মৃতগণের মধ্যে থেকে জীবিত হওয়া, ঈশ্বরের সঞ্জীবিত করার শক্তি দ্বারা যীশু খ্রিস্টে জীবিত করা, এই পুনরুত্থান কতই না অপূর্ব! তাকে তাদের প্রতি দলায়িত করা হয়েছিল, সেই বাক্য তিনি যা ছিলেন প্রদর্শিত বাক্য পঞ্চস্তমের দিনে তাদের উপর ফিরে দোলানো হয়েছিল। এখন আমি যেমন বলছি শেষকালে একে আবার দোলানো হবে। এখনো উদাহরণস্বরূপ আপনারা বলেন, বেশ ব্রাদার ব্রানহাম একটু অপেক্ষা করুন, আমি একটি মণ্ডলীকে জানি না। বেশ, আমিও জানি, বুঝলেন? কিন্তু এখন উদাহরণস্বরূপ আজ অপরাহ্নে আমরা যদি টাকসেনে ফিরে যাচ্ছিলাম আর আমাদের প্রত্যেকেরই একটি করে একটি নতুন বড় ক্যাডিলাক গাড়িতে চড়ে যাচ্ছিলাম, প্রত্যেকটি সিট নরম হরিণের চামড়া দিয়ে মোড়া, আরামদায়ক, পা দানিগুলি ভেলভেটে মোড়া, স্টিয়ারিং হুইল নিকেল করা এবং হিরো খচিত, ঠিক মতো পরীক্ষিত এবং সঠিক ইঞ্জিন, আর ইঞ্জিনটি পরীক্ষিত এবং সঠিক, চাকাগুলি ফুটো হওয়া এবং ফোটা ফাটা নির্ধারক এবং সকল কিছুই বিজ্ঞানসম্মত রূপে পরীক্ষিত, সেগুলি উভয় কারখানা থেকে বার হয়েছে এবং উভয়টিতেই গ্যাসোলিন পেট্রোল পূর্ণ করা হয়েছে, ওই গ্যাসোলিন ছোটার শক্তিরূপে ওর মধ্যে অকেটেন আছে, ছোটার শক্তিরূপে ওর মধ্যে অকটেন আছে, এবার আপনারা যখন সেগুলি স্টার্ট করতে যাচ্ছেন, যদিও তারা উভয় দেখতে এক, তবুও তাদের মধ্যে একটির কোন স্পার্ক নেই, ফায়ারিং শক্তি নেই। বেশ, আপনারা বলেন ব্রাদার বার্নাম গ্যাসোলিন এই শক্তি আছে, কিন্তু যতক্ষণ না ওই শক্তি কার্যকরী করার জন্য একটি স্পার্ক হচ্ছে, গ্যাসোলিনে কত শক্তি আছে আমি গ্রাহ্য করি না। ওটি যে গ্যাসোলিন তা প্রমাণ করার জন্য একটি শক্তি যদি না থাকে, তবে ওটি জলের অনুরূপেই মনে হবে। যতক্ষণ না ঈশ্বর তত্ত্ববিদরা যতই দাবি করুন না কেন, আপনারা যতই ভালোভাবে আপনাদের মণ্ডলী গঠন করুন না কেন, যতই আপনাদের শিক্ষা থাকুক না কেন, যতই বাইবেলের অনুরূপ হোক না কেন, তাতে কিছুই যায় আসে না যতক্ষণ না সেই আটি দোলানো হয়, যতক্ষণ না সেই বাক্যকে সঞ্জীবিত করতে পবিত্র আত্মা সেই ব্যক্তিটির উপরে আসেন। সেই গ্যাসোলিন বাক্যকে উপস্থাপিত করে, এ সত্য, কিন্তু আত্মা ব্যতিরিকে এ নড়বে না। আমরা বল বিজ্ঞান ও যন্ত্র নির্মাণ বিদ্যার উপর প্রচুর গুরুত্ব আরোপ করেছি, কিন্তু সক্রিয় কর্মশক্তির উপর কিছুই করি নাই। এটাই যে গ্যাসোলিন নয় তা প্রমাণ ও প্রদর্শন করার জন্য মণ্ডলীর উপরে যীশুখ্রিস্টের পুনরুত্থানের শক্তির, ঈশ্বরের সক্রিয় কর্মশক্তির প্রয়োজন আছে। এ একটি গ্যাসোলিনের টিনের মধ্যে থাকতে পারে, তবুও এ জল হতে পারে, বুঝলেন, কিন্তু তার একমাত্র প্রমাণ এই যে ওর মধ্যে জীবন রাখুন, আর এ প্রমাণ করবে এ গ্যাসোলিন কিনা। আর আপনারা যখন পবিত্র আত্মাকে একটি সংস্থার স্থাপন করার চেষ্টা করছেন, আপনারা প্রচুর চেষ্টা করছেন, আপনারা একটি ফটফট শব্দ পেতে পারেন, কার্বনের প্রাচুর্যে আপনারা ইঞ্জিনটাকেই নষ্ট করে ফেলবেন, কিন্তু ও আমি আনন্দিত যে ঈশ্বরের বাক্য এবং তাকে প্রজ্বলিত করার জন্য একটি পবিত্র আত্মা, একটি পুরুষ অথবা একটি স্ত্রীলোকের অথবা মণ্ডলীর জীবনে ঈশ্বরের শক্তিকে পুনরুত্থিত করার জন্য সেখানে 10,000 অক্টেন শক্তি আছে, যা পবিত্র আত্মার সক্রিয় কর্মশক্তির প্রভাবে ওই ক্যাডিলেক গাড়িটিকে ধাক্কা মেরে রাস্তায় চলমান করে, যা ফিরে এসেছিল এবং পঞ্চাশতমের দিন লোকদের উপরে দলায়িত হয়েছিল এবং প্রতিপন্ন করেছিল যে তিনি কল্য, অদ্য এবং অনন্তকাল একই আছেন। সকল ভাববাদীদের থেকে এই প্রথম আটি উঠে এসেছিল, যিনি ঈশ্বরের পুত্র, সকল ভাববাদীদের রাজা। অনেক মণ্ডলী সকল ভার্যা সকল, ভার্যা সকল মণ্ডলী সকল, ভার্যা সকল ভার্যা সকল হয়েছে, কিন্তু সেই এককে আসতে হবে। হালেলুয়া! ব্রাদার বার্নাম দুবার হাতালি দিলেন, একটি প্রকৃত ভার্যাকে আসতে হবে, এমন একটি আসতে হবে যার কেবল যন্ত্র নির্মাণ কৌশলই নেই, কিন্তু তার সক্রিয় কর্মশক্তিও আছে, যা মণ্ডলীকে জীবিত করে তার পুনরুত্থানের পরাক্রমে কাজ করা। যতক্ষণ না আমরা সেই স্থানে আসছি, যতক্ষণ না আমরা সেই স্থান খুঁজে পাচ্ছি, ততক্ষণ চাকার নাভি পালিশ করে কি লাভ? যখন সেখানে সক্রিয় কর্মশক্তি নেই, তখন চেহারার শ্রীবৃদ্ধির সাধন অথবা জাদুকর সাইমনের ক্রিয়া করে কি লাভ? যান্ত্রিক নির্মাণ কৌশলী যতই নিখুঁত হোক না কেন, তাতে কিছু যায় আসে না। একে কাজ করানোর জন্য একটি সক্রিয় কর্মশক্তির উপস্থিতির প্রয়োজন আছে। তিনি যা প্রমাণিত করেছিলেন তা ওই হালেলুয়া, ওই বিষয় ইস্টার প্রমাণিত করেছিল। তিনি কেবল বাক্যই ছিলেন না, কিন্তু তিনি ছিলেন স্বয়ং ঈশ্বর, বাক্যের মধ্যে সক্রিয় কর্মশক্তি। ওই বিষয়ে যীশুখ্রিস্টের শরীরকে নাড়া দিয়ে জীবিত করে আবার উঠেছিল এবং পাথরটিকে সরিয়ে দিয়েছিল। আমি সেই যিনি মৃত হইয়াছিলেন, এমন মৃত যে সূর্য বলেছিল তিনি মৃত, চন্দ্র বলেছিল তিনি মৃত, এবং নক্ষত্রগণ বলেছিল তিনি মৃত, সমস্ত প্রকৃতি বলেছিল তিনি মৃত, আর এখন সমগ্র জগৎকে স্বীকার করতে হবে যে তিনি আবার জীবিত। তিনি কেবল ঈশ্বরের বাক্য, যন্ত্র নির্মাণ কৌশলী ছিলেন না, ইয়ে প্রমাণিত করার জন্য তিনি সক্রিয় কর্মশক্তিও ছিলেন। তিনি বর, তারে মতো ভার্যাকে বেরিয়ে আসতে হবে, কারণ সে তারই অংশ, আর সে কেবল ভার্যার সম্বন্ধে কথিত সকল প্রকাশের পরিপূর্ণতার প্রদর্শনী হতে পারে, সে কেবল প্রকাশিত করতে পারে। সে যদি বরের থেকে ভিন্ন কোন রকম কিছু করে, তবে সে ভার্যা নয়। সে যদি বরের থেকে ভিন্ন কোন রকম কিছু করে, তবে সে ভার্যা নয়, কারণ সে তার মাংসের মাংস, অস্থির অস্থি, তার জীবনের জীবন, তার শক্তির শক্তি, সে তিনি। স্ত্রীকে পুরুষের পার্শ্বদেশ থেকে নেওয়া হয়েছিল, তাই স্ত্রী ও পুরুষ এক, সে তারই আত্মা গ্রহণ করেছে, তার কাছ থেকে স্ত্রী সুলভ আত্মা, তার পার্শ্বদেশের মাংস যথ যন্ত্র নির্মাণ কৌশল ও সক্রিয় কর্মশক্তি উভয়ই তার ভার্যাকে নির্মাণ করেছে, তার আত্মা এবং তার মাংস একসঙ্গে মিলিত হয়ে যন্ত্র নির্মাণ বিদ্যা এবং সক্রিয় কর্মশক্তি নির্মাণ করেছে। যতক্ষণ না মণ্ডলী অথবা লোকেরা এই ইস্টার খরগোশ এবং অনুষ্ঠান সকল বৃহৎ চার সকল এবং চমৎকার সকলই অকৃতকার্য হবে এবং বিলীন হয়ে যাবে, যতক্ষণ না ওই মণ্ডলী সেই যন্ত্র নির্মাণ কৌশল এবং সক্রিয় কর্মশক্তি উভয়ে পরিণত হয় এবং তিনি যা করেছিলেন তাকে তা করতে চালনা করেছিলেন যে ঈশ্বরের আত্মা সেই আত্মা দ্বারা চালিত হয়। তিনি যদি ষোলো সিলিন্ডার ইঞ্জিনকে কার্যকরী করেছিলেন তবে ভার্যাও তাই করবে, কারণ তিনি যোহন ১৪ অধ্যায় ১২ পদে বলেছিলেন, যে আমাকে বিশ্বাস করে আমি যে সকল কার্য করতেছি সেও করিবে, আমি তাকে যন্ত্র নির্মাণ কৌশল এবং সক্রিয় কর্মশক্তির দ্বারা শক্তিমান করব, জগৎ যা প্রতিরোধ করতে সক্ষম হবে না এবং আমি তাহাকে শেষ দিন উঠাইব। ওই হলো ইস্টারের বার্তা, সক্রিয় কর্মশক্তি এবং যন্ত্র নির্মাণ কৌশল একসঙ্গে। সক্রিয় কর্মশক্তি ব্যতিরিকে যন্ত্র নির্মাণ বিদ্যা এবং যন্ত্র নির্মাণ বিদ্যা ব্যতিরিকে সক্রিয় কর্মশক্তি কোনো কাজেরই নয়। এই বাক্য অস্বীকার করে আপনারা যত চান আর্তনাদ এবং চিৎকার করতে পারেন, উপর নিচে লাফাতে পারেন, তাতে আপনাদের কোনো কাজ হবে না। আপনারা কেবল মোটর গাড়ির হাতল ঘুরেই চলছেন, পিস্টন স্পার্ক হচ্ছে কিন্তু প্রজ্বলিত করার জন্য কোনো গ্যাসলিন নাই। যখন তারা একসঙ্গে মিলিত হবে তখনই কার্যকরী হবে, আমেন। সুতরাং একজন বসে থাকবে আর একজন ঊর্ধ্বে চলে যাবে, ওখানে কেবল ওই একটি বিষয় আছে। তবু উভয় দেখতে অনুরূপ, উভয়ের নিজেদের মণ্ডলী বলে দাবি করে, উভয় নিজেদের ভার্যা বলে দাবি করে, কিন্তু একজনের যন্ত্র নির্মাণ কৌশল এবং সক্রিয় কর্মশক্তি আছে, তিনি যা বলেছিলেন তা যে সত্য এ তাকেই বাস্তবে পরিণত করে। যন্ত্র নির্মাণ কৌশল যত ভালোই হোক না কেন, সক্রিয় কর্মশক্তি না আসলে এ চলমান হবে না। যখন সক্রিয় কর্মশক্তি আসে তখন গ্যাসোলিনের অক্টেনের সঙ্গে স্পার্কের যোগাযোগ হয়, বিস্ফোরণ একটি দহন ঘটায় আর সেই দহন সকল গতিকে কার্যকরী করে, প্রত্যেকটি কার্যকে, কারণ তিনি কল্য অদ্য ও অনন্তকাল যে সেই আছেন। ওই হল পুনরুত্থান, ওই হল ঈশ্বরের প্রকৃত শক্তি, যন্ত্র নির্মাণ কৌশলের সঙ্গে সক্রিয় কর্মশক্তি। লক্ষ্য করুন, আত্মাই জীবনদায়ক, এ সেই স্পার্ক যা প্রজ্বলিত করে, গ্যাস প্রজ্বলিত করে না, স্পার্কই গ্যাসকে প্রজ্বলিত করে, বুঝলেন। আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না, কিন্তু আমাতে তোমরা সকলেই করতে পারো। তিনি বাক্য, তাই পিতাই জীবিত আছেন, পিতা যেমন আমাকে প্রেরণ করছেন তেমনি আমি তোমাদেরকে প্রেরণ করছি, পিতা যেমন আমাকে প্রজ্বলিত করছেন এবং সকল কিছুর মধ্যে আমাকে প্রেরণা দিয়েছেন, আমি কেবল তাই করি যা পিতার সন্তোষজনক। এখন তিনি যেমন আমাকে প্রেরণ করছেন তেমনি আমি তোমাদের সেই একই যন্ত্র নির্মাণ বিদ্যা এবং তাকে কার্যকরী করার জন্য সক্রিয় কর্মশক্তি দিয়ে প্রেরণ করছি, আর এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হবে যারা যন্ত্র নির্মাণ বিদ্যার অধিকারী বলে দাবি করবে, সক্রিয় কর্মশক্তির স্থান নেবে। পল বলেছিলেন, সুসমাচার আমাদের কাছে কেবল বাক্য উপস্থিত হয় নাই, কেবল গ্যাসোলিনের মাধ্যমে নয়, কিন্তু গতিশীল করার জন্য স্পুলিংয়ের মাধ্যমে আমাদের কাছে এরূপেই এসেছিল। একই আত্মা যা তাকে উত্থিত করেছিল প্রকৃত বিশ্বাসীদেরও অনন্ত জীবনের উদ্দেশ্যে সঞ্জীবিত করে। এখন মনে রাখবেন, কার্যকরী রূপে আমাদের সময় শেষ হয়ে আসছে। এখন লক্ষ্য করুন, একই আত্মা, এখন রোমিও ৮ অধ্যায় ১, এখন আবার একবার এটি পাঠ করি, রোমিও ৮ অধ্যায় ১, আর আমরা দেখব ওখানে কি বলছে, ঠিক আছে। আর রোমিও নয়, আমি বলতে চাই রোমিও ৮ অধ্যায় ১১ পদ, আমি দুঃখিত, কিন্তু যদি ওইখানেই সমস্যা, ওইখানে তার বাধা, যিনি মৃতদের মধ্যে হইতে যীশুকে উঠাইলেন, তাহার আত্মা, পবিত্র আত্মা ঈশ্বর যদি তোমাদিগকে বাস করেন, এখন বরের আত্মা যদি ভার্যাতে বাস করে, ঈশ্বর যখন প্রথম বর সৃষ্টি করেছিলেন তিনি বরকেই প্রথমে সৃষ্টি করেছিলেন, আর আত্মায় সে পুরুষ ও স্ত্রী উভয় ছিল, তাকে পৃথিবীর ধুলা থেকে সৃষ্টি করেছিলেন যেন সে বস্তুগত হতে পারে। আর লক্ষ্য করুন, যখন তিনি আদম থেকে হবার সৃষ্টি করেছিলেন তিনি অন্য এক টুকরো মাটি নেননি, তিনি সেই একই মাটি ঢেলা থেকে নিয়েছিলেন, সেই একই বাক্য থেকে, কারণ আদম ছিলেন কথিত বাক্য, বুঝলেন? তিনি তার থেকেই নিয়েছিলেন, আর তারপর নিয়েছিলেন, তার মধ্যে পুরুষ সুলভ ও স্ত্রী সুলভ আত্মা ছিল। তিনি আদম থেকে স্ত্রী সুলভ আত্মা বের করে নিয়ে হবার মধ্যে স্থাপন করেছিলেন। সুতরাং এ তখন আদমেরই আত্মাই ছিল, আদমেরই মাংসই ছিল। তারপর আদমের আত্মা সেই সক্রিয় কর্মশক্তি তার শরীরে যন্ত্র নির্মাণ কৌশলকে সঞ্জীবিত করেছিল। সুতরাং ভার্যাকেও তার মাংসের মাংস এবং অস্থির অস্থি হতে হবে। কিরূপে এই মরদেহ তার মাংসে পরিণত হবে, আমরা এক মিনিটে ওই বিষয়ে উপস্থিত হব। কিভাবে এই মহৎ রূপান্তর কি? লক্ষ্য করুন, যিনি মৃতকের মধ্য হইতে যীশুকে উঠাইলেন, তার আত্মা যদি তোমাদেরকে বাস করেন, তবে যিনি মৃতকের মধ্য হইতে খ্রিস্ট যীশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসবাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্তদেহকে জীবিত করিবেন। ও আমার সে পূর্ব নির্দিষ্ট এক নিশ্চয়ই, সেই বীজের মতো যা মৃত্তিকাতে গমন করেছিল, সেই এক যাদের মধ্যে জীবন ছিল, তাদের মধ্যে অনেক মৃত হয়েছিল, তারা ছিল পচে যাওয়া বীজ মাত্র, জল এবং অন্যান্য বস্তু তাদের নির্বাচিত করে দিয়েছিল। কিন্তু আপনারা জানেন, সেখানে জীবনের জন্য প্রস্তুত এক বীজ সাহিত্য ছিল, ঈশ্বর জানতেন যে সেটা সেখানে সাহিত্য আছে। এখন পূর্ব নির্দিষ্ট একেবারেই পবিত্র আত্মা দ্বারা প্রথমে জীবিত হবে, কারণ পবিত্র আত্মা তার নিজস্বদের দাবি করতে আসেন। এখন এ গভীর বিষয়, এটিকে ভালোভাবে বুঝুন। এখন পাথর সকল যা ধুলাও যেগুলিকে জীবনে আনান করার জন্য সূর্যকে পৃথিবীর ওপার থেকে এপারে পাঠানো হয়নি, সকল ধুলাকে জীবনে আনান করা তার কাজ ছিল না, কিন্তু একটি জীবনের চারিদিকে বেষ্টনকারী ধুলার অংশকে জীবনে আনন করার জন্যই তাকে প্রেরণ করা হয়েছিল। সকল লোকে খ্রিস্টকে গ্রহণ করবে না, ও না, কিন্তু পৃথিবীর ধুলার মধ্যে রক্ষিত যাদের জীবনের নিমিত্তে পূর্ব নির্ধারিত করেছেন, সেই এককে তিনি জীবিত করতে আসেন, তারাই সেই এক। এখন ওই ধুলা সূর্যের তাপে সাহিত্য থেকে বলে, ও এই সূর্য কত গরম, ওই পাথর বলে এই বৃদ্ধ সূর্য কত গরম, কিন্তু ওই ছোট্ট বৃষ্টি বলে আমি ওরই অপেক্ষায় আছি, আর সে জীবনের উদ্দেশ্যে উদ্গত হতে আরম্ভ করে, এ ধুলার সেই নির্দিষ্ট অংশকেই জীবিত করছিল। কারণ পাথরকে জীবিত করার জন্য, ধুলাকে জীবিত করার জন্য সূর্যকে প্রেরণ করা হয়নি, কিন্তু বীজের জীবনকে জীবিত করার জন্যই পবিত্র আত্মা আসেন, একে প্রেরণ করা হয়নি। কেন সকল লোক একে গ্রহণ করবে না, এ তাদের কাছে প্রেরিত হননি? একজন লোক আমাকে বলেছিল, আমি বিশ্বাস করি না, আপনি কি বলবেন আমি গ্রাহ্য করি না? আপনি যদি মৃতকে উঠাতে পারেন বা ওই রকম কিছু করেন, অসুস্থকে সুস্থ করেন এবং একে প্রমাণিত করেন, তবুও কোনো অবস্থাতেই আমি এ বিশ্বাস করি না। আর বার্তা বিশ্বাসীদের জন্য, আমি বলেছিলাম নিশ্চয় না, আপনি একজন অবিশ্বাসী, আপনার কাছে এর কোনো অর্থই নেই। যারা বিনাশ পাচ্ছে তাদের কাছে মূর্খতা, কিন্তু যারা খ্রিস্টি আছে তাদের সেই বীজের অংশ, তাদের কাছে জীবন। সেই ছোট্ট ডিমটি পুরুদস্তর, সে ছিল অদ্ভুত দর্শন ছোট্ট একটি জীব। সেই চাষি যা করেছিল, এই ইগলের ডিমটি ওই বুড়ি মুরগির নিচে বসিয়েছিল, আর সে একটি অদ্ভুত দর্শন মুরগি ছানা ফুটিয়েছিল, আর এ ছিল একটি অদ্ভুত দর্শন ছোট্ট প্রাণী। সে তাদের মতো দেখতে ছিল না, তার পালক অন্যদের মতো ছিল না, আর সে বলল সে ছিল একটি অদ্ভুত ছোট প্রাণী, আর অন্য সকল মুরগি ছানাগুলি তাকে অদ্ভুত বলে মনে করত, আর মুরগি ঘুরে বেড়াতো, সে যে খাবার তাকে খেতে দিত তা সে পছন্দ করত না, সে আমার বাড়িতে ছুটে খুঁটে বেড়ানো পছন্দ করত না, সে ওগুলোর সঙ্গে অবস্থা ছিল না। অত সে ভাবতো কেন সে এখানে অদ্ভুত একজন, বুঝলেন? সে কখনো কিছু চোখে দেখতো না, বেঁচে থাকার জন্য যত সামনে সে খেত, কারণ ওর স্বাদ সে পছন্দ করত না, কারণ জন্ম থেকে সে একটি মুরগি ছানা ছিল না, বুঝলেন? আর সেই মুরগিটি কক কক করত, আর আপনারা জানেন আশ্চর্যের দিন গত হয়েছে, ওই কোনো কিছুই নেই, মন্ডিতে যোগদান করুন, আর ছোট্ট প্রাণীর কাছে এসে ঠিক বলে মনে হতো না। তবু সে ওই মুরগিকে অনুসরণ করেই ঘুরে বেড়াত, যতদিন না তার মা সেই বুড়ি ইগলটি জানত যে অনেকগুলি ডিমই পেরেছিল, আর সেগুলির মধ্যে একটি নিরুদ্দেশ, সে জানত ওই ইগল কোনো না কোনো জায়গায় আছে, অতএব সে তার খোঁজে বের হয়েছিল। সে পাহাড়ের চূড়ার উপর নিচ উপত্যকায় সম্ভব স্থানে সে থাকতে পারে, সেই সকল স্থানে পাখি উড়ে বেড়াচ্ছিল। সেই সময়ের মধ্যে তার জন্ম হয়ে গেছে। সে বলেছিল, হয়তো একটা কাক এসে আমার ডিমটি তুলে নিয়ে গেছে, একটি শুকনো হতে পারে, আমি ঠিক জানি না, কিন্তু কেউ না কেউ আমার ডিমটি তুলে নিয়েছে। কিন্তু আমি জানি সেই ডিমটি আমার চিন্তার মধ্যে আছে, আমাকে তাকে খুঁজে পেতেই হবে। ঈশ্বরও সেই রূপ করে থাকেন, তিনি সেই মহৎ ঈগল। তার চিন্তায় তিনি জানতেন তার একটি মণ্ডলী থাকবে, তিনি জানতেন তার একটি লোকবৃন্দ থাকবে। কিসের মধ্যে তারা জড়িয়ে আছে, কিসের প্রভাবে দিনে তারা ফুটে বেরিয়েছে, যাই হোক না কেন, তিনি তাদের খোঁজ করছেন, তিনি তার নিজস্বদের খোঁজ করছেন। আর একদিন, যেমন গল্পটিতে বলা হয়েছে, ওই বুড়ি ঈগলটি খামার বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিল, সে সকল জায়গায় খুঁজছিল, আর সে তাকে দেখতে পেয়েছিল। ও, সেই পুনরুত্থান উপলব্ধি করতে পারা যে সে কোন মতে একটি মুরগি ছানা নয়, সে একটি ঈগল। খামার বাড়িতে পোকা মাকড় খোঁজার জন্য নিচের দিকে তাকাতে তাকে শিক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু সে একটি চিৎকার শুনতে পেয়েছিল যা বলেছিল, এই দিকে উপরে তাকাও। সে উপরের দিকে দেখেছিল, সেখানে খামার বাড়ির মুরগিগুলির থেকেও শক্তিশালী এবং 14 ফুট বিস্তৃত ডানাওয়ালা একটি প্রাণী ছিল, আর সে তার পুত্র বললে তাকে দাবি করেছিল। সে বলেছিল, মা, আমি কেমন ভাবে তোমার কাছে যেতে পারি? বলেছিল, কেবল লাফ দাও, তোমার ডানাগুলি ঝাপটানোর চেষ্টা করো, কারণ তুমি একটি ঈগল। দেখুন, সে জানতো তার একটি পুত্র কোথাও না কোথাও আছে। সে কিসের প্রভাবে বৃদ্ধি পেয়েছে তাতে কিছু যায় আসে না, কোথাও না কোথাও তার একটি পুত্র আছে, ঈশ্বর জানেন। হালেলুইয়া! তার একটি পূর্ব নির্ধারিত মণ্ডলী আছে। তিনি জানতেন তার পুত্র ও কন্যাগণ, একটি ভার্যা, কোথাও না কোথাও অপেক্ষা করছে। তখন পবিত্র আত্মা তার উপর থেকে উঠতে আরম্ভ করেন, সেই দলের তো আটি, ও কি অপূর্ব, তিনি কল্ল অর্ধ অনন্তকাল যে সেই আছেন। কোন পৌরাণিক কাহিনী নয়, কিন্তু একটি বাস্তবতা। অনেকে হয়তো তাকে বলার চেষ্টা করছে একটি ঈগল, কিন্তু ঈগল কি সে তাই জানত না, তবুও সে ছিল একটি ঈগল। সে বুঝতে পারেনি যতক্ষণ না সে এমন কিছু দেখেছিল যা তাকে প্রতিফলিত করেছিল, বরং যাকে সে প্রতিফলিত করেছিল। আর আমরা যখন দেখি একটি সংস্থা নয়, একটি PhD নয়, একটি LLD নয়, একটি ভালো প্রতিবেশী নয়, কিন্তু ঈশ্বরের প্রতিমূর্তিতে গঠিত, ঈশ্বরের শক্তিতে পরিপূর্ণ ঈশ্বরের একজন পুত্র, এই সময়ের আবেদনের যোগ্য উত্তর যে তিনি কল্ল অর্ধ অনন্তকাল একই আছেন, তখন কোন মুরগিরই আপনাদের ধরে রাখতে পারবে না। সে তার মায়ের খোঁজ করে, জন্ম থেকে সে একটি ঈগল। সে উপলব্ধি করে এই প্রকৃত ঈগল ঈশ্বরের বাক্যের আহ্বান শনাক্ত করতে পারে, কেন সে একটি ঈগল, একটি ঈগলের প্রতি একটি ঈগল। জগৎ সৃষ্টির পূর্ববর্তী বাক্য, বাক্যের প্রতি বাক্য, এই প্রহরের নিমিত্তে লিখিত বাক্যের প্রতি পূর্ব নির্দিষ্ট বাক্য। আপনারা আপনাদের অবস্থান উপলব্ধি করুন, তিনি এর খোঁজ করেন। তবে এই পার্থিব শরীর জীবিত হয়েছে এবং ঈশ্বরের সঞ্জীবিত করার আত্মা দ্বারা ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতায় আনিত হয়েছে। তাড়াতাড়ি করছি, যখন সে জানতে চেয়েছিল কিভাবে সে সেখানে তার কাছে যেতে পারে, তাকে শিক্ষা দেওয়া হয়েছিল সে যে যেতে পারে না, যতটা লাফাবে তার বেশি উপরে তুমি যেতে পারো না, সে একটি মুরগি ছানা, বুঝলেন। কিন্তু এই ঈগলটি বলেছিল, ওই রূপ নয়, বেশ, মুরগি ছানাগুলিকে দেখো, মুরগি ছানারা যাই হয় হোক, তুমি একটি ঈগল, তোমার ডানাগুলি বিস্তার করো এবং ওগুলি কাজ করাও, উপরে উঠতে আরম্ভ করো। বাক্যের প্রতি বাক্য, আমি যে সকল কার্য করিতেছি তোমরাও করিবে, যে আমাকে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, বুঝলেন। আমি জীবিত আছি, এই জন্য সেও জীবিত থাকবে, আর যিনি মৃত করে মধ্য হইতে তাকে উঠাইলেন, তার আত্মা যদি তোমাদের বাস করে, তোমাদের মর্তদেহকে জীবিত করিবেন, বুঝলেন। ইনি কি করেন এখন শুনুন, যেন আপনারা জানতে পারেন। আর এই ইস্টার, আমি চাই এই ইস্টার অন্য সকল ইস্টার থেকে বেশি অর্থ প্রকাশ করুক। আমি চাই আপনারা দেখুন, আমি জানি ইনি তার জন্য কি করছিলেন, কিন্তু আমি চাই আপনারা দেখুন, করবেন নয়, ইনি আপনাদের জন্য তাই করেছেন, বুঝলেন। ইনি কি করেন, মর্তদেহকে জীবিত করেন, এই মরদেহ যাতে আমরা বাস করি ইনি তাকে জীবিত করেন, আর এক কথায় জীবন আনয়ন করেন। আপনারা এক সময় মুখে চুরুট অথবা সিগারেট নিয়ে চলাফেরা করতেন, আর আপনারা শ্রীলোকেরা যাদের একসময় ছোট চুল ছিল, রং মাখতেন, ছোট প্যান্ট পরতেন বা ওই রকম সকল কিছু করতেন, হঠাৎই কিছু চিৎকার করে উঠেছিল, আপনারা এখানে তাকিয়ে দেখেছিলেন, আর এ ছিল বাক্য, দেখুন এ আপনাদের জীবিত। আপনারা বলেছিলেন আর ছোট প্যান্ট পরা নয়, আর মদ পান করা নয়, আর মিথ্যা কথা নয়, আর চুরি করা নয়, আর এই ওই নয়। বুঝলেন, যিনি তাকে মৃতদের মধ্যে হইতে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদেরকে বাস করেন, তিনি তোমাদের মর্ত দেহকেও পৃথিবীর ধুলিতে বসে আনবেন। বুঝলেন আপনারা, এ কি? কিসের বসে? খ্রিস্টের। খ্রিস্ট কে? বাক্য। ঈশ্বর তত্ত্ব নয়, কিন্তু বাক্য। তারপরেও আপনারা বলে থাকেন যে এই সকল ব্যাপার ও আমার মনে হয় স্ত্রী লোকদের প্যান্ট পরার কোনো দোষ নেই। দেখুন, এই আপনাদের ওই বিষয়ে জীবিত করে। বুঝলেন, আপনারা এর দিকে আকর্ষিত হয়েছেন। দেখুন, এই আপনারাই, দেখুন এই আপনারাই, এ পরিণত হয়, আপনারা বাক্যের অংশে পরিণত হন, এ পরিণয় হয়, আপনারা বাক্যের অংশে পরিণত হন, এ আপনাদের শরীর। আপনারা বলে থাকেন, বেশ এখন আমাকে কিছু বলতে দিন, আমার পুরোহিত। আপনার পুরোহিত কি বলছেন আমি গ্রাহ্য করি না, বাক্য কি বলছে সেটাই বড় কথা। যদি আপনারা মুরগি ছানা হতে চান, তবে তাদের সঙ্গেই যান, কিন্তু যদি পুরোহিত এই বাক্য থেকে ভিন্ন কিছু বলে, তবে সে ইগলদের আহারদাতা নয়। আহা, সে মুরগিদের আহারদাতা, ইগলদের নয়। বুঝলেন, ইগল ইগলেরই খাদ্য খায়। বুঝলেন, ইনি জীবিত করছেন। বাইবেল বলেছে ঐরূপ কাজ করা ভুল, লোকেরা এবং আপনারা যে সকল করেন তা ভুল। বলে থাকেন আশ্চর্যের কার্যের দিন গত হয়েছে, এই বাইবেল বলছে তিনি কল্ল অদ্য অনন্তকাল যে সেই আছেন। তারা যদি বলে এই মনের চিন্তা জ্ঞাত হওয়া, ইন্দ্রিয়ের সাহায্যে ব্যতিরিকে মানুষের সম্পর্ক স্থাপন, এক ধরনের মনপাঠ করা এবং এই সকল দর্শন ইত্যাদি বাজে, দেখুন তারা মুরগি ছানা, তারা জানে না এগুলোর খাদ্য কি। কিন্তু ভাতৃগণ, আপনারা যখন সেই চিৎকার শুনেন, তখন আপনাদের মধ্যে কিছু আছে, আপনারা জন্ম থেকে ঈগল। কেন? আপনারা সেই বীজ যাদের উপরে পুত্রের পুনরুত্থান এবং পৃথিবীর উপর দলায়িত আটি উদিত হয়েছে, আপনাদের উপলব্ধি করানোর জন্য যে আপনারা সংস্থাগত মুরগি ছানা নন কিন্তু ঈগল। আপনারা বুঝতে পারছেন, যদি সেই আত্মা যিনি তাকে মৃতগণের মধ্যে থেকে উত্থাপিত করেছেন, সেই বাক্য, বাক্যের সক্রিয় কর্মশক্তি আপনাদের মধ্যে বাস করেন, তবে তিনি আপনাদের মর্ত দেহকেও জীবিত করবেন। এখন আমরা কিভাবে তার মাংসের মাংস এবং অস্থির অস্থি, কারণ তাড়াতাড়ি করছি, যখন আমরা মরণশীল পাপী ছিলাম, মরণশীল এই শরীর মৃত্যুর উদ্দেশ্যে প্রস্তুত ছিল, ইনি ওই শরীরকে জীবিত করছিলেন। জীবিত করা কি? জীবনে আনয়ন করা। সেই আত্মা যা এক সময় মদ্যপান করত, ইতস্তত ছোটাছুটি করত, ব্যভিচার করত এবং আরো অনেক কিছুই করতে ভালোবাসত, তাকে জীবিত করা হয়েছে। কেন? সেই বিষয় সকল মৃত হয়েছে আর আপনারা পুনরুত্থিত হয়েছেন, ইনি আপনাদের মর্ত দেহকেও জীবিত করেন। সুতরাং আপনাদের দেহ সেই সক্রিয় কর্মশক্তির মন্দির, কেননা জন্ম থেকেই আপনারা যন্ত্র নির্মাণ কৌশলের অংশ, ওই হল আপনাদের পুনরুত্থান। ওই শরীরগুলিকে এখনই জীবিত করা হয়েছে, এই শরীরগুলিকে এখনই জীবিত করা হয়েছে। দেখুন, আপনারা শুনেছেন, আপনারা বিশ্বাস করছেন, এ আপনাদের সংস্থা থেকে বাক্যে পরিবর্তিত করেছে। সক্রিয় কর্মশক্তি যদি জলের উপরে আসে, তবে ইয়ে কেবল ফটফট ফট শব্দ করবে, আশ্চর্য কাজের দিন গত হয়েছে, আড়ম্বর জাকজমক, কিন্তু সেখানে সেখানে কোন নেই জাকজমক, হই হুল্লা। বুঝলেন, কিন্তু যখন সে 1000 অক্টেনের উপরে আসে, সে গতিপ্রাপ্ত হয়ে চলতে থাকে ও সেই সক্রিয় কর্মশক্তি তাকে আঘাত করে। কিন্তু এ মুরগি ছানাকে আঘাত করলে কোনো ফল হবে না, কিন্তু এ যখন ঈগলকে আঘাত করে, সে উড়ে বেরিয়ে যায়। আমেন। সক্রিয় কর্মশক্তির সঙ্গে যন্ত্র নির্মাণ কৌশল। বুঝলেন আমি কি বলতে চাইছি? এখন সে যদি একজন সত্য ঈগল হয়ে থাকে, সে বুঝবে। আসুন একটি ছোট শাস্ত্রাংশ আপনাদের জন্য স্মরণ করে দেই। আমার মনে হয় আমরা টেলিফোনে যোগাযোগে এক থেকে বিচ্ছিন্ন হয়েছি, কিন্তু আমরা এখানে আছি। সাধু যোহন 5:24 পদে বলছেন, যিশু বলছিলেন, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। এখন দেখুন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর ওই বিষয় আক্ষরিক রূপেই গ্রহণ করছি। এ কি? আত্মিক বস্তুটি ছাড়াই, এর অন্য কিছু অর্থ করা নয়, কিন্তু যা বলা হয়েছে কেবল তাই। দেখুন, মূল পুস্তকে গ্রিক ভাষায় ঠিক বাক্যটি বলা হয়েছে, যে ব্যক্তি আমার বাক্য বুঝে। এখন ওইটি যে সত্য তা প্রমাণ করা, আমি যাচ্ছি, আরেকজন মাতাল অন্য একজনের স্ত্রীর হাত ধরে রাস্তা দিয়ে আসছে আর অনর্থক ঈশ্বরের নাম নিচ্ছে এবং ওই রকম সকল কিছু করেছে। বলি ওই প্রচারকটি কি বলেছিল তুমি শুনেছি কি? তুমি শুনেছ? হ্যাঁ আমি শুনেছি। তার অর্থ এই নয় যে সে অনন্ত জীবন পেয়েছে, বুঝলেন? যে ব্যক্তি আমার বাক্য বুঝে এবং সে একজন নির্গল। এখন ব্রাদার ব্রানহাম, আমি আরো শাস্ত্রাংশ দেখতে চাই। ঠিক আছে, আমার মেষেরা আমার রব শুনে, তার কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না। অন্যদিন বিবাহ বিচ্ছেদ এর ক্ষেত্রে যেমন, যখন পবিত্র আত্মা আমাকে ওই কথা বলছিলেন, তিনি যেমন বলছিলেন আমি তেমনই বলছিলাম। কোন মহিলা যাজক আমাকে তীব্র তিরস্কার করেছিলেন, তিনি বলছিলেন আমার মনে হয় আপনি ঈশ্বরের স্থান গ্রহণ করছেন। আমি বলেছিলাম না মহাশয়া, বলেছিলাম বেশ, আপনি তাদের বলেছেন তাদের পাপের ক্ষমা করা হয়েছে। বলেছিলাম কোথায়? বলেছিলেন কেবল ঈশ্বরের ক্ষমতা আছে, দেখুন, আর একজন ফরেসি, বুঝলেন? আমি বলেছিলাম আপনি দেখুন যেন আপনি জানতে পারেন যে তিনি কে। এই প্রকাশ তারা পাওয়ার পর যিশু পিতর এবং প্রেরিতদের বলেছিলেন, তিনি তাদের বলেছিলেন আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। তিনি বলেছিলেন ধন্য তুমি, দেখুন হে জোনা পুত্র, রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার সমস্ত পিতা প্রকাশ করিয়াছেন। এই পাথরের উপরে আমি আপন মন্ডলী গাঁথিব, আর পাতালে পুরুদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে চাবিগুলি দিব, তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে আমি স্বর্গে তাহা বদ্ধ করিব, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে। ওই হলো ওই বাক্য মাংসে মূর্তিমান হওয়ার ঐশ্বরিক প্রকাশ। সেদিন যদি সেই বর পুত্র দ্বারা মাংস ছিল, তিনি ভার্যা দ্বারা আজও মাংস, বুঝলেন? তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। এখন ক্যাথলিক মন্ডলী ওই বিষয়টি নিয়ে তাদের পুরোহিতদের উপর আরোপ করেছে, কিন্তু সেটি রক্ত মাংস সম্বন্ধীয়। লক্ষ্য করুন, এ ছিল আত্মিক প্রকাশিত বাক্য যা কার্যকরী হয়েছিল। ওই কারণে তিনি তাদেরকে গিয়ে পিতা পুত্রের পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম করো বলেছিলেন। তিনি জানতেন তারা জানেন তিনি কে। অন্য আরেকদিন একজন প্রচারকের সঙ্গে কথা বলছিলাম, সে আমাকে বলছিল ব্রানহাম আমি অমুক অমুক মন্ডলীতে গিয়েছিলাম, আর এখন বেরিয়ে এসেছি এবং একটি পেন্টিকোস্টাল মন্ডলীতে যোগ দিয়েছি। আপনারা জানেন পেন্টিকোস্টালরা এখন গোলাকৃতি ওয়েফার নিতে আরম্ভ করেছে। আমার মনে হয় আপনারা এ সম্বন্ধে শুনেছেন, পোষার সেই চন্দ্র দেবতা আপনারা জানেন, আর তারা সকলেই একে গ্রহণ করেছে এবং নিচ্ছে। এই লোকটি বলেছিল তার সমাবেশ তার কাছে গিয়েছিল, সে বলেছিল যা আমি আশীর্বাদ করি তা ধন্য। তখন পুরোহিত কি ওই কথাই বলে না, তার একে খ্রিস্টের শরীরে পরিণত করার ক্ষমতা আছে। দেখুন অন্যান্য দেড় ডজনের মধ্যে কেবল ছয় ওই একই রকম। আর সে বলেছিল আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। সে যিশুর নামে বাপ্তিস্মের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কারণ এই সেই লোক যে বলেছিল যে এই বিষয়ে বলেছে সে খ্রিস্টারই। সে বলেছিল আপনি কি মনে করেন একজন মানুষকে যিশু খ্রিস্টের নামে বাপ্তিস্মিত হওয়া আবশ্যক? আমি বলেছিলাম হ্যাঁ মহাশয়। সে বলেছিল সে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্মিত হওয়ার পরও? আমি বলেছিলাম হ্যাঁ মহাশয়, সে আদৌ বাপ্তিস্মিত হয়নি, বুঝলেন? তাকে আদৌ বাপ্তিস্মিত করা হয়নি, কোন নাম নয়, ওটি একটি উপাধি। আমি বলেছিলাম এ স্বীকৃত নয়। আমি বলেছিলাম কেন, তবে কেন পিতর? সে বলেছিল বেশ, এখানে আমাকে কিছু বলতে দিন। সে বলেছিল এখন পিতর পেরিত 10:49 সে বলেছিল পিতর এই কথা কইতেছেন সকলের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন, কিন্তু আমি বলেছিলাম পিতর ঘুরে দাঁড়িয়ে বলেছিলেন কেহ কি জল নিবারণ করিয়া ইহাদের বাপ্তায়িত হইবার বাধা দিতে পারে? সে বলেছিল কিছুক্ষণ আগে পেরিত 19 সম্বন্ধে আপনি ওখানে কথা বলছিলেন, যেখানে পৌল ইপিসীয় উত্তর অঞ্চল দিয়ে যাওয়ার সময় ওই শিশুদের দেখা পাইয়াছিলেন, আর বলেছিল তারা তো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্মিত হয়নি। আমি বলেছিলাম না, তারা মন ফেরানোর উদ্দেশ্যে বাপ্তিস্মিত হয়েছিল, পাপ মোচনের নিমিত্ত নয়, মন ফেরানোর উদ্দেশ্যে, কারণ যিশুকে তখনও জ্ঞাত করা হয়নি, বলিকে তখনও হত্যা করা হয়নি। সে বলেছিল বেশ, তাদের আবার বাপ্তিস্মিত করতে হয়েছিল কেন? আমি বলেছিলাম যে মানুষের কাছে চাবিগুলি ছিল, তিনি বলেছিলেন তোমরা জ্ঞাত হও, কেননা আকাশের নিচে মানুষদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হইবে। পরিত্রাণ এককভাবে যীশুখ্রিস্টের নামেই, বাক্যে বা কার্যে যাহা কিছু করো যীশুখ্রিস্টের নামেই করো। সেখানে আর অন্য কোনো নাম নেই, কোনো মণ্ডলী নেই, কোনো যাজকতন্ত্র নেই, কোনো উপাধি নেই বা অন্য কিছুই নেই। তিনি সারনের গোলাপ, উপত্যকার লিলি, প্রভাতী তারা, আলফা ওমেগা, প্রথম এবং শেষ, জেহোয়া চিরি, রাফা, মানাসে, এই সকলেই তিনি, এই সকলেই, কিন্তু তবু তিনি, এই সকল উপাধিগুলির কোনটাতেই পরিত্রাণ নেই। জেহোবা পরিত্রাণ নেই, যদিও তিনি সারনের গোলাপ, কোন পরিত্রাণ নেই। পিতা পুত্র বা পবিত্র আত্মা কোন পরিত্রাণ নেই, কেবল মাত্র যীশু খ্রিস্টের নামে। আর তারপর বাইবেল বলে মন ফেরাও এবং পাপের মোচন তারই নামে শিক্ষা দিতে হবে, জেরুসালেম থেকে আরম্ভ করে পৃথিবীর প্রান্ত পর্যন্ত। সে বলেছিল, আপনি কি মনে করেন এতে কোনো পার্থক্য হয়? আমি বলেছিলাম, মহাশয় আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। সে, আমি এবং আমার স্ত্রী একটি টেবিলে বসেছিলাম, সে একটু সরে গিয়েছিল। আমি বলেছিলাম, আমরা উভয়ই অ্যারিজোনাবাসী, আমরা এখানেই বাস করি, আর আমি এবং আমরা আমাদের কাউন্সিল, আমাদের ওয়ার্ড ইত্যাদি এবং আমাদের মেয়র, গভর্নর ইত্যাদি সবাইকে জানি। সে বলেছিল, হ্যাঁ। আমি বলেছিলাম, এখন ভাই আমি যদি আপনাকে বলি যান আর আমাদের নৈশ ভোজের জন্য অ্যারিজোনা রাষ্ট্রের গভর্নরের নামে সই করে আসুন, আপনি কি ওইরূপ সই করার জন্য যাবেন? আপনি কি মনে করেন ডেস্কে বসা ওরা তা স্বীকার করবে? কেন? সে বলছিল, আমার মনে হয় না। সে বলেছিল, যীশু কেন ওই কথা বলেছিলেন? আমি বলেছিলাম, দেখুন এই হলো ব্যাপার। কেন কেন? আমি যদি আপনাকে বলে থাকি যান এই নৈশ ভোজের জন্য অ্যারিজোনা রাষ্ট্রের গভর্নরের নামে সই করুন, আমরা অ্যারিজোনার নাগরিক, আর আমি জানি অ্যারিজোনার গভর্নর কে, কেন আপনি জানেন স্যাম গডার্ড এর নামে সই করতে হবে, বুঝলেন? আমি বলেছিলাম, কারণ সে রাষ্ট্রের গভর্নর, আমার আপনাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হবে না। আপনি জানেন গভর্নর কে? আমার আপনাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হবে না, আপনি জানেন গভর্নর কে। আর যখন তিনি বলেছিলেন পিতা পুত্র এবং পবিত্র আত্মা, তিনি জানতেন কিভাবে তারা বাপ্তিস্ম করাবেন, তারা জানতেন তিনি কে। আমার মেষেরা আমার রব জানে, বুঝলেন? সে বলেছিল, ও আমি বুঝতে পারছি, কিন্তু এখন পরবর্তী বিষয় আপনারা বিশ্বাস করবেন কি, বুঝলেন? যে আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। আর যখন এই নতুন অনন্ত জীবন আপনাদের মধ্যে বাস করে, তখন সেই কার্যকর শক্তি, যখন আপনারা পবিত্র আত্মা গ্রহণ করছেন, যেমন তারা পঞ্চাশতমের দিনে করেছিল, তারা ছিলেন যন্ত্র নির্মাণ কৌশল, সক্রিয় কর্মশক্তি, আশার ছিল, তারা বিশ্বাস করেছিলেন। আপনারা জানেন আমাদের সুশীল ব্যাপটিস্ট বন্ধুগণ আমাদের বলেছিলেন, যখন আমরা বিশ্বাস করেছিলাম তখন আমরা একে পেয়েছি, কিন্তু তারা একে পাননি, তবু তারা বিশ্বাস করেছিলেন। প্রেরিত ১৯ অধ্যায়ে তারা বিশ্বাস করেছিলেন কিন্তু তারা পাননি। বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে, বুঝলেন? তাদের যন্ত্র নির্মাণ কৌশল ছিল ঠিকই, কারণ প্রেরিতগণ ছিলেন, বরং আমি বলতে চাই আপোলো তাদের সেই যন্ত্র নির্মাণ কৌশল যীশু খ্রিস্ট এই শিক্ষা দিতেন, কিন্তু তাদের তখনও সক্রিয় কর্মশক্তি ছিল না, বুঝলেন? এই হল ব্যাপার, ঠিক আছে? আপনাদের মধ্যে সম্মানসূচক সেই আগ্রহ, সেই প্রতীক্ষা আছে। এখন যখন আপনারা সক্রিয় কর্মশক্তিকে পেয়েছেন, তখন আপনারা মরণশীল থেকে অমরত্বে জীবিত আছেন। এ সমস্ত শরীরকে বাক্যের অধীন করে, এ আপনাদের ভিন্ন আচরণ করতে, ভিন্ন দৃষ্টিতে দেখতে, ভিন্ন জীবনযাপন করতে বাধ্য করবে, এ আপনাদের একেবারে ভিন্ন করে দেবে। এখন দেখুন, জীবিত করা হয়েছে, আর যখন তোমরা আপন আপন পাপে ও অপরাধে মৃত ছিলে, তখন তিনিও তোমাদেরকে জীবিত করেছিলেন। কিসের দ্বারা? তার আত্মা, যিনি যীশুকে উঠাইলেন ইস্টারে প্রভাতে মৃতগণের মধ্য হইতে, এবং তিনি যদি তোমাদের মর্তদেহে বাস করেন, এখন লক্ষ্য করুন, ইনি জীবিতও করেন, জীবনে আনয়ন করেন, একে বাক্যের অধীন করেন। কিভাবে আপনারা পবিত্র আত্মা পাওয়ার দাবি করতে পারেন আর নিজেদের বাক্য থেকে দূরে রাখতে পারেন? আপনারা তাহলে অন্য কিছুর দ্বারা জীবিত হয়েছেন, কারণ ইনি আপনাদের মর্তদেহকে বাক্যের প্রতি জীবিত করবেন, নিশ্চয় করবেন। আপনারা এর ব্যতিরিকে দৌড়তে পারেন না। যদি এর সম্পূর্ণটাই বিশ্বাস না করেন, তবে আপনারা কেবল ফটফট শব্দই করবেন। আপনাদের কিছু অংশ গ্যাসোলিন এবং কিছু অংশ জল দ্বারা থাকে, তবে আপনারা কোথাও যেতে পারবেন না। যদি আপনারা না করেন, তবে আপনারা ব্যর্থ হবেন, আর আপনাদের মধ্যে কোনো শক্তি নেই। আমি এই বিশ্বাস করি কিন্তু ওই বিশ্বাস করি না, আড়ম্বর জাঁকজমক, আপনারা কিন্তু কোথাও এগোচ্ছেন না। কিন্তু ও যখন আপনারা সমগ্রকে গ্রহণ করেন, প্রত্যেক বাক্যই সত্য, এই আলোকে দীপ্তিমান হতে দিন। তাহলে এখন লক্ষ্য করুন, শেষ করার সময় এই বিষয়ে লক্ষ্য করুন, লক্ষ্য করুন, এ ঠিক ছোট্ট একটি মৃত্তিকাতে সাহিত্য একটি ছোট্ট বীজের মতো। এখন সম্ভাবনাপূর্ণ রূপে আপনারা পুনর্থিত, যখন আপনারা আপনাদের মধ্যে পবিত্র আত্মাকে গ্রহণ করেন, তখন আপনারা পুনর্থিত, তখনই আপনারা পুনর্থিত, আপনাদের দেহ সম্ভাবনাপূর্ণ রূপে পুনর্থিত। একটি ছোট্ট বীজকে দেখুন, তাকে মাটিতে রোপণ করেন, এটি তারই উৎস থেকে জল পান করতে হবে, যে জল আকাশ থেকে ঝরে পড়ে, আর যেমন সে পান করে সে তারই দিকে বৃদ্ধি পায়। যে বীজ মাটিতে গমন করেছিল তারই সাদৃশ্যে রূপান্তরিত হতে থাকে, বুঝলেন। মন্ডলীয় সেইভাবেই গড়ে উঠেছে, ধার্মিক গণনা, সূচীকরণ, পবিত্র আত্মার বাপ্তিস্মে মাধ্যমে এখন ফুলে পরিণত হয়ে গেছে, বুঝলেন। ঈশ্বরের আত্মা ওরই মাধ্যমে আসে, আর জগতের আত্মা এসেছে খ্রিস্টানির মাধ্যমে, একইভাবে। আর এখন একটি মন্ডলীর সমগ্র বিরাট সংঘবদ্ধ ঐক্যে ফুল হয়ে ফুটছে, দেখুন সমগ্র বিষয়টি এইরূপ। আর স্বতন্ত্র জন ওইভাবেই আসে, সকল কিছুই একই ঈশ্বরের একই মানদণ্ডে কাজ করে, কারণ তিনি কল্য অদ্য ও অনন্তকাল একই আছেন। আপনাদের ক্ষেত্র লক্ষ্য করুন, আত্মা দ্বারা চালিত হয়ে পুনরুত্থানে পূর্ণতার উদ্দেশ্যে বৃদ্ধি পাচ্ছেন। ওই ছোট গাছ যা ঈশ্বরের উৎস থেকে পান করছে, সূর্য SUN তাকে আকর্ষণ করে বেড়াচ্ছে, কেবল দেখুন এ কেবল একটি বিষয় থেকেই পান করতে পারে। আপনারা যদি চারা গাছটির উপর তেল ঢালেন, একে মেরে ফেলবে, ঠিক কথা। আপনারা বদ্ধ নোংরা দূষিত জল ঢালুন, তার বৃদ্ধি রোধ হয়ে যাবে, এতে ফল ধরবে না, ঠিক তো। কিন্তু ভালো বৃষ্টির কমল জল ঢালুন, আমেন, এর মধ্যে মানুষের তৈরি কোন রাসায়নিক নেই, এ কেবল আকাশ থেকে নেমে আসে। আর চারা গাছটিকে লক্ষ্য করুন, বৃষ্টি জলের মতো অন্য কোন জলই একে বৃদ্ধি দেবে না। আপনারা এর মধ্যে ক্লোরিন এবং অন্য পদার্থ মাত্রা অনুসারে দিন, কিন্তু জেনে রাখুন ইয়ে গাছটিকে মেরে ফেলবে। আর সেই ব্যাপারই হয়েছে, তারা তাদের সংস্থাগত উৎস থেকে জল দেওয়ার চেষ্টা করছে আর এই বৃদ্ধিকে রোধ করে দিয়েছে, বুঝলেন। কিন্তু তাকে পেতে দিন, এসো যেথা অনুগ্রহের শিশির উজ্জ্বল দিন রাত আমায় ঘিরে করে জল জল যিশু জগতের আলো, তাহলে আপনারা একে পাবেন। তাহলেই আমরা চলব আলোতে, সুন্দর আলোতে, এসো যেথা অনুগ্রহের শিশির উজ্জ্বল আমায় ঘিরে কেবল করে জল জল, এই সকল মানুষের তৈরি উৎস আমার থেকে দূর করো, আর অন্য কোনো আমি জানি না, কেবল মাত্র যিশুর রক্ত একমাত্র ধারা, আর ওই ধারাই আমি জানতে চাই। বাক্য আমার মধ্যে বাস করুক, প্রভু তোমার আত্মা দ্বারা সেচন করো। লক্ষ্য করুন, এখন যিনি যিশুকে মৃতদের মধ্যে হইতে উঠিয়েছিলেন, সেই আত্মা যদি আপনাদের মধ্যে বাস করেন, তবে আপনারা সম্ভাবনাপূর্ণ রূপে জীবন পেয়েছেন। বাক্যকে আপনাদের মধ্যে জীবিত করার জন্য, একে বিশ্বাস করার জন্য আত্মা দ্বারা চালিত হয়েছেন, সেই ছোট গাছটি বেড়ে উঠছে। লক্ষ্য করুন, পঞ্চস্তমেতে তাদের শরীর একটি নতুন জীবনের প্রতি জীবিত হয়েছিল। কাপুরুষদের ওই ছোট দলটির প্রতি দেখুন, আমি কি আপনাদের দীর্ঘ সময় আটকে রাখছি? দেখুন আমি একটু উদ্দীপ্ত হয়েছি, এই আর কি, ভালো লাগছে, কি অপূর্ব। লক্ষ্য করুন, তারা ছিলেন কাপুরুষ, লক্ষ্য করুন, যন্ত্র নির্মাণ কৌশল তাদের ছিল, বুঝলেন। কিন্তু তারা সকলে সেখানে বসে বলছিল, ও আমি ওদের ভয় করি, ও বাইরে গিয়ে দৃঢ়ভাবে বলতে আমার ভয় লাগছে, কারণ ওই সকল বড় বড় বিশপ এবং অন্যান্যরা সেখানে আছে, ও আমি ভীত। ওই সকল পুরোহিতদের মধ্যে দাঁড়িয়ে দৃঢ়ভাবে বলতে আমার ভয় লাগে যে আমি তাকে বিশ্বাস করি, ও ইয়ে আমি করতে পারবো না, বুঝলেন। কিন্তু হঠাৎই সক্রিয় কর্মশক্তির আগমন হয়েছিল। হ্যাঁ, আর এ কি করছিল? এ কেবল তাদের আত্মাকে পরিপূর্ণ করেনি, কিন্তু এ তাদের যন্ত্র নির্মাণ বিদ্যাকে জীবিত করেছিল, তাদেরকে তিনি জীবিত করেছিলেন। তারা আর কাপুরুষ থাকলেন না, তারা বেরিয়ে একেবারে লোকদের সামনে গিয়েছিলেন। হ্যাঁ মহাশয়, হে যদি লোকেরা, হে জেরুজালেম নিবাসী সকলে, সক্রিয় কর্মশক্তির আগমনের আগে তারা কেবল যন্ত্র নির্মাণ কৌশলী ছিলেন, বুঝলেন। হে জেরুজালেম নিবাসী সকলে, তোমরা ইহা জ্ঞাত হও এবং আমার কথা কর্ণপাত করো, কেননা তোমরা যে অনুমান করতেছে ইহার মতো তাহা নয়, আমি তাদের মধ্যে একজন, এই হলো ওই, আমি আপনাদের দেখাবো একই, এ হলো শাস্ত্র, এই হলো ওই। আর আমি সর্বদাই বলেছি, এ যদি ওই না হয়, তবে ওই না আসা পর্যন্ত আমাকে এই ধরে রাখতে থাকতে দিন না। এই হলো ওই যা জয়ের ভবিষ্যৎ বক্তা দ্বারা বলা হয়েছিল, শেষকালে এইরূপ হইবে, ইয়া ঈশ্বর বলিতেছেন, আমি মর্তমাত্মের উপরে আপনার আত্মা সেচন করিব। দেখুন সক্রিয় কর্মশক্তি যন্ত্র নির্মাণ বিদ্যার মধ্যে এসেছিল, তারা আর কখনো ভীত হননি। আপনারা কিছু স্ত্রীলোক কি ভয় পাক করছেন যে লম্বা চুল রাখার জন্য অথবা রংমাখা ছেড়ে দেওয়ার জন্য কিছু স্ত্রীলোক আপনাদের ঠাট্টা করবে? আপনাদের মধ্যে কিছু পুরুষ ভয় করছেন যে যখন আপনি আপনার সমাবেশকে শাস্ত্র অনুযায়ী বাপ্তিস্মে বাপ্তায়িত করেন, তখন আপনাদের সংগঠন আপনাকে বহিষ্কৃত করবে? যতক্ষণ না সেই সক্রিয় কর্মশক্তি আসে, ততক্ষণ নিজেদের সেই উপরে কুঠরিতে বদ্ধ করে রাখা আপনাদের প্রয়োজন, এ যথার্থ। ইনি তাদের পরিবর্তিত করেছিলেন, জীবিত করেছিলেন, ইনি তাদের জীবিত করেছিলেন, ইনি তাদের ভিন্নরূপ করেছিলেন, ইনি তাদের কাপুরুষের পুরানো জীবন থেকে জিউদা বংশের সিংহের অনুরূপ জীবিত করেছিলেন। তারা অবাধে শহীদের মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন, ক্রুশে প্রেরকবিদ্ধ হয়েছিলেন, উল্টো ক্রুশারোপিত হয়েছিলেন, দগ্ধ হয়েছিলেন, সিংহের খাতে নিক্ষিপ্ত হয়েছিলেন। তাদের মধ্যে আর কোনো কাপুরুষ ছিল না, তাদের উপর মৃত্যুর আর কোনো বিজয়ী ছিল না। সক্রিয় কর্মশক্তি যন্ত্র নির্মাণ বিদ্যার মধ্যে ছিল, হ্যাঁ মহাশয়, এ তাদের মর্তে দেহকেও জীবিত করেছিল। এখন শুনুন, প্রমাণের জন্য এখানে আরো একটি বিষয় আছে। ইনি তাদেরকে এমন ভাবে জীবিত করেছিলেন যে তারা স্বর্গীয় স্থানে উত্থিত হয়েছিলেন, আর তাদের মর্তে দেহ এমন ভাবে জীবিত হয়েছিল যে তাদের ভাষা পরিবর্তিত হয়েছিল। ইয়ে কেবল ইনি তাদের ভাষাকে জীবিত করেছিলেন, বাইবেল ওই কথাই বলছে। আর তাদের মর্তে দেহ জীবিত হওয়াতে তাদের ভাষা জীবিত হয়েছিল, তাদের চিন্তাধারা জীবিত হয়েছিল, তাদের আত্মা জীবিত হয়েছিল, তাদের জীবন জীবিত হয়েছিল, তারা সর্বতভাবে জীবিত হয়েছিলেন। তারা কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু মানুষের ভাষায় আর কথা বলতে পারেননি। ঈশ্বরের উপস্থিতিতে তারা এমন ভাবে জীবিত হয়েছিলেন যে তারা নতুন ভাষায় একটি স্বর্গীয় ভাষার কথা বলছিলেন। কি অপূর্ব জীবিত করার শক্তি! যিনি যীশুকে মৃতকের মধ্যে হইতে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগকে বাস করেন, ও হালেলুয়া, তিনি তোমাদের মর্ত দেহকে জীবিত করিবেন। আগে যা কখনো করেননি, ইনি আপনাকে তাই করাবেন। তারা তখন জীবিত করার শক্তিতে পরিপূর্ণ ছিলেন, বুঝলেন? আপনার শরীর, আপনি, আপনার আকাঙ্ক্ষা আর পাপের অধীন নয়। সে বলে, এখানে, এখান থেকে বের হয়ে এসো। আপনারা বলেন, তোমার মুখ বন্ধ করো। ও আমাদের বৃহত্তম, তোমার মুখ বন্ধ করো। আপনারা ইগল, আপনারা কখনো দেখছেন কি একটি সুপরিচিত ইগল কোন কেমন স্বাধীন ভাবে চলাফেরা করে? সে শকুনের মতো মাটিতে পড়ে থাকা মৃতদেহ এবং গলিত শবের কাছে লাফিয়ে বেড়ায় না। না মহাশয়, সে দম্ভ ভরে চলাফেরা করে। তোমার মুখ বন্ধ করো। ও এখানে খুব ভালো খাবার আছে, আমার জন্য নয়। দেখুন, আমার আকাঙ্ক্ষা পরিবর্তিত হয়েছে, আমার ক্ষুধা ভিন্ন হয়েছে। কারণ মনুষ্য গলিত শব্দেহরূপী জগতের বিষয়ে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেক বাক্য দ্বারাই বাঁচিবে। একটি খাঁটি জীবিত করা ইগল ওই খাদ্য খেয়ে জীবন ধারণ করে। আমেন। ও তিনি কবর থেকে খ্রিস্টকে উঠিয়েছিলেন, তিনি আপনাদের মধ্যে বাস করে আপনার মর্তদেহকে তার উপস্থিতির উদ্দেশ্যে জীবিত করেছেন। আপনারা ইয়ে স্বীকার করেন? আপনারা আর মেথর পাখি নন, আপনারা ইগল। আপনারা জগতের বিষয় সকল চান না, আপনারা ঈশ্বরের পুত্র এবং কন্যা। আপনারা এমন উৎস থেকে ভোজন করছেন যার সম্বন্ধে জগৎ কিছুই জানে না। আপনারা এ পান করছেন, কেউ জানে, জগৎ এর সম্বন্ধে কিছুই জানে না। আপনারা গুপ্ত মান্না ভোজন করছেন যার সম্বন্ধে জগৎ কখনো কিছুই জানেনি, কারণ তারা আপনারা ইগল। যেখানে এর নাগাল পেতে পারেন, সেই ঊর্ধ্বে আপনাদের জীবিত করা হয়েছে। আপনারা নিচে এখানে তা পেতে পারেন না, আপনাদের ঊর্ধ্বে এখানে উঠতে হবে, আপনাদের জীবিত করতে হবে, এখানে ঊর্ধ্বে তুলতে হবে। সুতরাং ইনি জীবিত করবেন। তারা কি করেছিলেন? তারা অন্য ভাষায় কথা বলেছিলেন, বাইবেল বলেছে তারা বলেছিলেন। তারা আকাশের নিচে অবস্থিত প্রত্যেকটি ভাষা কথা বলেছিলেন। আপনারা কি কল্পনা করতে পারেন, সেখানে যে মর্ত দেহগুলি ছিল তারা বলেছিল, আমি জানি না, আমি এই বিষয়ে বিশ্বাস করতে পারব কি পারব না। হঠাৎই তাদের এমন ভাবে জীবিত করা হয়েছিল যে সেই দলায়িত আটির মাধ্যমে জিহুদা বংশী সিংহের সাহস তাদের মধ্যে এসেছিল। আর তারা মরণ পর্যন্ত আপনাদের জীবনকে প্রিয় জ্ঞান করেন নাই, আরো অনেকে আসবে করতে তাদের জীবনের রক্তদান। আমেন। আরো অনেকে আসবে করতে তাদের জীবনের রক্তদান এই পবিত্র আত্মায় সুসমাচার ও তার লোহিত বন্যার কারণ। আর পুত্রকে হতে হবে, শেষকালে আবার ভাজাতে প্রকাশিত হতে হবে। এই সকল মৃত সংস্থা এবং ধর্মবিশ্বাস থেকে বের করে জীবিত ঈশ্বরের জীবিত বাক্যের প্রতি সঞ্জীবিত করার জন্য জীবিত করার সেই শক্তিকে আসতে হবে। না, ইনি তাদেরকে নতুন জীবনের প্রতি সঞ্জীবিত করেছিলেন, ইনি আমাদের জন্য সেই একই কাজ করেন। লক্ষ্য করুন, তাহলে তারা সেই জীবিত করার শক্তির মধ্যে এমন ভাবে জীবিত হয়েছিলেন। এখন মন দিয়ে শুনুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই জীবিত করার শক্তি কেবল তাদের অন্তরাত্মাতেই ছিল না, কিন্তু তাদের সকল কিছুর উপরেই ছিল। জীবিত করার জন্য কেবল সক্রিয় কর্মশক্তিই আসেনি, কিন্তু ইয়ে যন্ত্র নির্মাণ কৌশলকেও সঞ্জীবিত করেছিল। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তারা এমন ভাবে জীবিত হয়েছিলেন যে তাদের জীব অন্য ভাষায় কথা বলতে আরম্ভ করেছিল। তারা খ্রিস্টের পুনরুত্থানে পরাক্রম এমন ভাবে জীবিত হয়েছিলেন যে তারা হস্তার্পণ করেছিলেন। তারা সেই জীবিত করার শক্তি দ্বারা এমন ভাবে সজীবিত হয়েছিলেন যে তারা পীড়িতদের উপর হস্তাপন করেছিলেন আর তারা সুস্থ হয়েছিল। ইনি তোমাদেরও মর্তদেহকেও জীবিত করিয়াছেন। তাদের হস্তাপন দ্বারা তারা সুস্থ হয়েছিল, এবং সেই আত্মা ঈশ্বরের সঙ্গে তাদের সহভাগিতাকে জীবিত করেছিলেন। তারা এমনভাবে ঈশ্বরের উপস্থিতির মধ্যে জীবিত হয়েছিলেন যে যখন একজন ব্যক্তি মারা গিয়েছিল, তার অন্তরাত্মা চলে গিয়েছিল, এ তাকে আহ্বান করে আবার জীবনে ফিরে নিয়ে এসেছিল। আমেন, গৌরব। এখন আমি ধার্মিক বলে অনুভব করছি, যথার্থই সঞ্জীবিত করা হয়েছিল। কেবল তার নিজের পুনরুত্থানের জন্য নয়, কিন্তু সেখানে সাহিত এই পূর্ব নির্দিষ্ট বীজের জন্য সঞ্জীবিত করে, মর্ত দেহকেও জীবিত করে। তারা পীড়িতদের উপর হস্তাপন করিয়াছিলেন, তারা সুস্থ হয়েছিল, তারা প্রার্থনা করেছিলেন, আত্মায় তারা দর্শন দেখেছিলেন, মৃতদের জীবনে ফিরিয়ে এনেছিলেন, যথার্থ তাদের মর্ত দেহকেও জীবিত করা হয়েছিল। ইনি যদি আপনাদের মধ্যে আসেন, যদি তাই হয়, এখন আপনারা বলতে পারেন যে এরকমই ঘট বটে, কিন্তু যদি তাই হয়ে থাকে, তবে এই চিহ্নগুলি তার অনুবর্তী হবে। আপনারা বুঝুন, ইনি আপনাদের মর্ত দেহকেও সঞ্জীবিত করেন, ইনি আপনাদের জীবিত করেন। এখন লক্ষ্য করুন, ঈশ্বরের উপস্থিতিতে জীবিত করা কেন? ইয়ে ছিল ঈশ্বরের আত্মা, যিনি যীশুকে কবর থেকে উঠিয়েছিলেন। আর ঈশ্বরের আত্মা, আমি তাহাদিগকে অনন্ত জীবন দান করি, গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, যা হল জো, যিনি আপনাদের মধ্যে একে কার্য করান আর তারপর সঞ্জীবিত করেন, এমনকি মনকেও সঞ্জীবিত করেন। এখন দেখুন, আপনারা কিভাবে বলতে পারেন যে ওই আত্মা আপনাদের মধ্যে বাস করেন? যদিও যা ভালো মনে করছেন তার প্রত্যেকটি করছেন, তবু আপনারা একে পেয়েছেন কিনা এখানেই তার প্রমাণ। খ্রিস্টে যে আত্মা ছিল তা যদি আপনাদের মধ্যে থাকে, তবে এ আপনাদের বাক্যের প্রতি জীবিত করে, কারণ তিনি বাক্য। আর যদি বিপরীত রূপে আপনাদের জীবিত করে, বাক্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তবে এ খ্রিস্টের আত্মা নয়। আপনারা কি করছেন গ্রাহ্য হয় না, যতক্ষণ না তা আপনাদের বাক্যের মধ্যে নিয়ে যায়। আমার মেষেরা আমার রব শুনে, এবং তারা প্রত্যেকটি বাক্য দ্বারা বাঁচিবে, প্রত্যেক বাক্য। আর একদিন আমি এ সম্বন্ধে কথা বলছিলাম আমার নিজের মা, এখন তিনি গত হয়েছেন। তিনি একজন অদ্ভুত স্ত্রী লোক ছিলেন, যেমন আপনারা জানেন, তিনি ছিলেন আধা ইন্ডিয়ান, আর তিনি ছিলেন অদ্ভুত। তিনি কখনো স্বপ্ন দেখতেন না, কিন্তু আমার মনে হয় না তার সারা জীবনে তিনি কেবল মাত্র চার কি পাঁচটা স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তার দেখা প্রতিটি স্বপ্নেই সত্যি হয়েছিল। তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, তা সত্যি হয়েছিল। আমার মনে আছে, বহু বছর আগে যখন আমি প্রথমে প্রচার করতে আরম্ভ করেছিলাম, আমরা তখন ওই রাস্তার উপরের দিকেই থাকতাম, এই গির্জাঘরে আমি প্রচার করেছিলাম। তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যে আমি এখানে তিনটি ধাপের পাশে দাঁড়িয়ে আছি, আর আমি দাঁড়িয়ে সকলের কাছে প্রচার করছিলাম যে এই প্রধান পথে পা দেওয়ার আগে তাদের এই তিনটি ধাপ উঠতে হবে। প্রধান পথের ওপর মুক্তার মতো সোজা সাদা রেখা ছিল, যা সোজা স্বর্গের দরজা, সেই মুক্তা খচিত দ্বার পর্যন্ত গিয়েছিল, আর সেই মুক্তা যেন এই ধাপগুলির উপর পর্যন্ত বিস্তৃত ছিল। এই যদি আমার আজকের প্রকৃত বার্তা না হয়, তবে আর কি ধার্মিক গণনা, শুচিকরণ, পবিত্র আত্মার বাপতিস্মা। আর আমি বলেছিলাম যে ওই প্রধান পথে হাঁটার জন্য একজন ব্যক্তিকে এই ধাপগুলি দিয়েই আসতে হবে। আর বলছিলাম যে এখন সেখানে একজন মহিলা এসেছিলেন। এখন আপনারা জানেন, 35 বছর আগে লোকেরা কেমন জুতা পরত। একজন মহিলা সেখানে এসেছিল, তার পায়ে আজকের দিনের যেমন পরে সেই রকম একজোড়া জুতো ছিল, সে সুচালো হিলওয়ালা জুতো সে এসেছিল। আমি বলছিলাম, ভগিনী এক মিনিট অপেক্ষা করুন, ওই পরে আপনি প্রধান পথে হাঁটতে পারবেন না। আর আমি বলেছিলাম, আপনি ওইরূপ করতে পারেন না। সে বলেছিল, অন্যান্য স্ত্রীলোকদের উদ্দেশ্য করে সে বলেছিল, ওকে বিশ্বাস করো না, ও একজন পাগল, বুঝলে, ওকে বিশ্বাস করো না। আমি তোমাদের দেখিয়ে দেব যে আমি ধার্মিক গণিত, সূচিকৃত ও পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি আর ওই পথে হাঁটতে পারি। আর সে, আমি তাকে যেতে দিলাম, কিছুই করতে পারলো না, তাকে থামাতে পারলাম না। সে লাভ দিয়ে প্রধান পথের উপর উঠেছিল, আর সে ভগ্নীদের উদ্দেশ্য করে বলছিল, দেখো আমি তোমাদের বলছিলাম। সে দৌড়াতে আরম্ভ করেছিল, আর সে, আপনারা জানেন, যেমন যিশাইয়ের 5:3 বাইবেলে বলেছে যে তাহারা গলা বাড়াইয়া কটাক্ষ করিয়া বেড়ায়, তাদের তাই করার কথা, তারা পতিত হয়েছে। দেখুন, লঘু পাদসঞ্চারে চলে ও চরণে রুনু রুনু শব্দ করে, দেখুন শেষকালের সিয়ন কন্যাগণ। আর সে প্রধান পথ ধরে চলতে আরম্ভ করেছিল, যত শীঘ্র সে দৌড়াতে পারে। কিছুক্ষণ পর রাস্তাটি সরু থেকে আরো সরু হয়ে গিয়েছিল, সে ওই রূপ কায়দা করে টলটলায়মান অবস্থায় হাঁটছিল, আর সে পড়ে গিয়েছিল। আমার মা বলেছিলেন, যখন সেই স্ত্রীলোকটি সেই অগ্নি ও ধূমের মধ্যে পড়ে যাচ্ছিল, তখনকার ওই রকম ভয়ঙ্কর আর্তনাদ আমি আমার জীবনে কখনো শুনিনি। বলেছিলেন, আমি ঘুরে দাঁড়িয়ে বলেছিলাম, বুঝলেন, একটি বাক্য ছাড়া সে আর সকলেই পালন করছিল। দেখুন, একটি ছাড়া সকল বাক্য। নিশ্চয়ই পেন্টিকস্টাল স্ত্রী লোকেরা পরিত্রাণ পেতে পারে, সূচীকৃত হতে পারে, পবিত্র আত্মায় পূর্ণ হতে পারে, কিন্তু তবুও পতিত হতে পারে নিশ্চিত রূপেই। মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, বুঝলেন, আর সে এতেই অকৃতকার্য হয়েছিল। আর যেমন আমি বলেছিলাম, দেখুন সে চলতেই থাকতো ঠিকই, কিন্তু দেখুন তার সামনে যা আছে বলা হয়েছিল তা শুনতে সে অকৃতকার্য হয়েছিল। তিনি শিষ্য প্রেরিত প্রেরিতদের উদ্দেশ্য উপদেশ বলি এবং ভাববাদী প্রভৃতির দ্বারা সুসমাচার লিখেছেন, আর তারা শুনতে চায় না। এখন লক্ষ্য করুন, এই জীবিত করার শক্তি যে বাক্যকে খ্রিস্টে যে মন ছিল তাকে আপনাদের মধ্যে নিয়ে আসছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যখন তারা উত্থিত হয়েছেন তখন আপনারা কি, যখন ঈশ্বর যীশুকে মৃতকের মধ্যে থেকে উত্থিত করেছেন তখন তিনি আপনাদেরও উঠিয়েছিলেন আর তার সঙ্গে জীবনে সঞ্জীবিত করেছিলেন। এখন আপনারা জীবনে সঞ্জীবিত হয়েছেন, যদিও তখন আপনারা ঈশ্বরের চিন্তায় তার একটি গুণ ছিলেন, কিন্তু ঈশ্বর শেষ পর্যন্ত সকলেই তার মধ্যে দেখেছিলেন। যখন ঈশ্বর সেই শরীরের প্রতি দৃষ্টিপাত করেছিলেন, গেসেমানি বাগানে আত্মা তাকে পরিত্যাগ করে গিয়েছিল, একজন মানুষ হয়েই তাকে মরতে হয়েছিল। মনে রাখবেন বন্ধুগণ, তাকে ওই কাজ করতে হয়নি, ঈশ্বরই করেছিলেন। ঈশ্বর ওই মাংসকে অভিষিক্ত করেছিলেন যা ছিল মানুষের মাংস, আর তিনি করেননি। যদি তিনি ঈশ্বররূপে ঊর্ধ্বে চলে যেতেন তবে তাকে ওই রূপ মৃত্যুবরণ করতে হতো না, ঈশ্বরকে হত্যা করা যায় না, কিন্তু তাকে ইয়ে করতে হয়নি। কিন্তু মনে রাখবেন, তিনি তারই মধ্যে আপনাদের সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন। ঈশ্বর তখনও বরের থেকে ভার্যাকে পৃথক করেননি। সুতরাং যখন ঈশ্বর খ্রিস্টের শরীরের দিকে দৃষ্টিপাত করেছিলেন তখন তিনি পুরুষ ও স্ত্রী উভয়কেই দেখেছিলেন। ওই একটি শরীরেই সকলেই মুক্তি প্রাপ্ত হয়েছিল, বুঝলেন, তারা একই অনুরূপ সদৃশ বাক্য, একই বাক্য যা বর সম্বন্ধে বলেছিল ভার্যা সম্বন্ধেও বলেছে। তাহলে কিভাবে ভার্যা আসতে পারে? কিন্তু তার সম্বন্ধে যা কিছু প্রতিজ্ঞা করা হয়েছিল তা প্রদর্শন করতে অকৃতকার্য হতে পারে। বর আসবেন অথচ তিনি ভার্যা হবেন না, কিন্তু যখন তিনি সকলই করছেন এমনটি পরে মৃতকের মধ্যে থেকে নিজেকে উঠিয়ে প্রমাণিত করেছেন, তখন সেই ভার্যাকে সেই একই বস্তু হতে হবে। বাক্য যেমন বলেছে শেষকালে সে যা হবে ঠিক সেই মতই হতে হবে, নয় কি? তাকে কি মালাকি চারের মাধ্যমে ফিরে আসতে হবে না? সদমের সময় যেমন হয়েছিল তেমনি কি তাকে প্রকাশিত হতে হবে না? যে অবস্থায় আছে জগৎকে কি তাই হতে হবে না? এই বিষয়গুলি আমাদের জ্ঞাত করা কি ঈশ্বরের বাক্যের নিখুঁত পরিচয় নয়? বন্ধুগণ, আমি জানি আমি আপনাদের অনেকক্ষণ ধরে রাখছি, 9:00 পর 15 মিনিট বাকি আছে, এখনো বাকি আছে, হয়তো তারই মধ্যে শেষ হয়ে করতে পারবো। কিন্তু লক্ষ্য করুন, এখানে দেখুন কি নিখুঁতই না বিষয়। আমি জানি না আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে, বুঝলেন, দেখুন এটিকে লক্ষ্য করুন। কিন্তু ঈশ্বর বরের মধ্যেই ভার্যাকে পূর্ব দর্শন করেছিলেন, হালেলুইয়া। দেখুন, তার স্ত্রীকে বাঁচানোর জন্য আদমের মতোই তাকে তার স্ত্রী সঙ্গে যেতে হয়েছিল। আদম জানতেন তিনি কি করছিলেন, হবা জানতেন না তিনি কি করছিলেন, কিন্তু আদম তার সঙ্গে বেরিয়ে গিয়েছিল, বুঝলেন। আর যিশু তার স্ত্রী স্থান নিয়েছিলেন আর তার জন্য পাপ স্বরূপ হয়েছিলেন। মনে রাখবেন, তিনি আপনি হয়েছিলেন, তিনি আপনার শাস্তি গ্রহণ করেছিলেন যেন আপনি তার স্থানে দণ্ডায়মান হতে পারেন। কি অপূর্ব প্রেম, কি অপূর্ব সহভাগিতা! আমরা কিভাবে তা অস্বীকার করতে পারি বন্ধুগণ? কি অপূর্ব প্রেম, কি অপূর্ব সহভাগিতা! আমরা কিভাবে তা অস্বীকার করতে পারি? এই বিষয়ের উপর আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। আর একটু এগিয়ে যাওয়া যাক, আজকের 50তমের অভিজ্ঞতা এবং যেমন প্রতিজ্ঞা করা হয়েছে শেষকালে পবিত্র আত্মার আগমন মালিকানায় প্রামাণিক দলিল সংক্ষিপ্ত সার বিশেষ। আপনারা একটি সত্য পেতে পারেন নিশ্চয়ই, বুঝলেন, আপনারা একটি জমির সত্য পেতে পারেন, কিন্তু তখনও সেটি আপনার নয়, না মহাশয়, অন্য কেউ এসে দাবি করতে পারে। কিন্তু যখন আপনি দলিলের সংক্ষিপ্ত সার পান, ওইটি প্রদর্শন করে যে পত্তনের সময় থেকে এর বিরুদ্ধে কখনো যা কিছু ছিল তা বাতিল হয়ে গেছে, এটা ঠিক তো? আর যখন একজন মানুষ বলেছে যে সে বাক্যে বিশ্বাস করে আর তারপর পবিত্র আত্মা আসেন, তা হল সত্যের দলিলের সংক্ষিপ্ত সার। আর যখন ওই দলিল আপনার থাকে তখন এ আপনাকে অনুমতি দেয় যে এর প্রতিটি ক্ষুদ্রাংশ আপনার, এর মধ্যে যা কিছু লেখা আছে তা সকলেই আপনার। আমেন। আর ওই বিষয়ে আমাদের দলিলের সংক্ষিপ্ত সার দান করে, যখন পবিত্র আত্মা সত্যের দলিলের উপর আসেন যা জগৎ পতনের পূর্বে ঈশ্বর দেখেছিলেন এবং জীবন পুস্তকে এর নাম লিখেছিলেন, কিন্তু এখন পুরুষ ও স্ত্রীর মাধ্যমে জন্মগ্রহণ করেছে, পাপের অধীন হয়েছে এবং পাপে দোষীকৃত হয়েছে। কিন্তু যখন আমি এর উপর বিশ্বাস করেছিলাম তখন আমি দলিলটি পেয়েছিলাম, কিন্তু যখন পবিত্র আত্মা এসেছিলেন তখন এ ছিল সেই দলিলের সারাংশ, যে যা কিছু আমার বিরুদ্ধে ছিল সে আমার মা করে থাকুন কি আমার বাবা করে থাকুন কি আমার ঠাকুরদা করে থাকুন। কয়েক মিনিট আগে যেমন একটি মৃগী রোগগ্রস্ত ছোট শিশুটির জন্য প্রার্থনা করেছিলাম যা তার মাতামহ কি পিতামহদের মাধ্যমে এসেছিল, আমি বলেছিলাম মৃগী রোগ শিশুটির উপর নেমে এসেছে। যখন দলিলের সারাংশ এসেছে এ সব কিছু বাতিল করে দিয়েছে, মুছে দিয়েছে। আমি দলিলের সংক্ষিপ্ত সারের অধিকারী। আমেন। আর যেমন সেই আত্মা খ্রিস্টকে মৃতগণের মধ্যে থেকে উঠিয়েছিলেন, আমার একটি দলিলের সংক্ষিপ্ত সার আছে যে আমি ওই দেহের অংশ। আর যেমন তিনি প্রতিজ্ঞা করেছেন যে শেষকালে হবে, সেইভাবে পবিত্র আত্মা বাক্যের দেহকেও জীবিত করছেন। সেই দলিলের সংক্ষিপ্ত সার, যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমার সকল পাপ বাতিল হয়ে গেছে, আপনাদের সকল পাপ বাতিল হয়ে গেছে। আর যে সত্তাধিকার ঈশ্বর তার অনুগ্রহ দ্বারা পূর্ব জ্ঞান দ্বারা দিয়েছেন, পবিত্র আত্মা সেই দলিলের সারাংশ রূপে এসেছেন। কি অপূর্ব! আপনারা কিসের ভয়ে ভীত? কোন আশ্চর্য নয় যে তিনি বলেছিলেন ভয় করিও না, আমি মরিয়াছিলাম আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, মৃত্যুর এবং পাতালের চাবি আমার হস্তে আছে, কোনো কিছুতেই ভীত হবেন না, এমনকি মৃত্যু আপনার আঘাত করবে না। লক্ষ্য করুন, আসুন তাড়াতাড়ি করি। সত্যে দলিলের সারাংশ, ঋণ পরিশোধিত হয়েছে, এর বিরুদ্ধে সকল কিছু বাতিল হয়ে গেছে। হা হা হা, গৌরব! আমি হয়তো মূর্খের মতো আচরণ করছি কিন্তু আমার ভালো লাগছে, লক্ষ্য করুন, বুঝলেন? ও, একটি সংক্ষিপ্ত সার দলিল। আপনারা কি উপলব্ধি করছেন এর অর্থ কি? ভাতৃগণ, আপনারা কি উপলব্ধি করছেন এর অর্থ কি? কিছুই আপনার কাছ থেকে একে নিয়ে নিতে পারে না। আমেন। আমি একজন অধিকারী। আমেন। কেমন একটি, কি দলিল! তার মৃত্যু, কবরস্থ হওয়া এবং পুনরুত্থানে প্রাপ্ত সুবিধা লাভ করছি। তিনি আমি হয়েছেন যেন আমি তিনি হতে পারি, তিনি আমি হয়েছেন যেন আমি তিনি হতে পারি। এখন তিনি একজন পাপী হয়েছিলেন যেন আমি একজন পুত্র হতে পারি। আমেন। এবং সংক্ষিপ্ত সার দলিল অধিকার করতে পারি, কারণ যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। দেখুন সেই সংক্ষিপ্ত সার দলিল। এখন তাড়াতাড়ি আগে, আমাদের প্রায় 10 মিনিট সময় আছে, আসুন আমরা লক্ষ্য করি তাড়াতাড়ি আত্মায় জীবিত করা। আমি আপনাদের কিছু চিহ্ন দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এখন লক্ষ্য করুন, জীবিত করার শক্তি যা আমার বিষয়বস্তু ছিল, পুত্রকে উঠানোর পর কেমন, দেখুন কেমন ভাবে পঞ্চস্তম্ভিতে এ তাদের উপর কাজ করেছিল, এ তাদের প্রতি কি করেছিল, ওই জীবিত করার শক্তি তাদের প্রতি কি করেছিল, এ তাদের জীবিত করেছিল। এখন আসুন লক্ষ্য করি এ স্টিফানের উপর কি করেছিল। স্টিফান জীবিত করার শক্তিতে পরিপূর্ণ ছিলেন না নাকি? দেখুন, তিনি জীবিত করার শক্তিতে পরিপূর্ণ ছিলেন, এ তাকে ভীত করেনি। তিনি বলেছিলেন, হে শক্ত গ্রেবেরা এবং হৃদয় ও কর্ণে অছিন্ন তকেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মা প্রতিরোধ করিয়া থাকো, তোমাদের পিতৃপুরুষরা যেমন তোমরাও তেমনি, তোমাদের পিতৃপুরুষেরা কোন ভাবাদিকে তাড়না না করিয়াছে, তাহারা তাহাদিকে বোধ করিয়াছিল, যারা পূর্বে সেই ধর্মময়ের আগমন জ্ঞাপন করিতেন, যাহাকে সম্প্রতি তোমরা শত্রু হস্তে সমর্পণ ও বধ করিয়াছ। কি অপূর্ব! তার মধ্যে কিছু করা হয়েছিল, নিশ্চয়ই তিনি জীবিত করার শক্তিতে পরিপূর্ণ ছিলেন। আর তারা বলছিল, আমরা এই লোকটির থেকে মুক্ত হব। আর যখন তিনি মারা গেলেন তারা তাকে পাথর মেরেছিল, আর তার হতভাগ্য মাথা পাথর তাকে এইভাবে আঘাত করেছিল, তিনি স্বর্গের দিকে তাকিয়েছিলেন আর বলেছিলেন, আমি দেখিতেছি স্বর্গ খোলা রহিয়াছে। জীবিত করার শক্তি কাজ করছিল, আমি দেখিতেছি স্বর্গ খোলা রহিয়াছে এবং যীশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়াছেন, ওই সেই যা জীবিত করার শক্তি স্টিফানের প্রতি করছিল। আর একজন ব্যক্তিকে লক্ষ্য করুন, তার মধ্যে জীবিত করার শক্তি ছিল, তার নাম ছিল ফিলিপ। তিনি প্রচুর রূপে জীবিত করার শক্তিতে পরিপূর্ণ ছিলেন, সমরিয়ায় তিনি একটি বিরাট সভা করছিলেন, ভূত তাড়ানো হচ্ছিল, প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম করা হচ্ছিল, তারা একটি প্রকৃত সভা পেয়েছিল। আর আত্মা তাকে বলেছিলেন, ও সেই একই সক্রিয় কর্মশক্তি নেমে এসেছিলেন এবং বলেছিলেন, এই পুনর্জাগরণের সভা ত্যাগ করো। কিন্তু আজকের যাজকেরা কি বলবে, তারা কি বলে তাতে কোনো তারতম্য হবে না, বুঝলেন? তিনি জীবিত করার শক্তিতে পরিপূর্ণ ছিলেন। তার কাছে গ্যাসোলিন ছিল, সক্রিয় কর্মশক্তি তার উপর পতিত হচ্ছিল। বলেছিলেন, প্রান্তরে যাও। আর তিনি সেখানে একজন নপুংসককে পেয়েছিলেন আর তাকে যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম করেছিলেন, একজন মানুষ যে ইথিওপিয়ার বার্তা বহন করে নিয়ে গিয়েছিল, ঠিক কথা? আর সে ঈশ্বরের বাধ্য হয়েছিল। ঈশ্বরের প্রতি বাধ্যতা, আপনারা যদি কখনো খ্রিস্টের নামে বাপ্তিস্ম না হয়েছেন তবে হন। আর লক্ষ্য করুন কিভাবে সেই জীবিত করার শক্তি তখন আপনাদের তুলে ধরে, বুঝলেন? যখন স্তিফান মহৎ কাজটি করছিলেন, না স্তিফান নন কিন্তু ফিলিপ ওই মহৎ কাজটি করছিলেন, সে বিরাট পুনর্জাগরণ ছেড়ে ঈশ্বরের আদেশ পালন করছিলেন, আর যখন পূর্ণ করছিলেন পূর্ণ দ্বারা ঈশ্বরের বাধ্য হয়ে এই নপুংসককে বাপ্তিস্ম করার দ্বারা তিনি এমন ভাবে জীবিত করার শক্তি দ্বারা পরিপূর্ণ হয়েছিলেন যা তাকে তুলে নিয়ে গিয়েছিল। যদি এই আত্মা যীশুকে মৃতগণের মধ্যে থেকে উঠিয়েছিলেন তবে তিনি তোমাদের মর্তদেহকেও জীবিত করবেন। তিনি ফিলিপকে এমন ভাবে সঞ্জীবিত করেছিলেন যে তাকে হতে পারে 150 মাইলের মধ্যে দেখতে পাওয়া যায়নি, আর এক দেশে উপনীত করেছিলেন। তিনি তার মর্তদেহকে সঞ্জীবিত করেছিলেন। কেমন ভাবে হয়েছিল? তিনি এমন ভাবে জীবিত করার শক্তিতে পরিপূর্ণ ছিলেন। ও জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, আমরা আজ এখানে চিনির চুম্বনি মুখে দিয়ে লালিত হওয়ার অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারি না। আমাদের পূর্ণ হতে হবে এবং পবিত্র আত্মা জীবিত করা পর্যন্ত সঞ্জীবিত করার শক্তি দ্বারা পূর্ণ হতে হবে। সেই নিত হওয়ায় ধীত হতে হবে। হ্যাঁ মহাশয়, আমেন। কি অপূর্ব! আমার ওই অভিব্যক্তির জন্য ক্ষমা করবেন, আমি একজন মায়ের কথা চিন্তা করছিলাম যিনি ওই ছোট্ট থলিগুলি তৈরি করতেন যা আমরা ছোট শিশুদের জন্য ব্যবহার করতাম। আপনাদের মধ্যে পুরানো মা যারা তারা মনে করতে পারেন, ছোট শিশু আত্মসাতে চিৎকার করে উঠত, আপনার কিছু কফি আর কিছু চিনি নিয়ে একটি থলিতে জড়িয়ে তাকে চুষতে দিতেন তাকে শান্ত করার জন্য। ওর মধ্যে কোনো শক্তি নেই, ওটি ওকে মেরে ফেলবে, বুঝলেন? ওর মধ্যে সুপরিচিত ক্যাফিন একটু মিষ্টি সহকারে তাকে গিলতে দেন, এর দ্বারা ক্যাফিন তার মধ্যে প্রবেশ করে। এরূপ পদার্থে আমরা ক্লান্ত, পিছিয়ে যান, আপনারা ইগল, ঈশ্বরের বাক্যে প্রত্যাবর্তন, হৃষ্টপুষ্ট হন। কোনো কিছুই আপনাদের অনুভূতিকে আঘাত করতে পারে না, অথবা আপনারা মানুষের সকল কুৎসা থেকে মুক্ত। কেউ আপনাদের বিরুদ্ধে যা কিছু বলুক তা কেবল আরো প্রেম আনয়ন করে, আমেন। আর জীবিত করার শক্তি স্বর্গীয় বিশ্বে ধৃত হয়ে নিয়ে যাওয়া একটি ইগল যে মুরগি ছানাদের ঊর্ধ্বে উড়ে গেছে, ঊর্ধ্বে যীশু খ্রিস্টের স্বর্গীয় স্থানে। ও ইয়ে ফিলিপের উপর ছিল যা তাকে সঞ্জীবিত করেছিল, ধৃত করে নিয়ে গিয়েছিল। আসুন আর একজন মানুষকে দেখি, হনক নামে একজন মানুষ ছিলেন। তিনি প্রায় 500 বছর ঈশ্বরের প্রত্যেকটি বাক্যের অনুযায়ী চলেছিলেন। তার একটি সাক্ষ্য ছিল, আমি একবারও তার বাক্য থেকে বিচ্যুতি হয়নি। তার মধ্যে স্থিত যন্ত্র নির্মাণ বিদ্যার উপর সক্রিয় শক্তি যখন তাকে আঘাত করেছিল তখন তিনি এমনভাবে জীবিত করার শক্তি যখন তাকে আঘাত করেছিল তখন তিনি এমনভাবে জীবিত করার শক্তি দ্বারা পরিপূর্ণ হয়েছিলেন যে তাকে মৃত্যু দেখতে হয়নি, তাকে তুলে গৃহে তুলে নিয়ে গিয়েছে যাওয়া হয়েছিল। তিনি কেবল হাঁটতে আরম্ভ করেছিলেন, তিনি ছিলেন এমন ফিলিপের মতোই জীবিত করার শক্তি দ্বারা তিনি এত পরিপূর্ণ ছিলেন যে ঘষায় যাওয়ার পরিবর্তে তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, উত্তর উপকূলে তাকে দেখতে পাওয়া গিয়েছিল। ওই দিকে যাওয়ার পরিবর্তে তিনি গিয়েছিলেন ও তিনি বলেছিলেন, আমি একজন বৃদ্ধ মানুষ তবু আমার যথেষ্ট জীবিত করার শক্তি আছে, আমি হেঁটে পৃথিবীর বাইরে চলে যাব। দেখুন, আপনাদের মর্তদেহকেও জীবিত করবে, সত্যি নয় কি? সেই জীবিত করার শক্তি, সেই প্রকৃত সাক্ষ্যসহ হনক, যা কিছু ঈশ্বর আমাকে বলেছেন আমি করেছি, যে সকল তিনি আমাকে করতে বলেছেন বলে আমি দেখেছি আমি তা করেছি। আর তিনি এত পরিপূর্ণ ছিলেন সক্রিয় কর্মশক্তি দ্বারা অথবা যন্ত্র নির্মাণ বিদ্যা দ্বারা, যখন জীবিত করার শক্তি তাকে যন্ত্র নির্মাণ বিদ্যাকে আঘাত করেছিল এ তাকে তুলে নিয়ে গিয়েছিল, তিনি পৃথিবী থেকে হেঁটে স্বর্গে চলে গিয়েছিলেন। এখন লক্ষ্য করুন এলিয়র উপর, দেখুন এলিয় সেই মহৎ ভাওবাদী, তার সময়ের মানুষ। ভাই ও বোনেরা আমাকে ক্ষমা করবেন, সে সময় তিনি মুখে রং মাখা স্ত্রীলোকদের ইসেবেল এবং আহাবদের ভেঙে ফেলেছিলেন এবং অটল ছিলেন তিনি, তার মতো কোনো মানুষই ছিল না, কেউ তাকে সঙ্গ দেয়নি। তিনি তীব্র ভৎসনা করেছিলেন, গ্রাস করেছিলেন এবং সেখানে অটল ছিলেন, আর ঈশ্বর তার তত্ত্বাবধান করেছিলেন এবং সকল স্থানে তাকে সাহায্য করেছিলেন। আপনারা জানেন সেই বৃদ্ধ মানুষটি একদিন ক্লান্ত হয়েছিলেন, তিনি বলেছিলেন আমি বুড়ো হয়ে যাচ্ছি আর অগ্রসর হতে পারি না। তার বয়স আমার মনে হয় প্রায় 90 বছর হচ্ছিল, প্রকৃতিই বৃদ্ধ তবু হেঁটে চলে বেড়াচ্ছিলেন, আর তিনি প্রচুর রূপে জীবিত করার শক্তিতে পরিপূর্ণ ছিলেন। আপনারা জানেন কি হচ্ছিল? তিনি জর্দানের অপর পারের দিকে তাকাচ্ছিলেন। হে ঈশ্বর, আমি অপর পার দেখতে পাচ্ছি, আপনারা পাচ্ছেন নাকি? জীবিত করার শক্তি দ্বারা এতই পরিপূর্ণ ছিলেন যে তিনি একটি রথ বাঁধা আছে দেখতে পেয়েছিলেন। অগ্নিময় কয়েকটি অশ্ব, অগ্নিময় কয়েকটি রথ গাছে বাঁধা ছিল। তিনি কেবল নদী পার হয়ে না মরেও গৃহে চলে গিয়েছিলেন। জীবিত করার শক্তি স্বর্গ থেকে একটি রথ অবতীর্ণ হয়ে তাকে নিয়ে যাওয়া বাস্তবায়িত করেছিল। এমনকি তারা তার আঙ্গারখা তুলে নিয়ে এলিয়ের জন্য নিক্ষেপ করেছিল যথার্থ। এখন সেই ব্যক্তি ওই আঙ্গারখা তুলে নিয়েছিলেন। দেখুন, আবার মন্ডলের একটি আদর্শ ওই আঙ্গারখাটি তুলে নিয়েছিলেন। এখন দ্বিগুণ আশ্চর্য কাজ করেছিলেন যা খ্রিস্ট এবং মন্ডলের একটি আদর্শ বুঝলেন। এলিয় চারটি করেছিলেন, তিনি করেছিলেন আটটি। দেখুন, এখন তিনি তার দ্বিগুণ শক্তি ছিল, কারণ তিনি তাই চেয়েছিলেন। আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতে বড় বড় কার্য করিতেছে সেও করিবে, এমনকি এ সকল হইতে বড় বড় কার্য করিবে। বুঝলেন, তিনি জীবিত করার শক্তিতে এমনভাবে পরিপূর্ণ ছিলেন যে ওই সকল কাজ করেছিলেন, এলিশা যা করেছিলেন তার থেকে বেশি দ্বিগুণ করেছিলেন। আর লক্ষ্য করুন, তিনি প্রায় 80 কি 90 বছর বেঁচে ছিলেন। তিনি বৃদ্ধ হয়েছিলেন আর তিনি মারা গিয়েছিলেন। তিনি মৃত হয়েছিলেন আর তারা তাকে কবর দিয়েছিল। আপনারা ভালোভাবেই জানেন যে সেই জীবিত করার শক্তি তাকে ছেড়ে যায়নি। এর অনেক অনেক বছর পরে যখন তার শরীরে হাড় থেকে মাংস পচে খসে পড়ে গিয়েছিল আর তিনি কবরে শায়িত ছিলেন, একদিন তারা একটি মরা মানুষকে নিয়ে যাচ্ছিল আর তারা শত্রুদের দেখতে পেয়ে ওই মরা মানুষটিকে এলিশার অস্থিগুলির উপর ফেলে দিয়েছিল। সেই অস্থিগুলি তখন এমন জীবিত করার শক্তিতে পরিপূর্ণ ছিল যে সেই মানুষটি জীবন ফিরে পেয়েছিল, লাফিয়ে উঠেছিল। ও, তিনি তোমাদের মর্ত দেহকে জীবিত করিবেন। যদিও মৃত এবং কবরে পচন প্রাপ্ত, তবু জীবিত করার শক্তি সেই ধুলার উপরে বর্তমান ছিল। হালেলুইয়া! তিনি খ্রিস্টকে মৃতদের মধ্যে হইতে উঠাইলেন। তিনি তোমাদের মর্ত দেহকে জীবিত করিবেন। সেই দিনে এলিও, এলিশাই এবং এলিও, মনে রাখবেন, জীবিত করার শক্তিতে পরিপূর্ণ মানুষটি, মৃত মানুষটি ওই ভাওবাদী কবরে সাহিত্য এবং পচন প্রাপ্ত, তার মধ্যে এত জীবিত করার শক্তি ছিল যে যখন তারা একটি মৃত মানুষকে তার উপর ফেলে দিয়েছিল সে জীবিত হয়ে উঠেছিল। তিনি এখন পীড়িতদের উপরে হস্তাপন করতে পারেন, তিনি পারেন নাকি? আমেন। এই হলো আপনাদের বিষয়। আর মনে রাখবেন, আমরা তার মাংসের মাংস, যীশু খ্রিস্টের, আমরা তার মাংসের মাংস এবং অস্থির অস্থি। ও, এর থেকে বেরোবার কোন পথ নেই। আমরা উত্থিত হতে যাচ্ছি আর ওইটাই সব। আপনারা উত্থিত হবেন, ওইটাই পর্যাপ্ত। ইস্টারের অর্থ একটি প্রথার চেয়ে অনেক বেশি, এখনো তাই, কারণ আমাদের দেহ তার সঙ্গে জীবিত করা হয়েছে আর আমরা স্বর্গীয় স্থানে উপবিষ্ট হয়েছি। এই শরীর সমুদ্রে পচতে পারে, মাটিতে পচতে পারে, এক চামচ ভস্ম হয়তো অবশিষ্ট নাও থাকতে পারে, কিন্তু সে স্ত্রী প্রকাশিত হচ্ছে, কারণ যে আত্মা আমার প্রভুকে মৃতগণের মধ্য থেকে উঠিয়েছিলেন তিনি এই মর্তদেহকেও জীবিত করছেন। ইনি আপনাদের মর্তদেহকেও সঞ্জীবিত করবেন আর আমরা তার পুনরুত্থানের, তার অনন্ত জীবনের বীমাপত্রের সুবিধা প্রাপক। আপনারা জানেন এই সম্বন্ধে আমি কত বলে থাকি। আশ্চর্যের নয় যে তিনি বলেছিলেন ভয় করিও না। তিনি জানতেন, কারণ যেমন পৌল বলেছিলেন, মৃত্যু তোমার হুল কোথায়, কবর তোমার জয় কোথায়, আমি জীবিত করার শক্তিতে পরিপূর্ণ। ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদেরকে জয় প্রদান করেন। হ্যাঁ হ্যাঁ মহাশয়, জীবিত করার শক্তি কি অপূর্ব! তিনি চিরতরে জীবিত আছেন, কল্য অদ্য অনন্তকাল যে সেই আছেন। এবিরে 13:8 লক্ষ্য করুন, মসীহ অভিষিক্ত এক, সুতরাং তার ভার্যা, মসীহ এরা অভিষিক্ত। লক্ষ্য করুন, মৃত্যু ঈশ্বরের জীবিত করার শক্তিকে নিবৃত্ত করতে পারে না। ইয়ে যখন আপনার থাকে তখন এই অনন্ত কিছু একে নিবৃত্ত করতে পারে না, কিছুই একে নিবৃত্ত করতে পারে না। আপনারা একে আবদ্ধ করতে পারেন না, আপনারা পারেন না এর প্রতি কিছুই করতে পারেন না। আপনাদের জীবন শেষ হয়ে যাবে, তবু ইয়ে নিবৃত্ত হবে না, যেমন ছিল তেমনি থাকবে। লক্ষ্য করুন, মসীহ ওই জীবিত করার শক্তিতে পরিপূর্ণ ছিলেন। তিনি ছিলেন না, তিনি একজন ভাওবাদী ছিলেন যার কাছে বাক্য এসেছিল, তিনি বাক্যের একটি অংশ ছিলেন, তিনি ছিলেন সেই দিনের বাক্য, ঠিক তো? এলির তার মৃত্যুর পর 800 বছর পরে পর্বতে রূপান্তরের সময় দাঁড়িয়েছিলেন, এটা ঠিক? ঠিক তো। জীবিত করার শক্তি মৃত্যু কখনো একে গ্রাস করতে পারে না। না না, আমি একে আবার উঠাবো। স্বর্গদূতগণ এসেছিলেন একটি উপত্যকায়, তাকে কবস্থক করেছিলেন, তার শরীর পচে বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু জীবিত করার শক্তি সেখানে বর্তমান ছিল। এ তাকে জীবিত করেছিল এবং তুলে নিয়ে এনেছিল আর সেখানে তিনি দাঁড়িয়েছিলেন। আপনারা লক্ষ্য করুন, আপনারা বলবেন সত্যি কি তাই ব্রাদার ব্রানহাম? 800 বছর পরেও কি অপূর্ব! আপনারা মতি পাঠ করে দেখবেন, আমার কাছে একটি শাস্ত্রাংশ আছে, মতি 27:51 আপনারা লিখে নিতে পারেন। পুরাকালের সেই সকলে যারা বিশ্বাস করেছিলেন যে তিনি আসবেন। এখানে বাইবেল বলেছে তার আগমনের পরে তারা মৃত্তিকার মধ্যে নিদ্রাগত ছিলেন, জীবিত করার শক্তি তাদের উপর ছিল আর তারা তার একটি অংশ ছিলেন। ওই পবিত্র ব্যক্তিগণ তারা তারই একটি অংশ ছিলেন কারণ তারা তাকে বিশ্বাস করেছিলেন। একটি মেষের বলিদানের ক্ষমা লাভার্থে প্রদত্ত অগ্রের মাধ্যমে যা কখনো একটি মেষের আত্মা মানুষের উপরে নিয়ে আসতে পারে না, তার দ্বারা ওই জীবন সম্ভাবনাপূর্ণ রূপে তাদের মধ্যে ছিল। কিন্তু সেই মানুষের আত্মার বিষয় কি তার উপরে স্বয়ং ঈশ্বর, দেখুন তার দ্বারা কতই না জীবিত করার শক্তি আমাদের আছে। কিন্তু একটি আদর্শ স্বরূপ পাপের ক্ষমা লাভার্থে অগ্ররূপে একটি মেষ বলিদান করা হতো। এখন আমাদের যা আছে তা আদর্শ স্বরূপ নয় কিন্তু মূল আদর্শের অবিকল প্রতিমূর্তি। আমাদের কিসের ভয়? আর ওই ব্যক্তিগণ যাদের কাছে শুধু পুনরুত্থানের প্রতি নির্দেশকারী আদর্শ স্বরূপেই ছিল তারা ওইটির সঙ্গে কবরস্থ হয়েছিল, যেমন ইয়োব তার গুরুতর নিষ্পেষণের অবস্থার সকল কিন্তু তার কাছ থেকে নিয়ে যাওয়া নেওয়া হয়েছিল। শয়তান বলেছিল একবার তার উপর আমাকে হস্ত বিস্তার করতে দাও, আমি তাকে তোমার সম্মুখে তোমাকে জলাঞ্জলি দিতে বাধ্য করব। আর তারপরে সে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, বলেছিলেন তুমি তাহার প্রাণের উপর হস্তক্ষেপ করিও না, আর সে তার প্রাণ নেওয়া ছাড়া সকলই করেছিল। তার স্ত্রী পর্যন্ত তার থেকে বিমুখ হয়েছিল, বলেছিলেন যে তার নিঃশ্বাসও তার কাছে অপরিচিতের মতো হয়েছে, অর্থাৎ তার সঙ্গে তার আর কোনো সম্পর্কই ছিল না। মনে হতো যে সে তাকে ভালোবাসে না আর তাকে দূরে সরিয়ে রাখতে চায়। ইয়োব তুমি দুর্দশাগ্রস্ত, ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে প্রাণত্যাগ করো না কেন, বলেছিলেন তুমি একটি মূঢ়া স্ত্রীর মতো কথা কহিতেছ, কি অপূর্ব। দেখুন তার যা ছিল তিনি ধরে রেখেছিলেন, তিনি একজন ছিলেন ভাববাদী, তিনি ছিলেন একজন ভাববাদী। তিনি বলেছিলেন আমি পাপী নই, আমি প্রয়োজনীয় বলি উৎসর্গ করেছি, আমেন। তিনি জানতেন তিনি কোথায় দাঁড়িয়ে আছেন, তিনি বাক্যের উপরেই ছিলেন। অন্যরা কি বলেছিল তা গ্রাহ্য না করে তিনি বাক্যেই ছিলেন। তারপর সেই ভয়ঙ্কর প্রহর বলেছিলেন তুমি একটি মূঢ়া স্ত্রীর মতো কথা কহিতেছ। তিনি বলেছিলেন সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভুই লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। বলেছিলেন আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি আর উলঙ্গাই সে স্থানে ফিরিয়া যাইব, সদাপ্রভুর নাম ধন্য হোক। দুষ্ট ফোড়া দ্বারা আক্রান্ত তার সন্তানদের মৃত্যু হয়েছিল, দরিদ্র পীড়িত তার বন্ধুগণ তার মণ্ডলীর সদস্যগণ সকলে তার বিপক্ষে একটি খাপড়া নিয়ে ঘোষছিলেন, কি দুর্দশাগ্রস্ত অবস্থা। আপনারা কেউ এখনো এরূপ অবস্থার মধ্যে পড়েননি, তবুও তিনি ওই বাক্য ধরে রেখেছিলেন, তিনি ছিলেন একজন ঈগল, কি অপূর্ব। আপনারা সর্বদা তার চোখের উপর পর্দা টেনে রাখতে পারেন না, না না। বাক্যরূপে দাঁড়িয়ে হঠাৎই কি ঘটেছিল? আকাশ খুলে গিয়েছিল, বজ্র নির্ঘোষ আরম্ভ করে হয়েছিল, বিদ্যুৎ চমকাতে আরম্ভ করেছিল, আর ইয়োব উপরের দিকে তাকিয়ে সেই দর্শন দেখেছিলেন, বলেছিলেন আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন, আর আমার চর্ম এইরূপে বিনষ্ট হইল পর অস্থি এবং সকলেই সে জীবিত করার শক্তি সেখানে বর্তমান থাকবে, তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব, আমারই চোখ দেখবে, আমারই চোখ দেখবে, অন্যের কারণ নয়। ঠিক এ ঠিক তো, আমার মর্ম আমার মধ্যে ভক্ষিত হইলে পর, আমার চর্ম এইরূপে বিনষ্ট হইলে পর এর ধ্বংস হবে। আপনারা জানেন চর্মের কীট বাইরে থেকে আসে না, সেই কীট আপনাদের মধ্যেই আছে, আপনাদের নিজস্ব চর্মকীট। আপনারা কখনো লক্ষ্য করেছেন কি আপনাদের যদি বায়ু নিরোধক কফিনেও বন্ধ করে দেওয়া হয় তবু কীট আপনাদের খেয়ে ফেলবে, কারণ তারা আপনাদের শরীরের মধ্যেই বর্তমান, জন্ম থেকেই আপনাদের অভ্যন্তরে আছে, আপনারা কীটের সমষ্টি মাত্র। আর আমার চর্ম এইরূপ বিনষ্ট হইলে পর আমার মাংস, তবু আমি মাংসে থাকিয়া ঈশ্বরকে দেখিব। ওই পুনরুত্থানে প্রভাতে গৌরব, হালেলুইয়া। সেই মহৎ লেখক মথি 27 অধ্যায় 51-তে বলেছেন তা পুনরুত্থানের পর পৃথিবীর ধুলাতে নিদ্রাগত পুরাতন নিয়মের পবিত্র লোকেরা কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন আর অনেক লোককে দেখা দিলেন। এলিয়র অস্থিতে বর্তমান ওই জীবিত করার শক্তি তখনও বর্তমান ছিল যখন কোন অস্থি আর ছিল না, ইয়োবের উপরেও তখনও বর্তমান ছিল যখন তার শরীর এক চামচ ধুলাও অবস্থিত ছিল না, কিন্তু জীবিত করার শক্তি সেখানে বর্তমান ছিল। যিনি যীশুকে মৃতগণের মধ্যে হইতে উঠাইলেন তার আত্মা যদি তোমাদিগতে বাস করেন তিনি তোমাদের মর্ত দেহকে জীবিত করিবেন। এখন তাড়াতাড়ি লক্ষ্য করুন, আপনারা বললেন ও আমি যদি সেই দিনে বাস করতাম, আপনারা অনেক উত্তম সময়ে বাস করছেন। এখন যদি আপনারা সকলে, আমি দেখছি আপনারা কিছু শাস্ত্রাংশ লিখে নিচ্ছেন, ঠিক আছে, লিখুন প্রথম থিসক্রোনীয় 4:16 লক্ষ্য করুন কত সুন্দর, দেখুন পবিত্র লোকেরা যারা খ্রিস্টে নিদ্রাগত হয়েছেন ঈশ্বর তাদের তার সঙ্গে নিয়ে আসবেন। দেখুন পবিত্র লোকেরা যারা কবরে বিশ্রাম করছেন যেমন এলিয় করেছিলেন এলিশার মতো কিছু, দেখুন তাদের কোন কোন জনকে জীবিত করা হয়েছিল, কোন কোন জনকে নিয়ে যাওয়া হবে, কেউ কেউ কবরে থাকবেন, তারা তার সঙ্গে যাবেন, ঈশ্বরের তুলিধুনি হইবে, আর যারা খ্রিস্টে মরিয়া আছে তারা প্রথমে উঠিবে, পরে আমরা যারা জীবিত আছি যারা অবশিষ্ট থাকিব আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্তে একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব। জীবিতদের উপর জীবিত করার শক্তি, মৃতদের উপর জীবিত করার শক্তি, বুঝলেন? ঈশ্বরের জীবিত করার একই শক্তি উভয় ভাবাদের মধ্যে উপস্থিত হয়েছিল। তাদের নাম দেখুন প্রায় এক রকম, এলিয়াশা, এলিয়াজ, এলিজা, এলিও, বর ও ভার্জাকে দেখতে পাচ্ছেন, তাদের একজন শ্রী যীশু, অন্যজন শ্রীমতী যীশু। আপনারা দেখুন প্রায় এক, কেবল কেবল তাদের মধ্যে তিনি এবং সে স্ত্রী, বুঝলেন? এলিও দেখুন এখানে এ কেমন ভাবে উপস্থাপিত হয়েছে। এখন এলিশা নীত হয়েছিলেন মণ্ডলীকে উপস্থাপিত করে, ঠিক আছে, এলিও, আর এলিশা পুনরুত্থান পর্যন্ত বিশ্রাম করেছিলেন, বুঝলেন? এ ঠিক একটি পাখির মতো যার নিজের ভারসাম্য রাখার জন্য দুটি ডানার প্রয়োজন, বুঝলেন? মণ্ডলী যেখানে সেখানে দুইজন ভাববাদী দ্বারা উপস্থাপিত হয়েছিল, কেননা আমরা যাহারা জীবিত আছি যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব আমরা কোন ক্রমে সে নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না, কারণ ঈশ্বরের তুলিধ্বনি হইবে, উভয় ডানা একত্রিত হবে আর আমরা উড়ে চলে যাব, হালেলুয়া, উড়ে যাব। কারণ কি? জীবিত এবং মৃতদের মধ্যে সেই জীবিত করার শক্তি এখনো বাস করছে। লক্ষ্য করুন, মনে করুন, এখন মনে করুন, এই সকল কি তা দেখার জন্য জীবিত করা হয়েছে। আজকের দিনে জীবিত করার শক্তিকে লক্ষ্য করুন, মনে রাখবেন আমরা জীবিত হয়েছি, অনেকদিন আগে নয়, সাহায্যের জন্য। আর আমি মনে করি আমাদের প্রভু বলেছিলেন এবং সেইরূপ পৌলও বলেছিলেন, পিতা আমাকে যা দেখিয়েছেন আমি তার কিছুই গোপন করিনি, আমি তোমাদের বলছি। আর শেষকালে আমরা যখন আমাদের উপরে তার জীবিত করার শক্তি দেখছি, এমনকি তিনি আমাদের জীবিত করার শক্তি দান করছেন যেন পীড়িতেরা সুস্থ হয়। পূর্বকালে এই যেমন তাদের উপরে ছিল তেমনি আমরা আমাদের জীবিত করার শক্তিকে কাজে করতে দেখেছি। দেখুন দর্শন দেখানো, মৃতদের উত্থাপিত করা, পীড়িতদের সুস্থ করা, দেখুন। আর একদিন আমি কাউকে বলেছিলাম, ছোট্ট ডেনোভ্যান ইউটার্স, আমার মনে হয় আপনারা সকলেই তাকে চেনেন, আমি তার সঙ্গে স্বীকার করছিলাম, ছোট্ট হতভাগ্য মানুষটি, সে খুব ভালো ছোটখাটো মানুষ, সে এই গির্জায় আসে, আমার একজন ভালো বন্ধু। আর সে বলল, কেবল সে বলেছিল, আমি আপনাকে বিরক্ত করতে চাই না। আমি দেখছিলাম তার কান যেন ঠেলে ভিতর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। আমি বলেছিলাম, ডেনোভ্যান তুমি কেমন আছো? তাকে কেবল এই ভাবে হাতে ধরে বুঝিয়েছিলাম ক্যান্সার। আমি বলেছিলাম, ডেনোভ্যান তোমার কানে কি হয়েছে? সে বলেছিল, জানি না ব্রাদার ব্রানহাম, ছয় সাত মাস যাবত আমি। আমি বলেছিলাম, এই সম্বন্ধে কিছু বলেনি কেন? সে বলেছিল, ব্রাদার ব্রানহাম আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। আমি বলেছিলাম, তুমি কি জানো এ কি? বলেছিল, আমার কিছু কিছু ধারণা আছে। একটি কথাও না বলে আমি কেবল তার উপর আমার হাত রেখেছিলাম, আর দুদিন পরে সেখানে একটি খত চিহ্ন ছিল না। এ কি? সে জীবিত করার শক্তি, দেখুন, এই আপনাদের মর্ত দেহকে জীবিত করবে। তার কান খসে যেত, তার মগজ শেষ হয়ে যেত, দেখুন সে মারা যেত, কিন্তু সে জীবিত করার শক্তি, বুঝলেন? আর একদিন যখন ক্লান্ত হয়েছিলাম নিজেকে প্রায়, আমি বলেছিলাম, যদি তুমি বস, তোমাকে এগিয়ে যেতে হবে, তোমার বয়স ৫০ বছর হয়েছে, যদি তুমি প্রভুর জন্য কিছু করতে চাও তবে তাড়াতাড়ি করে তা করো, তুমি বুড়ো হয়ে যাচ্ছ, বুঝলেন? আর সেদিন সকালে সে জীবিত করার শক্তি এসেছিল, আর তিনি আমাকে পর্দার উপরে দেখতে দিয়েছিলেন, আর আমি সেখানে আপনাদের সকলকে দেখেছিলাম, আহা, বুঝলেন? তিনি বলেছিলেন যে সকলকে তুমি কখনো ভালোবেসেছ, আর যারা সকলে তোমাকে ভালোবেসেছে তাদের তোমাকে দত্ত হয়েছে, বুঝলেন? আমি তাদের সকলেই সেখানে দেখেছিলাম। এ কি ছিল? জীবিত করার শক্তি। প্রকাশিতকারী যখন জীবিত করার শক্তিতে পরিপূর্ণ ছিলেন, তিনি আদি থেকে অন্ত পর্যন্ত সকলেই দেখেছিলেন। যিশাইও জীবিত করার শক্তিতে পরিপূর্ণ ছিলেন এবং সহস্র বছরের রাজত্বের সকল বিষয় দেখেছিলেন। জীবিত করার শক্তি। আর যে আত্মা খ্রিস্টকে মৃতগণের মধ্য থেকে উঠাইলেন, যদি তোমাদের মধ্যে বাস করেন, তিনি তোমাদের মর্তদেহকেও জীবিত করবেন, মরণশীল দেহ। মনে রাখবেন জীবিত করার শক্তি। দেখুন আজকের দিনে আমরা কি দেখছি, সেই জীবিত করার শক্তি সপ্তমুদ্রা উদ্ঘাটন করার জন্য আমাদের মধ্যে এসেছিলেন। ওইটি কি ছিল? একজন মানুষের জ্ঞান? না, ঈশ্বরের জীবিত করার শক্তি। দেখুন, ঈশ্বরের জীবিত করার শক্তি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এ ঘটবে। দেখুন, ঈশ্বরের জীবিত করার শক্তি এই যে সত্য, সেই সম্বন্ধে জগৎকে সাক্ষ্য দিতে বাধ্য করেছেন। আমি যেমন আপনাদের বলছি, প্রভুর স্বর্গদূত অগ্নিস্তম্ভের মধ্যে ছিলেন, জীবিত করার শক্তি জগৎকে সাক্ষ্য দিতে দিয়েছে যে এ সত্যি। আর ওর মধ্যে কি আছে তা তারা জানেন কি? কিন্তু আমরা জানি এই দিক থেকে, দেখুন ওখানে এ আমাদের প্রভু, আপনারা দেখুন, তিনি সেই এক যিনি ওই মুদ্রাগুলি উদ্ঘাটন করেছেন, তিনি ওই মুদ্রা সকল, কারণ ঈশ্বরের সমগ্র বাক্যই খ্রিস্ট, আর খ্রিস্টের সেই মুদ্রা সকল যা খোলা হয়েছিল। মুদ্রা সকল খোলা তাহলে কি? খ্রিস্টকে প্রকাশিত করা। আর সেই সপ্ত স্বর্গদূত সকল সম্পূর্ণতায় সপ্তমণ্ডলীকে উপস্থাপিত করেছেন, আর আমরা তা দেখতে পাই না। তারা করেছিল, তারা ছবিটি তুলেছিল, আমরা নই। আর ওইখানে তিনি দণ্ডায়মান সর্বোচ্চ বিচারক প্রদর্শন করছেন যে তিনি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ। কি অপূর্ব পরিচিতি! জীবিত করার শক্তি আমাদের মধ্যে ওই বিষয় সাধন করেছে। জীবিত করার শক্তি আমাদের তার আগমন দেখতে দেয়। জীবিত করার শক্তি আমাদের মৃত্যু থেকে ছিনিয়ে জীবন নিয়ে এসেছে। জীবিত করার শক্তি হৃদয় চিন্তা জ্ঞাত হওয়ার ক্ষমতা দেয়। আপনাদের কোথায় ত্রুটি আছে আর কি করতে হবে, আপনারা কি করছেন আর কি আপনাদের করা উচিত ছিল না, আর আপনাদের কি করা উচিত ছিল, আর আপনারা কি হবেন, এই সকলেই জানার জন্য জীবিত করার শক্তি। আমাদের প্রভু যীশুর প্রচুররূপে জীবিত করার শক্তিতে পরিপূর্ণ, তিনি একত্রে এবং সমস্তটাই। তিনি জীবিত করার শক্তিতে এত পরিপূর্ণ ছিলেন, তিনি এই কথা বলেছিলেন, তোমরা এই শরীর ধ্বংস করে ফেলো, আমি তিন দিনের মধ্যে একে উঠাবো। জীবিত করার শক্তিতে আস্থার কথা বলেছেন, এই শরীর ভাঙিয়ে ফেলো আর আমি এই মন্দির, আর আমি তিন দিনের মধ্যে ইহা উঠাইব। কেন কেন তিনি এই কথা বলেছিলেন? তিনি জানতেন যে তার সম্বন্ধে একথা লিখিত হয়েছিল, তার সম্বন্ধে একথা ঈশ্বরের বাক্য দ্বারা লিখিত হয়েছিল, যা কখনো ব্যর্থ হতে পারে না। বাক্যে বলা হয়েছিল, আমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিব না, তা প্রাণ পাতালে পরিত্যাগ করিব না। তিনি জানতেন যে জীবিত করার শক্তি তাকে উঠাবে, একটি কোষও ক্ষয়প্রাপ্ত হবে না। তিনি বলেছিলেন, তোমরা এই মন্দির ভাঙিয়ে ফেলো আর আমি তিন দিনের মধ্যে ইহা উঠাইব। কেন? ইয়ে ছিল ভাববাণী, ঈশ্বরের বাক্য। আর ভাববাণী যদি ঈশ্বরের সত্য বাক্য হয় তবে ব্যর্থ হতে পারে না। আর সেই একই ভাববাণী এবং ঈশ্বরের বাক্য যা বলেছিল তিনি তাকে উঠাবেন বলে যে আমরা ইতিমধ্যে তার সঙ্গে উত্থিত হয়েছি, কোনই আশ্চর্য নয়। তিনি বলেছিলেন, ভয় করিও না। আর এও লিখিত আছে যে সেই আত্মা যা তার মধ্যে ছিল এখন আমাদের মধ্যে আছে এবং আমাদের মর্ত দেহকে জীবিত করে। বন্ধুগণ, ভয় করবেন না, পুত্র উদিত হয়েছেন, পুত্র উত্থিত হয়েছেন না। এখন রূপান্তরের দিকে দেখুন, সেখানে আমরা প্রত্যেককে উপস্থাপিত হয়েছিলাম, সেখানে নীত হয়েছিলেন, এমন পবিত্র ব্যক্তিগণ ছিলেন, সেখানে এলিও দাঁড়িয়েছিলেন, আর সেখানে মসিহ দাঁড়িয়েছিলেন, মৃত পবিত্র লোকেরা, তাদের উভয়েরই জীবিত করার শক্তি ছিল। একজন মৃত হয়েছিলেন আর অন্যজন মৃত হননি, তারা সকলেই সেখানে ছিলেন। ও লক্ষ্য করুন, এই শেষকালে আমরা যা দেখতে পাচ্ছি সেই একই বিষয় যা তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যখন লিখিত সুসমাচার 14:12। এখন দেখুন, নিশ্চয় লোকেরা বলে, আপনার ক্ষমতা আছে বলে আপনি দাবি করেন। না না না, দেখুন আমরা ঠিক রূপান্তরের পর্বতে তাদের মতোই, দেখুন আমরা ক্ষমতা দাবি করি না, কিন্তু আমরা, তারা যেমন ছিলেন রূপান্তরের পর্বতের উপরে, তারা বলেননি, মসি বলেননি দেখো আমি কে, শিষ্যগণ বলেননি দেখো আমি কে, দেখো আমি কে। আপনারা জানেন কি হয়েছিল? লক্ষ্য করুন, তারা যীশুকে গৌরবান্বিত দেখেছিলেন, কেবল ওই বিষয়েই উপস্থাপিত হওয়া তারা দেখতে চেয়েছিল, যীশু গৌরবান্বিত। আর আজও সেই রূপ আমরা কোন বিরাট ব্যক্তি হওয়ার চেষ্টা করি না, লোকে আমাদের সম্বন্ধে কি বলে আমরা গ্রাহ্য করি না। আমাদের নাম কিছুই নয়, এ কেবল তারই নাম। আমাদের জীবন কিছুই নয়, এটা তারই জীবন, তারই শক্তি, আমাদের নয়। আর একটি মাত্র বিষয় আমরা করতে ভালোবাসি, তা হলো তাকে গৌরবান্বিত দেখা। আর এ কিভাবে হতে পারে? আমাদের মধ্যে তার পুনরুত্থান আছে তার দ্বারা, যখন তিনি আমাদের মধ্যে গৌরবান্বিত হন, তখন যেমন তিনি ছিলেন তেমনি আজ তাকেই উপস্থাপিত দেখছি। আপনারা বিষয় বুঝতে পারলেন? দেখুন, গৌরবান্বিত হওয়া আমাদের আকাঙ্ক্ষা নয়, কোন বড় নাম আমাদের আকাঙ্ক্ষা নয়, কোন মন্ডলীকে প্রচার করা কিংবা সানডে স্কুলে আরো বৃদ্ধি সাধন অথবা কোন রূপ বন্ধন বিক্রয় বৃদ্ধি বনভোজনের পার্টির প্রস্তাব নিয়ে আসার চেষ্টা করা অথবা স্টার বোতাম বা ওইরকম কিছু চালু করা আমাদের আকাঙ্ক্ষা নয়, ওইগুলি আমাদের আকাঙ্ক্ষা নয়। আমাদের আকাঙ্ক্ষা তাকে গৌরবান্বিত দেখা, গৌরবান্বিত আতাস লাগার নয়, কিন্তু তিনি জীবিত এবং আমাদের মধ্যে বাস করছেন, এই বিষয়ে প্রমাণস্বরূপ। আমি যেন নিজেকে পদ থেকে সরিয়ে নিতে পারি, যেন উইলিয়াম ব্রানহাম আর চিন্তায় না আসে, তার কথা আরো চিন্তাও না করা হয়, কেবল যেন আমরা আমাদের মধ্যে যিশুকে গৌরবান্বিত দেখতে পাই, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। ওই সেই জীবিত আমাদের জীবিত করার শক্তি দান করে। তার ভাজা হওয়ার কারণ তার মাংস এবং অস্থি উভয় হয়ে আমরা তার সঙ্গে দেখতে পাওয়ার আনন্দ আমাদের দান করে। এই বিষয়ে জানার আর তিনি মৃতদের মধ্যে থেকে উঠেছেন প্রমাণিত করার জন্য তার একই যথার্থ প্রতিপাদিত করার পন্থা বুঝলেন, কোন আশ্চর্য নয়। তিনি বলেছিলেন, ভয় করিও না, কারণ এখন লক্ষ্য করুন আমরা তাহার দ্বারা মুক্তিপ্রাপ্ত আর তার সঙ্গে উত্থিত হয়েছি। লোকদের কাছে ইস্টারের অর্থ ওই তার সঙ্গে উত্থিত। লক্ষ্য করুন, তার আত্মা এখন আমাদের মধ্যে আছে, সেই সত্তাধিকারের সংক্ষিপ্ত সার দলিলের মূল্য সম্পূর্ণরূপে চুকানো হয়েছে। না, আপনারা বলবেন না, বেশ আমার মনে হয় আমি করতে পারব, আপনারা ইতিমধ্যে করেছেন, আমি এ করব না, করব না নয়, আমি ইতিমধ্যে করেছি, আমি কখনো করিনি, তিনি আমার মধ্যে করেছেন, আমি নয় তিনি। বেশ ব্রাদার বানাম, ওরা বলে, ওরা কি বলে গ্রাহ্য করবেন না, আমার জন্য তিনি করেছেন, ওই যা কিছু আমি চাই, যা কিছু আমি গ্রাহ্য করি, আমি কেবল তাকে প্রকাশিত দেখতে চাই। কিভাবে আপনারা তা করতে পারেন? তাকে নিচে ডেকে এনে, না তিনি আপনার মধ্যেই আছেন, দেখুন তিনি আপনাদের মধ্যেই আছেন। বেশ, তাহলে প্রভু আপনি যদি নিজেকে সরিয়ে নিতে পারি তুমি প্রকাশিত হতে পারো নিজে। কিভাবে তুমি করতে পারো? কারণ তুমি সেই রূপ নির্দিষ্ট করছো, পিতা যে সমস্ত আমাকে দেন সে সমস্ত আমার কাছে আসবে। লক্ষ্য করুন গৌরব, আজ সকালে আমাদের কাছে ওই সকল প্রমাণ একত্রিত করার পর, ও আমার ওই গানটি মনে পড়ছে, ওই পুনরুত্থানের প্রভাতে ছিঁড়ে যাবে যখন মৃত্যুর বন্ধন, আমরা উঠিব, হালেলুইয়া আমরা উঠিব। আপনারা এই কথা বিশ্বাস করেন? আমরা উঠব, তার মধ্যে আমরা তাহারই অংশ হয়েছি। ইস্টার তখন যেমন ছিল, মৃত্যুর পরেও জীবনের ঈশ্বরের উদ্ঘাটিত নিগূঢ় তত্ত্ব। আমরা যারা একসময় পাপে ও অপরাধে মৃত ছিলাম, এখন জীবিত। ঈশ্বরের সত্য মুদ্রাঙ্ক আমরা চারিপাশ থেকে মৃত্যুকে বিচ্ছিন্ন করেছে আর আমি জীবিত। ঈশ্বরের মুদ্রাঙ্ক প্রারম্ভে রোমীয় মুদ্রাঙ্ককে ভঙ্গ করেছিল। ঈশ্বরের মুদ্রাঙ্ক তাকে মুদ্রাঙ্কিত করে বদ্ধ করা হয়েছিল, আর মানুষ যখন তারা মৃত হয়েছিল তারা গত হয়েছিল, কিন্তু তিনি মুদ্রাঙ্ক ভঙ্গ করে নিগূঢ় তত্ত্ব উদ্ঘাটিত করেছিলেন। আর এখন ঈশ্বর তার আত্মা দ্বারা আমাদের জীবনের চতুর্দিক থেকে মুদ্রাঙ্ক ভঙ্গ করেছেন, আর খ্রিস্ট প্রকাশিত হয়েছেন যে তিনি আমাদের মধ্যে বাস করেন, কারণ আমরা এখন তার সঙ্গে জীবিত আছি। ও পৃষ্ঠার পর পৃষ্ঠা, আমরা উঠিব, হালেলুইয়া আমরা উঠিব, আমেন। ওই পুনরুত্থানের প্রভাতে যখন ভেঙে যাবে মৃত্যুর কারা, আমরা উঠিব, হালেলুইয়া আমরা উঠিব। ও আপনারা কি খুশি নন? আমি খুব খুশি। এই রাস্তার পিছন দিকে একদিন সকালে একটি কয়লা রাখার চালায় মুদ্রাঙ্ক গুলি ভাঙ্গা হয়েছিল, আর আমি একটি নতুন সৃষ্টি হয়ে তার সঙ্গে জীবিত হয়েছিলাম। তার জীবিত করার শক্তি, পুত্র উদিত হয়েছেন। বেশি দিন হয়নি, আমাকে একজন জেলের গল্প বলা হয়েছিল। একজন লোক পশ্চিম উপকূলে মাছ ধরার উদ্দেশ্যে একজন বৃদ্ধ জেলেকে ভাড়া করেছিল। তারা সেদিন সকালে যাত্রা করেছিল। আপনাদের কেউ যদি ওখানে সেমন মাছ ধরেছেন, তবে আপনারা জানেন কি হয়, ওখানে দারুণ কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। ওখানে আমার ছোট ভাই এডি বিস্কেলের সঙ্গে দেখা হয়েছিল, সে ওখানে ইন্ডিয়ানদের মধ্যে মিশনারি, আর আমরা ওই উপকূলে একসঙ্গে মাছ ধরছিলাম। এই জেলেটি অনভিজ্ঞ ছিল, সে মাছ ধরতে গিয়েছিল আর তারা স্রোতের সঙ্গে ভেসে গিয়েছিল। তারা দিনের আলো ফোটার অপেক্ষায় ছিল, তার কুয়াশা সম্বন্ধে সতর্ক করার বাসি আর শুনতে পাচ্ছিল না। আর ওই জেলেটি খুবই উত্তেজিত হয়ে পড়েছিল, বলেছিল, মনে হচ্ছে আমরা বার সমুদ্রের দিকে ভেসে যাচ্ছি। এই খুবই উত্তেজিত হয়েছিল, সে বলেছিল, বসে পড়ো বৎস, বসে পড়ো। সে বৃদ্ধ জেলে খুবই চুপচাপ ছিল, সে জানতো সে কি বলছে। বলেছিল, সূর্য ওঠা পর্যন্ত কেবল অপেক্ষা করো, তখন আমরা দেখতে পাবো আমরা কোথায় আছি। আপনারা বলে থাকেন আমাকে কেউ মেথডিস্ট, ব্যাপটিস্ট, পেন্টিকোস্টাল হতেই হবে। কেবল অপেক্ষা করুন, পুত্র উঠছেন, আমরা দেখতে পাবো আমরা কোথায় আছি। তিনি বাক্য, যতক্ষণ না বাক্যকে প্রতিপন্ন হতে, বীজের উপর আলো বিকিরণ করতে, সেই দোলায়িত আটি দেখতে পাচ্ছেন, ততক্ষণ অপেক্ষা করুন, তবে আমরা দেখতে পাবো আমরা কোথায় আছি। আপনারা কি তাকে ভালোবাসেন? দুঃখিত, আমি অতক্ষণ আপনাদের আটকে রেখেছি। আপনাদের মধ্যে কতজন আজ রাতে এখান থেকে যাবেন? ও তাহলে আজ বিকালে আবার ফিরে আসুন, বুঝলেন। সাতটা নাগাদ আপনাদের আর কোনো বক্তা ছিল নাকি? আসুন আমাদের মাথা নত করি। এখানে কি একজন বা অনেকেই আছেন যাদের মধ্যে এই জীবিত করার শক্তি নেই? পুত্র দেদীপ্যমান হয়েছেন আর আপনারা এই টেবারনেকলে বসে আছেন, আপনারা টেপ শুনছেন, তবু ঈশ্বরের বাক্যের অনুসরণ না করতে পারা পর্যন্ত সেই আত্মা আপনাদের জীবিত করতে পারেনি। আপনারা স্ত্রী লোকেরা এবং আপনারা পুরুষেরা যদি যা তিনি লিখেছেন তার প্রত্যেকটি বাক্য অনুসরণ করতে পারতেন, ও এক ভয়ানক বিষয়। যদি আপনারা মৃত বীজ হন আর আপনাদের মধ্যে জীবন না থাকে, তবে কিন্তু আপনাদের কিছু আছে যা আপনাদের বলছে, আমি আজ সকালে উঠতে ইচ্ছুক, যে অবস্থাতে আছি তার থেকে আমি উঠতে চাইছি, আমি কেবল ধুলা বা স্রোতে ভাসা কাঠের টুকরোয় সাহিত্য একটি বীজ, মৃত হতে চাই না, আমি উঠতে চাই। আপনারা কি হাত তুলবেন ভাই আমার জন্য প্রার্থনা করুন? ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। হাতগুলির প্রতি দেখুন, বেদীর কাছে আহ্বান করার কোন উপায় নেই। আমরা যাকে বেদীর কাছে আহ্বান বলি, লোকেরা বেদীর কাছে আসে। আমি খুব বেশি এর পক্ষপাতি নই, যাই হোক, মেথডিস্ট পুনর্জাগরণের সময় ওই বিষয়টি মণ্ডলীতে যুক্ত হয়েছিল, বুঝলেন? বাইবেল বলেছে যতজন বিশ্বাস করিল দেখুন তাহারা বাপ্তায়িত হইল। যে কোনো প্রার্থী যে নিজের প্রতি মৃত হতে প্রস্তুত আছে তার জন্য এখানে জলে পূর্ণ একটি জলাশয় অপেক্ষা করছে। এখন আপনারা অনেকবারই প্রভু যীশুর নামে সমাহিত হতে পারেন, কিন্তু ওই জীবনের বীজ না থাকলে এ জীবিত করবে না। না না না, জলের বাপতিস্ম আকাশ থেকে পতিত শিশিরের মতো এ বীজের উপর পতিত হতে পারে, কিন্তু যদি সেখানে জীবন না থাকে তবে এ জীবিত হতে পারে না। কিন্তু যদি সে প্রকৃত বাপতিস্মের জল আপনাদের নিজেদের প্রতি মৃত্যু, বাক্য বিরোধী ধর্মবিশ্বাস এবং সংস্থা আর যা কিছু শিক্ষা পেয়েছেন সে সকলের প্রতি মৃত হতে আপনারা প্রস্তুত আছেন আর হৃদয়ে সংকল্প করছেন যে ঈশ্বরের একজন পুত্র এবং একজন কন্যার মতো চলবেন, তাহলে লক্ষ্য করুন আজ সকালে বাপতিস্ম জল আপনাদের প্রতি কি করে। তোমাদের প্রত্যেককে মন ফিরাও এবং তোমাদের পাপের মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তায়িত হও, তাহলে তোমরা সেই আটি, সেই দলনীয় উৎসর্গ প্রাপ্ত হইবে। তোমরা সেই সক্রিয় কর্মশক্তি, পবিত্র আত্মা পাইবে। এই প্রতিজ্ঞা তোমাদের নিমিত্ত এবং সকলের নিমিত্ত সকল বংশ পরম্পরায় প্রতি হবে। পিতা ঈশ্বর, আমি অনেকক্ষণ কথা বলেছি এবং লোকেদের অনেক সময় নিয়েছি, সদাপ্রভু ঈশ্বর, এর কোনো শেষ নেই। কেবল মনে হয় ছেড়ে চলে যেতে হবে, বিশ্রাম করতে হবে, আবার ফিরে আসতে হবে। জীবনের বার্তা এবং পুনরুত্থানের একটি প্রমাণ নিয়ে আমরা মৃতপ্রায় জগতের মধ্যে, মৃতপ্রায় লোকদের মধ্যে বাস করছি। প্রিয় ঈশ্বর, আমরা মানব দেহ একবারই ধারণ করব, আর যদি আমরা এই সুযোগ চলে যেতে দেই তবে কি হবে? আমাদের হৃদয় উত্তেজিত হচ্ছে, আমাদের অন্তরাত্মা রোমাঞ্চিত। এই লোকেরা যারা প্রবেশ করছে, আরো অনেকে আজ সকালে এই বার্তা শুনছে, হ্যাঁ, 200-300 লোক হাত তুলছে। প্রভু, তারা বিশ্বাস করতে চায়, ও প্রভু, ওই বীজ নিশ্চয় মৃত নয়, তাহলে কিভাবে তারা ওইভাবে তাদের হাত তুলতে পারে? সেখানে কিছু অবশ্যই আছে। হে ঈশ্বর, এই সে পুরানো সত্তা, এ ওই ইয়োবের স্ত্রী দাঁড়িয়ে বলছে ও। কিন্তু প্রভু, আজ সকালে সম্পূর্ণরূপে মৃত হওয়ার জন্য ওই ইয়োবকে, ওই বিশ্বাসীকে এগিয়ে আসতে দাও। সেই শিশির বিন্দু স্বর্গ থেকে নেমে আসে, সেই ঈশ্বরের বাক্য যা বলে এ সমস্ত পাপ ধুয়ে দেবে এবং ক্ষমা করবে। আপনারা যীশু খ্রিস্টের নামে বাপ্তিত হয়েছেন কিসের জন্য? আপনাদের পাপের পাপ মোচনের জন্য যীশু খ্রিস্টের নামে পাপ ক্ষমা করা হয়েছে। তাহলে এমন হোক পিতা, এমন হোক, যদি তারা পীড়িত আছে তবে যেন তারা সুস্থ হয়ে বেরিয়ে আসতে পারে, যদি তারা খঞ্জ তবে যেন তারা পবিত্র আত্মার শক্তির প্রভাবে হাঁটতে পারে, যদি তারা পাপই ছিল তবে যেন ধৌত এবং পরিষ্কৃত হয়ে বেরিয়ে আসতে পারে। যন্ত্র নির্মাণ কৌশল ভিতরে যাওয়ার জন্য সেই সক্রিয় কর্মশক্তি পবিত্র আত্মা ঊর্ধ্ব থেকে আসে আর তাদের ধৃত করে নিয়ে যায়। প্রভু, তাদের মর্তদেহকে জীবিত করো, তবে আমরা প্রকৃত নতুন ভাষা শুনতে পাব। ঈশ্বরের শক্তি, অকথিত প্রেম, মৃতপ্রায় অনুগ্রহ এবং জীবন জীবিত অনুগ্রহ এবং পুনরুত্থিত খ্রিস্ট একটি দেহ পৃথিবীতে তাকে উপস্থাপনকারী একটি ভার্যা। পিতা, তারা তোমার, তারা তাদের হাত তুলেছে, আমি বাক্য প্রচার করেছি, এখন পিতা আমি প্রার্থনা করি তাদের গ্রহণ করো। যীশু খ্রিস্টের নামে আমি এই যাচনাই করি, আমেন। আপনারা তাকে ভালোবাসেন? তিনি কি অপূর্ব নন? আপনারা কি সন্তুষ্ট যে আপনারা এই ইস্টার পুনরুত্থানের একটি অংশ এবং তার সঙ্গে উত্থিত হয়েছেন, আপনাদের হাত তুলুন, আপনাদের গ্রহণ করা হলো। যেমন পল বলতেন, আমার ক্ষুদ্র সন্তানগণ, তাকে অনুকরণ করার চেষ্টা করছি না, কিন্তু সেই প্রেম আমি আপনাদের ভালোবাসি। আমি দীর্ঘ পথ অতিক্রম করে এখানে এসেছি যেন আপনাদের সঙ্গে কথা বলতে পারি। এখানে পৌঁছানোর জন্য মরুভূমির মধ্য দিয়ে, তুষারপুঞ্জের মধ্য দিয়ে এসেছি। আমরা উড়োজাহাজে উড়ে আসি, আপনার দেশের অপর প্রান্ত থেকে গাড়ি করে চালিয়ে আসেন যেন আমরা একত্রিত হতে পারি। আমরা পরস্পরকে ভালোবাসি, আমরা পরস্পরের অংশ। অন্য কিছু শয়তানকে বলতে দেবেন না, একে অন্যের অংশ হয়ে আমরা তারই অংশ। আর আমরা সেই রাজ্যের সহনাগরিক, পুনরুত্থানের এই আশীর্বাদ সকল একত্রে উপভোগ করছি। আর এখন দেখুন, এখন আপনারা পুনর্থিত। যখন ঈশ্বর তাকে উঠিয়েছিলেন, তখন তিনি আপনাদেরকে উঠিয়েছিলেন। পুত্র আপনাদের উপরে আছেন এবং শেষকালে সম্পূর্ণরূপে পুনর্থিত হওয়ার নিমিত্ত আপনারা তিনি যেমন ছিলেন সেইরূপ একটি বিকশিত জীবনে বৃদ্ধি পাচ্ছেন। আপনাদের সুপ্ত শক্তি এখন আপনাদের আছে। কেন জানেন কি? আপনাদের অন্তরাত্মা পরিবর্তিত হয়েছে, তাই নয় কি? আপনাদের দেহ এরই বশ্যতায় এসেছে, তাই নয় কি? বাক্যের বশ্যতায় যা জীবন। তাহলে আপনারা এখন মৃতকের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। যিশু এবং আমাদের জন্য এ ইস্টার, আপনাদের এবং যিশুর জন্য এ ইস্টার, আর আপনাদের আমার এবং যিশুর জন্য এ ইস্টার। আমরা সকলে, বা যিশু, আপনারা এবং আমি, আমরা সকলেই একত্রে পুনর্থিত হয়েছি। যদিও আমাদের আত্মা আমাদের দেহ ছেড়ে চলে যায়, যদিও আমাদের শরীর অকেজো হয়ে যায়, তারা ধুলায় পরিণত হয়ে যায়, তারা আগুনে পুড়ে যাক, তারা সমুদ্রে অতলে থাকুক, তবুও আমরা শেষ দিনে উঠব। বাইবেল বলেছে, একজন স্বর্গদূত তারটি সমুদ্রের উপরে ঢাললেন, আর যা কিছু মৃত হয়েছিল উঠে আসলো। কিছুই আমাদের লুকিয়ে রাখতে পারে না, বা যাকে আমরা এত ভালোবাসি, যিনি আমাদের একসঙ্গে উঠিয়েছেন, সেই ঈশ্বর থেকে আমাদের পৃথক করতে পারে না। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমি আপনাদের অনেকক্ষণ আটকে রেখেছি। টেলিফোনে যুক্ত লোকেরা যদি এখনো টেলিফোনে আছেন, তারা নিশ্চয়ই প্রতি মিনিটের জন্য 50 সেন্ট তারা আজ সকালে পরিশোধ করছেন, কিন্তু আমি এই সময় থামতে পারিনি, আমাকে চালিয়ে যেতে হয়েছে। এখন যদি প্রভু ইচ্ছা করেন, তবে আমি আপনাদের সঙ্গে কথা বলতে আজ রাতে আবার ফিরে আসব। আর যদি আমি না পারি, তাহলে আপনারা সকলেই জানেন, আমার মনে হয় আমরা আর টেলিফোনের সঙ্গে যুক্ত নই, না আর টেলিফোনের সঙ্গে যুক্ত নই। আপনাদের সকলেই জানেন আমি কোথায় যাচ্ছি, তাই নয় কি? আফ্রিকা। অনেকদিন ধরে আমি প্রয়োজন অনুভব করছি, বহু বছর ধরে আমি ফিরে যাওয়ার চেষ্টা করছি। এখন একটি দর্শনের মাধ্যমে প্রভুর আত্মা পথ প্রস্তুত করে দিয়েছেন। তারা বলেছিল, যখন ওই হতভাগ্য আদিবাসীরা শুনেছিল যে গতবার যখন গিয়েছিলাম তখন ওদের কাছে আসেনি, তারা হাজারে হাজারে দিন রাত মাটিতে শুয়ে বিলাপ করেছিল এবং কেঁদেছিল, প্রভু আমরা কি করেছি। ওই লোকগুলি বিশ্বাসও করে না যে তাদের একটি অন্তরাত্মা আছে, বুঝলেন? তারা কেঁদেছিল, বিলাপ করেছিল। আপনারা আগে কোনো খবর পাঠাবেন না, দয়া করে পাঠাবেন না। দেখুন, ভিসার কথা যদি ওখানে যাজকদের কাছে পৌঁছায়, তবে তারা আমাকে সেখানেই আটকে দেবে, আমাকে শিকারী হয়েই যেতে হবে। আমি সেই রানীর কাছে যাচ্ছি যিনি 17টি ট্রেন বোঝাই লোক নিয়ে সভায় এসেছিলেন। আমাকে তারই এলাকায় যেতে হবে আর শিকার করতে হবে। আর আমি যাচ্ছি, আমার পাসপোর্ট ইত্যাদিতে বলা হয়েছে একজন শিকারী, ধর্মীয় সেবা কাজ নয়। এখন হতে পারে কোন এক ভ্রাতা আমার সঙ্গে দেখা করে হয়তো বলবেন, আমার জন্য একটি ছোট্ট সভা করবেন না কেন? ইতিমধ্যে স্টেডিয়াম ভাড়া করা হয়ে গেছে, আর তারা তো এই বিষয়ে জানেও না, বুঝলেন? ও গৌরব, প্রার্থনা করুন যেন ঈশ্বরের ইচ্ছা বাধাপ্রাপ্ত না হয়। ওখান থেকে চলে আসার পর থেকেই আফ্রিকার জন্য আমার অন্তরাত্মা কেঁদেছিল, আমি যেন আবার ফিরে আসতে পারি আর একটি মহাসভার বার্তা আপনাদের শোনাতে পারি। হয়তো আজ থেকে ফিরে না আসা পর্যন্ত আমি আর আপনাদের দেখতে পাবো না। আমরা কয়েকদিনের মধ্যে 10ই মে যাচ্ছি, আমার জন্য প্রার্থনা করবেন। মনে রাখবেন, যতক্ষণ না সেখানে যাচ্ছেন ততক্ষণ আপনারা জানেন না বিপদ কি। সকল দিক রোজাগণ আর শয়তান, আর মনে করবেন না তারা জানে না কি করতে হবে, বুঝলেন? আর তাদের সামনে যখন দাঁড়ান তখন যে বিষয়ে কথা বলছেন তার সম্বন্ধে আপনারা ভালোভাবে জানতে হবে। কেননা যাহাকে বিশ্বাস করেছে তাহাকে জানি, এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিছে তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ। এখন এখানে কিছু রুমাল পড়ে আছে। প্রিয় ঈশ্বর, আজ সকালের পুনরুত্থানের বার্তার মতো প্রভু এখানে দাঁড়িয়ে প্রমাণিত করেছি যে বিশ্বাসী সন্তানদের মধ্যে সেই জীবিত করার শক্তি বর্তমান। অতএব বিশ্বাসে বিশ্বাস করছি যে জীবিত করার শক্তি আমার জীবনকে পরিবর্তিত করেছে, আর এই লোকেরাও বিশ্বাস করে প্রভু, আর ইয়ে তাদের জীবনকে পরিবর্তিত করেছে, আর আমরা পরস্পরের জন্য প্রার্থনা করি। আমি এই রুমালগুলির উপরে হস্তাপন করছি, যেন ঈশ্বর, যিনি যীশু খ্রিস্টকে জীবিত করেছিলেন, মৃতকের মধ্য থেকে নিয়ে এসেছিলেন, এবং ওই আত্মা যিনি মৃতকের মধ্য থেকে তাকে উঠিয়েছিলেন, যেন আমাদের মধ্যে বাস করেন। এলিসায়ের শরীরের উপরে যে আত্মা ছিল, যে মৃত হয়ে অস্থি ছাড়া আর কিছু না থাকা সত্ত্বেও সেই জীবিত করার শক্তি তার মধ্যে ছিল। পেরিতগণের হাতে সেই জীবিত করার শক্তি ছিল, পেরিতগণের হাতে সেই জীবিত করার শক্তি ছিল। পেরিতগণের মন, পেরিতগণের দৃষ্টি, বিশ্বাসীগণের জিহ্বা, সকলেরই জীবিত করার শক্তি ছিল। এখন যেন ওই জীবিত করার শক্তি, যেমন আমি সেগুলির উপর এই বাক্য এবং একজন অধিকারীকে উপস্থাপিত করার জন্য আমার হাত রাখি, সেই জীবিত করার শক্তি অনুগ্রহের দ্বারা যীশু খ্রিস্টের নামের মাধ্যমে যেন তাদের পীড়িত শরীরগুলির প্রত্যেককে জীবিত করে আর তাদের যেন আবার সুস্থ করা হয়। কেবল এই রুমালগুলির জন্যই নয়, কিন্তু বাইরের শতাবৃন্দের মধ্যে যে প্রত্যেকজন পীড়িত আছে তাদের জন্য যেন হয়। ওই ছোট্ট শিশুরা, বয়স্ক লোকেরা, তারা যাই হোক না হোক, সে জীবিত করার শক্তি যেন এখনই তাদের জীবিত করে, যিশুর নামে চাই, আমেন। কতজনের জীবিত করার শক্তি আছে? যদি সেই জীবিত করার শক্তি আপনাদের মধ্যে আছে, তবে এখন পরস্পর উপরে হস্তাপন করুন। এখন একটি বিষয় এর মধ্যে বাধা হতে পারে, তা হল আপনাদের অবিশ্বাস। একজন স্ত্রীলোক তার বস্ত্র স্পর্শ করেছিল, সে সুস্থ হয়েছিল। একজন রোমীয় সৈন্য তার মুখে থুতু দিয়েছিল আর নরকে গিয়েছিল, বুঝলেন? সুতরাং এ ছিল নির্ভর করে আপনি কোথায় আছেন। আপনারা এ কথা বিশ্বাস করেন? আপনারা এ বিশ্বাস করেন? এখন আমি চাই আপনারা মাথা নত করে পরস্পরের জন্য প্রার্থনা করুন। কেবল কেবল প্রার্থনা করুন, কেবল বলুন, প্রভু এই মানুষটি, বুঝলেন? কেবল পরস্পরের জন্য প্রার্থনা করুন। প্রিয় ঈশ্বর, আমরা যীশু খ্রিস্টের নামেই করছি, মানুষের মধ্যে দত্ত সেই একমাত্র নাম যার দ্বারা আমরা পরিত্রাণ অথবা সুস্থতা পেতে পারি। এই লোকেরা যারা সেই রাজ্যের সহ নাগরিক, জীবিত করার শক্তির অধিকারী, এখনই তাদের কাছে জীবিত করো প্রভু। আমরা যখন পরস্পরের উপরে হস্তপন করি, তখন যেন আত্মা এক ঈগল থেকে আরেক ঈগলের কাছে যায়, বাক্য থেকে বাক্যের কাছে যেতে পারে, যতক্ষণ না শারীরিক, আত্মিক বা যে কোনো প্রয়োজনের জন্য তাদের প্রত্যেকের শরীরে যীশুখ্রিস্টের পূর্ণতা প্রতীয়মান করা হয়, যীশুখ্রিস্টের নামে।